আসসালামু আলাইকুম। বৈশাখের এই উষ্ণ রাতে অদ্ভুতের 227তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি অল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে আরো একটি নতুন এপিসোড নিয়ে এবং যথারীতি থাকছে বেশ কয়েকটি ভয়ের ঘটনা। অনেক গরম পড়েছে, কিন্তু বাইরে প্রচন্ড গরম, দিনের বেলা খর তাপে সব পড়ে যায় এবং সন্ধ্যার পরে ঘিরে ধরে আর্দ্রতা। আর এর মাঝে যদি খোলা জায়গাও বসে থাকেন, প্রচন্ড বাতাসের মাঝেও দরদর করে ঘামতে থাকবেন আপনি। এরকমই একটা ওয়েদার আমাদের চারিপাশে। আমাদের আসলে দোয়া করা ছাড়া উপায় নেই, আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদের উপর থেকে এই গরমের শাস্তিটা তুলে নেন, তিনি যেন আমাদেরকে মাফ করে দিয়ে ঠান্ডা বাতাস দেন এবং বৃষ্টি দেন। এই বৃষ্টির অপেক্ষায় আমরা সবাই আছি। তো যাই হোক, আমরা চলে এসেছি আজকে ভয়ের ঘটনা নিয়ে এবং শুরু করব ভয়ের ঘটনা। আর এই উষ্ণ ওয়েদারে যারা গ্রামে আছেন তারা কিন্তু জানেন যে প্রচন্ড গরমের মাঝে যখন এই ধরনের ভয়ের ঘটনা শোনা হয় তখন কেমন লাগে। কারণ আমি অনেককেই দেখেছি, গ্রামের পরিবেশ যারা দেখেছেন তারা জানবেন, আমি কিন্তু দেখেছি যে যখন বিদ্যুৎ থাকে না গ্রামে এবং চারিপাশে খোলা মেলা এবং প্রচুর বড় বড় গাছ এবং দূর দূরান্ত পর্যন্ত প্রান্তর দেখা যায়, জানালা খুলে মানুষ হাত পাখা নিয়ে বসে থাকে এবং তাকিয়ে থাকে জানালা দিয়ে, সে এক অদ্ভুত পরিবেশ। এবং এই উষ্ণতার মাঝে বাঁশঝাড় এবং গাছগাছালির মাঝে কিন্তু এক ধরনের ধোঁয়া ধোঁয়া ভাব সৃষ্টি হয়, মনে হয় কুয়াশা ভাসছে, এর মাঝেও দেখা যায় জোনাকি। তো বেশ একটা ভয়ের পরিবেশ তৈরি হয়। যারা এইরকম পরিবেশে অদ্ভুত করে শুনছেন তাদের জন্য আমার অভিনন্দন রইল, এই কারণে যে আপনারা অসাধারণ একটি পরিবেশে বসে অদ্ভুত উপভোগ করতে পারছেন। আর যদি কেউ নৌকাতে বসে করতে পারেন খোলা জলাশয়ের মাঝে, তাহলে তো আরো অন্যরকম একটা অনুভূতি। আর আমরা যারা শহরের মাঝে একটা ঘরে বসে অনুষ্ঠান শুনছি, আমরাও চেষ্টা করব আজকের অনুষ্ঠানটা উপভোগ করার। তাহলে আর কথা না বাড়িয়ে আজকে চলে যাব মূল অনুষ্ঠানে। আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আপনাদের জন্য ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না। তবে আমি যাবার আগে একটা রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন এবং শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পারে। যারা বিদেশে আছেন তারা কিন্তু জয়েন বাটনটি ক্লিক করে দেখতে পারেন, পেয়ে যাবেন মেম্বারশিপ কন্টেন্ট। যাই হোক, ফিরে আসবো কয়েক সেকেন্ড পর ঘটনা নিয়ে, কোথাও যাবেন না। চলে এলাম অদ্ভুত রেতে, নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করছেন রুহুল আমিন ঢাকা থেকে, এবং রুহুল তার নিজের জীবনের একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তার নিজের সাথে ঘটেছিল 2000 সালে, তখন তিনি স্টুডেন্ট ছিলেন। বর্তমানে তিনি মোটামুটি একটা ভালো বয়সে পৌঁছেছেন এবং তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন। তো সঙ্গত কারণে তিনি অনেক ইনফরমেশন আমাকে বলেছেন একটু রাগ ঢাক রেখে শেয়ার করতে, তো আমি সেটাই করবো এবং আমার মতো করে শেয়ার করতে রিকোয়েস্ট করেছেন, আমি সেটাই করবো। তো আমি চলে যাচ্ছি রুহুলের ঘটনায়। রুহুলদের বাড়ি যদিও যশোরে, কিন্তু তার বড় চাচা কোন একটি কারণে তার চাচির বাড়িতে, চাচিদের দেশের বাড়ি উত্তরবঙ্গের কোন একটা জায়গায়, সেখানে সেটেল করেছিলেন। তো বেশ অনেক বছরই তিনি সেটেল করেছেন, সেখানেই তিনি থাকতেন। আর রুহুলদের পরিবারের সাথে তার যোগাযোগ খুব বেশি ছিল না, মানে মোটামুটি একটা একটু দূরত্ব ছিল। তো রুহুল দেখেছে তার স্কুল লাইফ থেকে চাচাকে কম দেখেছে। তো তার যখন নাকি SSC শেষ হলো, HSC শেষ হলো, এর মধ্যে চাচার সাথে হঠাৎ হঠাৎ দেখা হতো, তাদের বাড়িতে আসতো তখন। তো HSC এর পরে রুহুলের শুরু হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া। তো তিনি সেটা করতেন, তিনি বিভিন্ন জায়গায় যেতেন তার ভর্তির জন্য, বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য তিনি চেষ্টা করতেন বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিগুলোতে। তো এটা করতে করতে তিনি হাঁপিয়ে উঠেছিলেন এবং তিনি মোটামুটি সব জায়গায় অ্যাটেন্ড করে তিনি তখন বেশ একটা হেকটিক সময় কাটাচ্ছিলেন। তার মন মানসিকতা বিক্ষিপ্ত হয়ে গেছে। তো এরকম একটা সময় তার চাচা তাদের বাড়িতে এলেন এবং তাকে বললেন যে আমার বাড়িতে তো কখনো যাস নাই, তুই ছোটবেলায় গেছিলি একবার, এরপর তো যাস নাই, চল আমাদের বাড়িতে বেড়াতে চল। তো চাচার কথায় তিনি একটু কনফিউজ হয়ে গেলেন, যেহেতু চাচার সাথে যে তার খুব একটা মানে ভালো বন্ড আছে তা না, বাট ভালো লাগতো চাচাকে। চাচা যখন বলল, তিনি তার প্যারেন্টস এর অনুমতি নিলেন, প্যারেন্টস বলল আচ্ছা যাও চাচার বাড়ি ঘুরে আসো, উত্তরবঙ্গের একটি জেলা, যেটা বললাম যে সঙ্গত কারণে তিনি বলতে চাচ্ছেন না জায়গার নাম। তো সেখানে রুহুল চলে গেল তার চাচার সাথে। তো চাচার সাথে গিয়ে চাচার যেই বাড়ি যেখানে চাচা বাড়ি করেছে বেশ ভালো লাগলো। চাচা তো ভাই বোনদের সাথে তার খুব বেশি সখ্যতা আছে তা না, অল্প স্বল্প দেখা হয়েছে, তাদের সাথেও মানে গল্প গুজব করে বেশ ভালোই সময় কাটছিল রুহুলের এবং দেখছিল সেই জায়গাটা। এবং বেশ পুরনো একটা অঞ্চল সেই জায়গায় তিনি গিয়েছেন, চাচা যেখানে বাড়ি করেছেন জায়গাটা বেশ পুরনো একটা জায়গা, মানে অনেক দিনের পুরনো ঐতিহ্যবাহী জায়গা এবং সেই শত শত বছরের ইতিহাস আছে সেখানকার। তো ঘুরে বেড়াচ্ছিল রুহুল, অনেক কিছু দেখেছে। তো বিভিন্ন রকম গল্প গুজবে তাদের সময় কাটছিল, বিভিন্ন ফান থিং মানে মজার জিনিসগুলো করছিল। শীত তখন পড়া শুরু হয়েছে এবং শীত পড়াতে খেজুরের রস মানুষ কালেক্ট করছে, এরকম একটা ব্যাপার। তো এর মাঝেই রুহুলের কাজিন মানে বড় কাজিন যেটা মানে একেবারে রুহুলের বয়সী যে প্রায়, সে বলল যে ভাই আমাদের এখানে তো যেটা আমরা করি, এখানে আমাদের নদীর একটা অংশ আছে, সেই অংশে অনেক পাখি পড়ে রাতের বেলা আসে এখানে এবং মানে খুব মানে মজা হয়, আমরা সেগুলো ধরি। তো রুহুল বলতেছে কিভাবে, তোমরা কি শিকার করো? বলে না না আসলে শিকার না, মানে ওই রকম না, কারণ আমরা তো সব ইয়াং ছেলে পেলে, আমাদের কাছে তো আর বন্দুক টন্দুক নাই, আর এই পাখি রাতের বেলা এসে নামে, নেমে এখান থেকে অনেক চলাফেরা করে, অনেক ঝাঁকে ঝাঁকে পাখি থাকে এবং পরবর্তীতে নদীতে যায়, নদীতে যেয়েও তারা মাছ টাছ খায় এরকম আর কি। পাশে জঙ্গল আছে বেশ বড় গাছগাছালি বিশাল অবস্থা, তো ওইখানে পাখিগুলো থাকে। তো আমরা যেটা করি, আমরা জাল বিছাই মানে তারা ধরে, সেই পাখি ধরে এবং সেটা ধরার তারা বর্ণনা দিয়েছে, সেটা আমি বলছি না। যাই হোক, কোনোভাবে তারা যখন নাকি পাখিগুলো এই খোলা জায়গায় থাকে তখন তারা ধরে, কোনোভাবে ফাঁদ পেতে সেগুলোকে ধরে। যাই হোক, রুহুল খুব ইন্টারেস্টেড হয়। আসলে ওই সময়ের মানুষ, আসলে ওই সময় বলতে আমি বলছি যে 2000 সাল যে খুব বেশি পুরনো তা না, বাট ওই সময়ও মানুষ অনেক এই ধরনের ব্যাপার স্যাপারে আনন্দ মজা পেত, কারণ মানুষের অ্যাক্টিভিটিসগুলো অনেকটাই দেখা যেত যে কিছুটা সীমাবদ্ধ ছিল, কারণ ইন্টারনেট এত ব্যাপ্তি ছিল না ওই সময়, হয়তো কেবল ধরা দিচ্ছে ইন্টারনেট এরকম একটা অবস্থা। তো আর ঢাকার বাইরের অঞ্চলগুলোতে তো একদমই মোটামুটি তখন বলতে গেলে যে খুব বেশি কোনো অ্যাক্টিভিটিসই নাই, বিদ্যুৎও যে সবসময় থাকতো সেরকম না। তো যাই হোক, তারা তাদের কাছে এগুলো খুব অ্যাডভেঞ্চারাস ব্যাপার স্যাপার ছিল। তো রুহুল মানে এটাতে খুব আগ্রহ পায় চাচার ভাইদের সাথে, যে আচ্ছা ঠিক আছে যাওয়া যায় দেখা যায়, যদিও সেটার পক্ষপাতি না পাখি টাকি ধরার। তো তারপরও সে খুব আগ্রহ পায়। তো চাচার ভাইরা বলে তোমাকে নিয়ে যাব। তো তারপর দিন সন্ধ্যায় তার চাচাতো ভাই তাকে এসে বলতেছে যে চলো আমরা আজকেই যাব, আমরা সবাই মিলে প্ল্যান করছি। তো তার চাচাতো ভাই দুজন আর তার সাথে তাদের কাজিন ছিল দুজন, মানে টোটাল চারজন তাকে রুহুলকে বলে যেতে। তো রুহুল তাদের সাথে তার মতো প্রিপেয়ার্ড হয়ে বের হয়ে যায়। তো বের হয়ে চারজন হেঁটে যাচ্ছে বাসার থেকে বের হয়ে, আসলে সেই সময়কার গ্রামে বিদ্যুৎ কিন্তু তেমন ছিল না, বের হয়ে একটু পরে দেখে যে একদম মানে রাস্তা নর্মাল যে গ্রামের রাস্তা সেটা। তো হেঁটে যাচ্ছে, দুই পাশে গাছ, আকাশে একটা চাঁদ আছে, সেই চাঁদের আলো এসে পড়ছে। তো হেঁটে যেতে যেতে মানে তারা গল্প করতেছে বিভিন্ন রকমের গল্প। তো তার চাচাতো ভাই বলতেছে যে গ্রামে কিন্তু মাঝে মাঝে ডাকাত পড়ে, এইটা হয় ওইটা হয়, আর আমাদের এখান তো পুরান জায়গা, এখানে অনেক অন্যরকম ব্যাপার স্যাপার আছে, খুব মানে মিস্টিক জায়গাটা, রহস্যময়। তো রুহুল জিজ্ঞেস করতেছে রহস্যময় কি আছে, বলে অনেক কিছু আছে এখানে রহস্যময়, তোমারে আর এত ই করতে চাচ্ছি না, যাচ্ছি নদীর পাড়ে আমরা পাখি ধরতে, তো সুতরাং এত কথা বলার দরকার নাই, চলো আমরা আগে ঘুরি, তোমার কাছে ভালোই লাগবে, তুমি তো মনে হচ্ছে বেশ অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, তোমার গল্প গুজব শুনে মনে হয়। তো রুহুল বলতেছে যে হ্যাঁ আসলে আমাদের ওখানে অনেক আমরা ঘোরাফেরা করি রাত বিরাতে, এই সেই অ্যাডভেঞ্চার খুব ভালো লাগে আমাদের। যাই হোক, এই গল্প করতে করতে তার এগিয়ে যাচ্ছে। তো এরকম সোজা গিয়ে একটা রাস্তা ছিল ডানে, সেটা মোড় নিল, মোড় নিয়ে তারা একদম সোজা যাচ্ছে। এইবার দেখতেছে রুহুল যে পাশে একদম বিস্তীর্ণ ক্ষেত, বিশাল ফসলের মাঠ, এবং সেই ফসলের মাঠ শীত পড়াতে, মানে হালকা হালকা শীত পড়াতে পুরো কুয়াশায় ঢেকে গেছে। দেখা যাচ্ছে যে কুয়াশা ছেয়ে আছে, মানে মাটি থেকে প্রায় এক দুই হাত পর্যন্ত শুধু কুয়াশা, এবং একটা অদ্ভুত পরিবেশ। মাঝে মাঝে তালগাছ দাঁড়ায় আছে, তালগাছের মাথাগুলো বেশ ভয়ঙ্কর লাগতেছে, কেমন জানি মনে হচ্ছে যে কুয়াশার মধ্যে থেকে কোনো দানব দাঁড়ায় আছে। এর মাঝে বড় বড় গাছগুলো, যেগুলো ঝাঁকড়া গাছ, সেগুলো অন্যরকম লাগতেছে। একেবারেই তারা কিন্তু মোটামুটি যে লোকালয় থেকে দূরে সরে আসছে। তো সামনে যে দেখা যাচ্ছে যে একটা মানে এরকম নিচু হয়ে, মানে হঠাৎ করে একটা জায়গা, সেখানে একটা ফিতার মতো ওখানে চকচক করা শুরু করছে চাঁদের আলো পড়ে। তো বুঝলো যে ওইটাই নদী, নদীর এক অংশ দেখা যাচ্ছে। আর তারা আছে একটু হাইল্যান্ডে, মানে রাস্তা থেকে, নদী থেকে একটু উপরে রাস্তা সেখানে। তো হাঁটতে হাঁটতে এক সময় নদী আরো দৃষ্টিগোচর হলো, দেখা গেল এবং যেই নদীর যেই অংশটাতে তার সেই কাজিন এবং তার কাজিনের কাজিনরা একসাথে গেল, সেই জায়গাটা বেশ চাপা, এবং এই জায়গাতে গেলাম বাঘ নিয়ে গেছে। এবং সেই জায়গাটার পাশে দেখলো যে অনেক গাছগাছালি, এবং তার পাশে আসলেই এই রাস্তার উঁচু অংশ থেকে দেখা যাচ্ছে বিশাল একটা জঙ্গলের মতো, মানে ঘন জঙ্গলের মতো গাছগাছালি ব্যাপকভাবে হয়ে আছে। তো বলতেছে যে ওই জায়গায় আমরা যাব, খোলা জায়গাটুকু ওই জায়গাটায়। তো বলতেছে যে তবে শব্দ করা যাবে না, আস্তে আস্তে পার দিয়ে আমরা যাব, চলো। তো রুহুল তাদের সাথে হাঁটতেছে, এবং রুহুল এইবার কিন্তু একটু অ্যাডভেঞ্চার ফিল করতেছে, ভালো লাগতেছে তার কাছে, মনে হচ্ছে আসলেই কোন একটা কাজে আসা হয়েছে এখানে। তো হাঁটতে হাঁটতে যখন বের হয়ে গেছে তারা মূল যেই রাস্তার থেকে নেমে গেছে, সেই ফাঁকা অংশের কাছাকাছি আসতেছে, দুই পাশে গাছগাছালি, রাতের নিঃশব্দ ভেদ করে বিভিন্ন রকম জন্তু জানোয়ার, পাখি, বা এরকম রাতের বেলা যে নিশাচর প্রাণীর ডাক শুনতে পাচ্ছে কিন্তু রুহুল। এবং সে তার কাজিনকে জিজ্ঞেস করলো যে এখানে অনেক রকম ডাক শুনতে পাচ্ছি প্রাণীর, বলে আছে আছে অনেক কিছু আছে এখানে, মানে অন্যরকম অনেক প্রাণী আছে, যেমন এখানে কিন্তু বুনো শুয়োরও আছে, তো তুমি হয়তো জানো না, হঠাৎ হঠাৎ বের হয়ে আসে এরকম, তো এটা আছে, আমরা অনেকে দেখছি বাঘ ডাস আছে এখানে, তো বাঘ ডাসও আছে, অনেক কিছু আছে, তো এরকম কোনটা কি ডাকে এটা বোঝাও যায় না, চুপচাপ আসো। তো হাঁটতে হাঁটতে যাচ্ছে, আবার বলতেছে যে একটু সাবধান, এখন তো শীত পড়তেছে, এখন কিন্তু ওই সাপ ঢুকে গেছে গর্তে, তারপরও সাবধানে থাকার দরকার, একটু সাবধানে চলাফেরা করবা। তো এইসব চিন্তা করেই রুহুল যাচ্ছে তার কাজিনদের সাথে, এবং দেখতেছে যে চাঁদের আলো পড়ে অসাধারণ লাগতেছে। এখন নদী হচ্ছে তাদের, তারা যেখানে আছে সেখান থেকে নদী একদম দেখা যাচ্ছে, বেশ মানে স্রোতটা বেশ হালকা হয়ে এখান থেকে ঢুকে গেছে, এবং এই নদীটাই নাকি পরে বের হয়ে বড় একটা জায়গায় পড়ছে, বড় নদীতে পড়ছে আর কি। যাই হোক, যাচ্ছে হাঁটতে হাঁটতে, তো একটা জায়গায় মানে দেখলো যে বেশ খোলামেলা জায়গা নদীর পাড়ে এই সাইডটা, এবং তার একপাশে অনেক গাছগাছালি, এবং ওই পাশে তো একেবারে দেখাই যাচ্ছে না গাছের জন্য, বিশাল মানে মনে হচ্ছে বিশাল বনের মতো। তো তার কাজিন তাকে বলল যে তুমি দাঁড়াও এখানে, হ্যাঁ রুহুল তোমার আসার দরকার নাই, তুমি দাঁড়াও, এবং তার সাথে তার এক কাজিনকে রাখলো, বলল যে তুইও থাক, থাক ওর সাথে থাক, আমরা দুইজন যে কাজ করি। তো তাদের সাথে অনেক জিনিসপত্র নিয়ে আসছিল, তারা সেগুলো নিয়ে আস্তে 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 খোলা জায়গাটার কাছে চলে গেল, এবং রুহুল দেখতেছে যে তারা দুইজন ওই জায়গায় যে কিসব প্ল্যান করতেছে, কিসব কুদতেছে এরকম হিসেবে। তো রুহুল তার সেই কাজিনের 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 কাজিন যে আছে তার সাথে আলাপ করতেছে যে কিভাবে কি করে। তো সে মোটামুটি একটু বর্ণনা দিল, কিন্তু মনে হলো যে সে খুব একটা মানে রুহুলের সাথে গল্প করে আগ্রহ না, আছে না অনেকের সাথে সাবজেক্ট মিলে না। তো সে রুহুলকে বলল কি যে এক কাজ করো, তুমি দাঁড়াও আমি আসতেছি ওদের সাথে, যে আসি পারবা না একা কিছুক্ষণ থাকতে, দাঁড়াই তো বলে হ্যাঁ হ্যাঁ রুহুল বলে কোনো অসুবিধা নেই। তো রুহুল তাদের যেতে দিল, রুহুল আস্তে করে ওখানে হেঁটে গিয়ে ওই মাটির একটু উঁচু অংশ ছিল সেখানে বসে পড়ল, বসে পড়ে সে দেখতেছে দূর থেকে ওদের ফিসফিস, মানে কথাবার্তা দূর থেকে আসতেছে, ফিসফিসের মতো হয়ে যাচ্ছে প্রায়, একটা দেখা যায় হালকা শব্দ শোনা যায় না, আর ঠিকই সেই গাছগাছালির মধ্যে থেকে ঝিঝি পোকার স্ট্রং ডাক আসতেছে, এবং মানে অন্যরকম একটা পরিবেশ, তো মানে বেশ অবাক করা একটা পরিবেশ অন্যরকম। এর মধ্যে হঠাৎ করে রুহুল দেখলো যে দূরে মানে পটপট পটপট করে পাতা, মানে ডানা ঝাঁপড়ানোর শব্দ, দেখলো যে তার কাজিনরা দৌড় দিয়ে গাছগাছালির আড়ালে চলে গেল সবাই, এবং যাওয়ার আগে রুহুলকেও হাত দিয়ে এরকম দেখালো। তো রুহুলও ওই সেই তাদের ওই হাত দেখানো আস্তে করে সরে গিয়ে কয়েকটা গাছগাছালির আড়ালে লুকায় গেল, মানে সে বুঝতে পারছে হয়তো এখানে পাখি আসতেছে। তো দেখলো যে ডানা ঝাপটানোর যে শব্দ রাতের বেলা, একেবারে চাঁদের আলো গায়ে মেখে অনেক পাখি আসতেছে, এবং সেগুলার বড় বড় পাখি, সে পাখির মানে ডানার মধ্যে চাঁদের আলো লেগে অন্যরকম লাগতেছে। কিছু পাখি আছে সাদা রঙের, এবং সেগুলোর মধ্যে একেবারে চাঁদের জোছনা মানে একদম ফুটে বেরোচ্ছে, ফিনিক ফুটা জোছনার মতো লাগতেছে তার পালকের মধ্যে লেগে। দেখলো যে সবগুলো এসে সেই নদীর পাড়ে বসলো এবং ছেয়ে গেল, কিছু আছে নদীর সাইডে চলে গেল একেবারে। তো বুঝতে পারলো রুহুল যে এখানে হয়তো পাখিগুলো খেতে আসছে। তো তার কাজিন তো তাকে ইশারা দিয়ে গেছে, সে তাকায় দেখতেছে এই গাছগাছালির ফাঁক থেকে যে তার কাজিনটা কোথাও নাই। তো সে যেখানটা দাঁড়ায় আছে তার আশেপাশে কিন্তু অনেক গাছ, মানে বড় বড় গাছ, এবং যোজনা সে গাছের পাতার ফাঁক দিয়ে ঢুকতেছে ওখানে স্টাইলিকের মতো। তো সে আস্তে ধীরে হেঁটে দেখতেছে যে এদিক ওদিক মানে একটু সরে, তখন দেখা যায় তার পায়ে শুকনা পাতা লেগে মচমচ করে ভাঙতেছে। তো বুঝলো যে এটা করা ঠিক হবে না, মানে পাখিগুলো খুব তাদের মানে হয়তো শ্রবণ শক্তি অনেক ক্ষীণ হতে পারে, হয়তো উড়ে যাবে, এবং তার কারণে যদি উল্টাপাল্টা কিছু হয় তখন কিন্তু তার খাদিনরা তাকে ই দিবে, মানে ব্লেম দিবে যে তার জন্য এরকম হয়েছে। তো যাই হোক, সে খুব চুপচাপ দাঁড়া রাখলো, কতক্ষণ দাঁড়া আছে বলতে পারবে না। এর মাঝে এসে কিন্তু তার কাজিনদের কোনো শব্দ শুনতেছে না, একদম নৈঃশব্দ, এই রাতের যে নৈঃশব্দের শব্দ সেটা। এর মাঝে তা সে ফিল করলো যে শীতটা বাড়তেছে, বেশ শীত পড়ে যাচ্ছে, এবং সে হঠাৎ করে তাকায় দেখলো কুয়াশায় ছেয়ে গেছে চারপাশ আরো বেশি, মানে ব্যাপক রকম কুয়াশায় ছেয়ে গেছে। মানে তার যে গাছগাছালি সে দেখতেছিল একটু ফাঁকে ফাঁকে ফাঁকা আছে, ওইসব জায়গায় ফাঁকা নাই, কুয়াশা ছেয়ে গেছে, এবং সামনের যতটুকু অংশ তার দৃষ্টিগোচর ছিল সেটাও কুয়াশায় ছেয়ে গেছে। তো অন্যরকম লাগা শুরু করলো তার কাছে। হঠাৎ করে সে একটা শব্দ পাইল, মানে শব্দটা এরকম মনে হচ্ছে যে পায়ে নূপুর পরে যদি কোনো মেয়ে হাঁটে সেরকম শব্দ। রুহুলের কাছে একটু অস্বস্তি লাগলো, এই রাতের বেলা পায়ে নূপুর পরে কে হাঁটবে, এবং এই গাছগাছালির মধ্যে, মানে শব্দ আসছে কিন্তু তার পেছন থেকে, মানে মনে হচ্ছে বেশ খানিকটা পেছনে, মানে তার থেকে 20-25 ফিট দূরে কেউ পায়ে নূপুর পরে হাঁটতেছে। তো তার কাছে একটু অন্যরকম লাগলো, এই রাতের বেলা এটা কি আসলেই কোনো এই শব্দ, নাকি কোনো নিশাচর প্রাণী বা পাখি ডাকতেছে, পাখি ডাকতেছে বা প্রাণীর শব্দ এরকম, আমি কি কনফিউজড হয়ে গেলাম নাকি। কয়েক সেকেন্ড সে চিন্তা করছে, তারপর সে স্পষ্ট বুঝতে পারলো না, এটা তো কাইন্ড অফ লাইক পায়ের মধ্যে মল ঠিক না, নূপুর যদি থাকে হালকা ছোট ছোট বেল যেগুলোর মধ্যে, সেগুলো যদি হালকা চিৎচিৎ করে সেরকম, শব্দটা খুব মানে একেবারে মলের মতো না, বাট সেরকম মানে ছোট ছোট বলের যদি নূপুর হয় সেরকম একটা শব্দ, লাইক হালকা চিন 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 শব্দ করতেছে, মনে হচ্ছে নড়াচড়া করতেছে, এবং নড়াচড়া করলে তো সে আসলে খুব কিউরিয়াসে ফট করে পেছনে তাকালো রুহুল। তো তাকায় সে দেখতেছে যে সেই স্কাইলিক কিন্তু ঠিকই আছে, ওপর থেকে আলো নামতেছে চাঁদের, কিন্তু চারিপাশে খুব ভালো দেখা যাচ্ছে না কুয়াশার কারণে, একেবারেই কুয়াশার মতো। হঠাৎ করে তার ঠিক কানের কাছে ফিস ফিস করে উঠলো একটা নারী কণ্ঠ, একদম মানে একদম মনে হচ্ছে যে তার কানের ডান দিক থেকে আসতেছে, বলতেছে আমাকে বাঁচান। একেবারে রুহুলের মানে পুরো মানে মাথা থেকে পা পর্যন্ত একদম শীতল স্রোত নেমে গেল। রুহুল সাহেব, আপনাকে বাঁচাবো মানে কি কি ব্যাপার, কে আপনি, কে আপনি, কে কোত্থেকে আসছেন, আপনাকে বাঁচাবো মানে, বলছে আমাকে বাঁচান, আমাকে তাড়া করতেছে। মেয়েটার কণ্ঠে কিন্তু সেখানকার একটা লোকাল অ্যাকসেন্ট ছিল, এবং মানে এর জন্য রুহুল হঠাৎ ভয় পেল, সে চিন্তা করলো হতে পারে এখানকার কোনো মেয়ে কে তাড়া করবে, এটা মানে তার মধ্যে চিন্তা করতো, কিন্তু সে একই সাথে ভয় পাচ্ছে। এরকম রাত হয়ে গেছে, রাত তখন হয়তো 11টা 12টা বাজে, এরকম একটা সময়, এবং সেই সময় মানে এমন একটা পরিবেশে আসছে সেখানে পাখি শিকার করতে তারা, এবং তার মাঝে কুয়াশায় ছেয়ে গেছে চারদিক, আর এর মাঝে একটা নারী জঙ্গলের মধ্যে বলতেছে আমাকে বাঁচান, আমাকে তাড়া করতেছে, কে তাড়া করতেছে, আর সে তো একলা এখানে কেউ নাই। আবার সে জোরে কথা বলতে সাহস পাচ্ছে না যে তার কথা বলার শব্দে যদি সেই তার কাজিনরা মানে মানে বিরক্ত হয়, বা যে তাদের যদি সে শিকার করতে আসছে যে শিকার ছুটে যায়, মানে তাকে ব্লেম দিবে আর কি, তো সেইটা নিতে চাচ্ছে না। তো সে আবার আস্তে আস্তে বলল, খুব আস্তে আস্তে, আপনি কে, কোত্থেকে আসছেন, কি ব্যাপার। তো মেয়েটা বলল, আমাকে বাঁচান, আর কোনো কথা না, আমাকে বাঁচান, আমার সাথে আসেন। এটা বলার সাথে সাথে রুহুল একেবারে তার হাতে একটা হাতের স্পর্শ পেল, মানে সে একটা শার্ট পরা ছিল, শার্টের উপরে সে একটা ভেস্ট পরা ছিল সোয়েটার, আর তার গায়ের মধ্যে একটা শাল জড়ানো ছিল, কিন্তু সে একেবারে তার যে শার্টের উপর দিয়ে একটা স্পর্শ পাইছে একটা নারীর হাতের, তো সেই স্পর্শটা সে বুঝতে পারছে যে ঠান্ডা, হাতটা ঠান্ডা, শার্টের উপর দিয়ে ঠান্ডা লাগছে, এবং সেই হাতে নখ আছে এটাও সে বুঝতে পারছে, এবং তাকে ধরে মনে টান দিল। রুহুল আস্তে করে কোনো কথা না বলে ঘুরে গেল, ঘুরে সে কোনো নারীকে দেখলো না, দেখলো যে তার হাতটা যে ধরছিল ছেড়ে দিছে। সে বুঝতে পারতেছে তার থেকে একটু সামনে এই কুয়াশা কাটানো একটা অবয়ব, এবং অবয়বটা কোনো নারীরই হবে, কারণ যেরকম ভাবে দাঁড়ায় আছে নারীর মতোই, চুল ছেড়ে দিয়ে বা চুল মানে খোলা থাকলে একটা নারী যেভাবে দাঁড়ায় থাকে সেরকম, এবং নারীটা হাঁটা শুরু করলো পেছন দিক থেকে সে দেখতেছে। তো রুহুল খুবই অস্বস্তিতে পড়ে সেই নারীটাকে ফলো করা শুরু করলো, পিছনে পিছনে যাওয়া শুরু করলো এবং গাছগাছালির মধ্যে দিয়ে মেয়েটা হাঁটতেছে, দুই পাশে কুয়াশা। রুহুলের কিন্তু খেয়ালও নাই যে তার কাজিনরা কোথায় বা কি, বা সে কাউকে ডাক দিবে, কারণ সে জোরে কথা বলতে ভয় পাচ্ছিল ওইখানে যে পাখিগুলো যদি উড়ে যায়। তো সে নারীটার পিছনে পিছনে হাঁটতেছে এবং বেশ খানিকটা হাঁটার পর সে চিন্তা করলো আমি কই যাচ্ছি। তো সে আবার প্রায় ফিসফিস করে, ফিসফিসের থেকে একটু জোরে জিজ্ঞেস করলো আপনি কে, আমারে কই নিয়ে যাচ্ছেন, আমি তো আপনাকে চিনি না, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন। তো সেই মেয়েটা সামনের থেকে তাকে বলতেছে হিস, মানে হিস করে বলতেছে চুপ, শব্দ না, আমার সাথে আসেন, আপনাকে ধরবে, আসেন। তো সে বলছে আমাকে ধরবে, সে মানে একদম মানে অন্যরকম হয়ে গেছে। রুহুল বলে আমাকে কে ধরবে। মেয়েটা আবার তাকে বলছে হিস, মানে এরকম শোষ করে চুপ করাচ্ছে। তো রুহুল ওই মেয়ের পিছে পিছে হাঁটতেছে। অনেক দূর হাঁটার পরে দেখলো যে একটা খোলা জায়গায় আসছে তারা। খোলা জায়গাটা হচ্ছে গাছগাছালি থেকে বের হয়ে আসছে, চারিপাশে গাছ ছিল যে গাছ থেকে বের হয়ে আসছে এবং একটা মোটামুটি ফাঁকা জায়গা সামনে, এবং যে ফাঁকা জায়গাটা চাঁদের আলোতে পড়ে একদম উজ্জ্বল হয়ে আছে, কিন্তু কুয়াশা অনেকখানি ঢেকে গেছে সেই জায়গায়। এবং সে বুঝতে পারতেছে কুয়াশা ঢাকা জায়গার মধ্যে কয়েকটা রুইন, মানে ভাঙা চূড়া, কোনো মানে কি বলে কোনো স্থাপনা যদি থাকে সেগুলা, সে চাঁদের আলোতে যে স্থাপনা, এবং কিছু ছোট ছোট একটা জায়গায় দেখলো ছোট ছোট কয়েকটা নাম ফলক আছে, মনে হচ্ছে যে মানে লাইক টুমস্টোন যেরকম থাকে সেরকম। এবং এই যে মেয়েটা সে কিন্তু বের হয়ে আসছে তার সাথে, কিন্তু হেঁটে চলে গেছে একটা রুইনের পাশে এবং তাকে তখন দেখা যাচ্ছে কুয়াশা ছাওয়া জায়গায় রুইনের সাথে দাঁড়ানো একটা অবয়ব, সে কিন্তু স্পষ্ট এখনো দেখতেছে না। তো রুহুল এখান থেকে বলল যে আপনি কি, আমাকে এখানে কেন আনছেন। হঠাৎ করে রুহুল শব্দ পেল একটা ঘোড়ার, এবং ঘোড়া হঠাৎ করে যদি ডেকে উঠে যেরকম, সেরকম একটা হেসা এবং নাক দিয়ে জোরে ফোঁস ফোঁস করে ধোঁয়া বের করতে, সেরকম মানে তার নিঃশ্বাস বেরোচ্ছে, নিঃশ্বাসের সাথে কুয়াশার মতো বের হয়ে যাচ্ছে, এরকম যে শব্দটা হয় সেরকম একটা শব্দ পেল রুহুল। তো রুহুল ফট করে তাকালো কোথায়, খেয়াল করলো যে এই যে দূরে যে টুমস্টোনের মতো জায়গাগুলো দেখছিল সেইখানে একটা ঘোড়া দাঁড়ায় আছে, ঘোড়াটার কোমর থেকে দেখা যাচ্ছে, বাকিটা নিচেটা কিন্তু কুয়াশা ঢাকা, এবং ঘোড়াটা যে কালো এটা বোঝা যাচ্ছে চাঁদের আলোতে, কারণ খুব স্পষ্টভাবে তার কালো অবয়ব বোঝা যাচ্ছে চকচক করতেছে, এবং তার উপরে একটা মানুষ বসা। খুবই আশ্চর্যজনকভাবে মানুষটার মাথা নাই, এবং সেটা কিন্তু একটা কালো রঙের একটা আলখেল্লার মতো পরা এরকম। সেই ঘোড়াটা ওখানে দাঁড়ায় আছে এবং সে পুরা শব্দ পেল ঘোড়াটা যে একটা মানে শব্দ করলো নাক দিয়ে যে তার মানে কুয়াশা বেরোলো, সে পুরা দেখলো এখান থেকে। তো রুহুল মানে থরথর করে কাঁপতেছে, সে চিন্তা করতেছে এটা কি দেখতেছে আমি, এটা কি আসলে বাস্তবে দেখতেছি নাকি অন্য কিছু। তো সে তাকালো যে ওই মেয়েটার দিকে একবার তাকালো, এক সেকেন্ডে সে দেখলো যে মেয়েটা তাকায় আছে ঘোড়াটার দিকে, এবং তারপর দেখলো ঘোড়াটা সরাসরি দৌড়ে আসা শুরু করলো তার দিকে, রুহুল মানে এই কুয়াশার মধ্যে ছুটে আসতেছে তার দিকে। তো রুহুল দৌড় দিল, দৌড় দিয়ে সে কি করলো মেয়েটার কাছে গেল, কিন্তু মেয়েটা তাকে চেপে ধরলো, হাতটা চেপে ধরে মেয়েটা আরেক দিকে চলে গেল তাকে নিয়ে। তো রুহুল খুবই মানে দিক বিদিক শূন্য হয়ে মেয়েটার পিছে ছুটতেছে এবং তার কিছু খেয়াল নাই, গাছগাছালির মধ্যে ঢুকে গেছে, সে ঘোড়ার শব্দ পাচ্ছে, সেই ঘোড়া যে ডাকতেছে সেই মানে নাক দিয়েই করতেছে এবং একটা হাঁপাচ্ছে, ঘোড়াটা যে মানে জোরে জোরে নিঃশ্বাস ফেলতেছে শব্দটাও সে পাচ্ছে, তার কোনো শব্দ নেই, ঘোড়ার খুরের শব্দ, নিঃশ্বাসের শব্দ বোঝা যাচ্ছে, তার আশপাশে দিয়ে কোথাও ঘোড়া দৌড়ে আসতেছে। প্রচন্ড রকমের ভয় পেয়েছে রুহুল, এবং এই ইন দ্য মিন টাইম মেয়েটা কিন্তু তাকে ছেড়ে দিছে, তাকে যে ধরে নিয়ে টান দিছিল ছেড়ে দিছে, এবং সে বুঝতে পারছে যে সে কিছুর পিছে দৌড়াচ্ছে, এবং সেই মেয়েটা খুব দ্রুতই ছুটে যাচ্ছে, রুহুলও ছুটতেছে পিছনে এবং ঘোড়ার শব্দটা আসছে। এরকম কতক্ষণ দৌড়াইছে বলতে পারবে না, রুহুলের এক সময় মানে একেবারেই দম শেষ হয়ে গেল। তো সে পায়ের সাথে একটা কিছু বাতাতে চিৎকায় সামনে পড়লো, তো এটা পড়ার সাথে সাথে সে চিৎকার করে উঠছে রুহুল, কারণ সে আসলে ব্যথাও পাইছে, এবং চিৎকার শুনে সে তার খুব কাছ থেকে তার কাজিনের গলা শুনলো, তার মানে সে চিল্লায় উঠলো যে এই কে রুহুল নাকি, এরকম ধরে চিৎকার করে উঠছে তার কাজিন। তো সে বলতেছে আমি এখানে, আমি এখানে, রুহুল এখানে, বলতে আমাকে আমার নিয়ে চলে আমি এখানে। তো রুহুল মানে বলতে মানে বুঝতে পারতেছে না সে কি করবে, সে বলছে আমি এখানে, আমি এখানে বলে চিৎকার করতেছে। তো হঠাৎ করে সে কানের কাছে শুনলো মেয়েটা বললো আমাকে বাঁচাইতে পারলি না, তাই বলে মেয়েটার শব্দ সে হারায় গেল, মানে আর শব্দ পেল না, ঘোড়ার শব্দ আর সে পাচ্ছে না। তো একটু পরে একটু সরগোল শুনলো, দেখলো যে সরগোলের মধ্যে থেকে মানে সব কয়েকজনের কথা যে তার কাজিন এবং সাথের যে কাজিনের কাজিনরা তারা কয়েকজন এসে পড়ছে, হাতে হারিকেন আছে তাদের, তো হারিকেনের সেই টিমটিম আলোয় মোটামুটি আলোকিত হচ্ছে জায়গাটা। তো তারা জিজ্ঞেস করলো রুহুলকে, একদম আলো ফেলেই দেখতেছে রুহুল পড়ে আছে মাটিতে এবং রুহুলের হাতে পায়ে মানে একদম ময়লা টলা লেগে গেছে এবং কুয়াশা যে ইটা। তো রুহুল উঠে বসলো, তার কাজিন বললো যে তুমি এখানে কিভাবে আসলা, তোমারে তো আমরা ওইখানে রেখে আসছি, কত দূরে তোমারে তো আমরা খুঁজেই পাচ্ছিলাম না, কি ভয়ের ব্যাপার স্যাপার, তোমার একটু কণ্ঠ শুনছিলাম আমরা, মনে হলো কার সাথে কথা বলতেছো, তারপর তো তোমাকে পেলামই না আমরা, খুঁজতে খুঁজতে একদম জান শেষ, তোমার নাম ধরে ডাকছি কতবার কোনো শব্দ নাই। তো রুহুল উঠে বসে বলতেছে যে আমি তো একটা বিশাল বিপদে পড়ছিলাম, তার এরকম এরকম একটা ঘটনা, সে তার কাজিনকে বলল যে এরকম আমাকে এরকম এরকম। তো কাজিন তো একেবারে হা চক্ষু চড়ক গাছ হয়ে গেছে, জীব কামড় দিচ্ছে, বলছে তুমি কোথায় আসছো, একদম কাছাকাছি চলে আসছো এই জায়গার, চলো 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 তাড়াতাড়ি। রুহুলকে উঠাইলো, তারা বললো যে হাত পা ঝাড়ো পরিষ্কার করো, করে তাকে বাসার দিকে নিয়ে চললো তারা একেবারে সাথে করে হাতে ধরে, কাজিন তার হাতে ধরে রাখছে। তো রুহুল বারবার বলতে যায় হাত ছাড়ো, হাত ধরে রাখছো কেন, এটা কেমন কথা, মানে সে মানে একটু অকওয়ার্ড ফিল করতেছে। কাজিন বলে না তোমার নিয়ে ভয় পাচ্ছি, খুবই খারাপ একটা অবস্থা, চলো চলো চলো। পুরো মানে মনে হলো যে রাস্তাতে তার কাজিনরা পুরা তার সাথে অন্যরকম আচরণ শুরু করলো, তারা কেমন যেন মনে হলো কনফিউজড বা তারা ভীত, এবং যাওয়ার পথে তারা এদিক ওদিক তাকাচ্ছে, যাওয়ার পথে এদিক ওদিক তাকাচ্ছে, এরকম একটা অবস্থা, খুবই একটা মানে অকওয়ার্ড সিন। রুহুলের কাছে মনে হচ্ছে যে পুরাই অকওয়ার্ড, এর মধ্যে শীত আরো বেড়ে গেছে এবং রুহুল যেসব জায়গায় ব্যথা পাইছে পড়ে সেসব জায়গাগুলো ব্যথাগুলো আরো বেশি করতেছে। তো তারা যখন নাকি হেঁটে হেঁটে চলে আসছে যে দুই পাশে বিশাল ফসলের মাঠ যে জায়গাটা, ওই জায়গাটায় এসে হঠাৎ করে তাদের একজন কাজিন যে পিছে ছিল সে একদম রুহুলের গায়ের উপর এসে পড়লো প্রায়, এবং মনে হলো যে চারজন একেবারে মানে টোটাল একটা চারপাশে তাকে পিলারের মতো করে মাঝখানে নিল, নিয়ে বললো যে এইভাবে এখন হাঁটো। তো বলতেছে কেন, বলতে শুনছিস, তার কাজিন একটা একটা বলতে শুনছিস, তো তারা বলছে হ্যাঁ। তো রুহুলও তখন খেয়াল করলো যে হ্যাঁ, দূর থেকে ঘোড়ার ডাকের শব্দ শোনা যাচ্ছে, পায়ের শব্দ শোনা যাচ্ছে, দৌড়ের মনে হচ্ছে খুরের শব্দ। তো সে বুঝতে পারলো তার কাজিনরা ভয়ে কাঁপতেছে চারজনই। তো রুহুল বলল কি হয়েছে তার কাজিনরা, বলে চুপ থাকো কথা বলো না, চুপচাপ যাও আল্লাহর নাম নিতে নিতে হাঁটো। তো রুহুল বুঝতে পারলো না কি ঘটনা, তো রাস্তার উপর দিয়ে সে যাচ্ছে, তো দেখতেছে তারা যে আশেপাশে তাকাচ্ছে বারবার। তো অনেকক্ষণ পরে দূরে হঠাৎ তারা দেখতে পেল সেই যে একটা ঘোড়ার উপরে যে একটা আরোহী ছিল সেই জিনিসটাকে অনেক দূরে, রুহুল সহ দেখছে, বাকি চারজনও দেখছে। তারা ভয়ের চোটে বলে দৌড় দে দৌড় দে দৌড় দে, তো রুহুলকে নিয়ে তারা দৌড় দিল চারজনই। তো রুহুলও দৌড়াইতেছে তাদের সাথে, দৌড়াতে দৌড়াতে, এবং মানে ওইটা কিন্তু আর ওই যে ওইখানে দেখছে ওখান থেকে আর মুভ করে নাই, দৌড়াতে দৌড়াতে একসময় তারা বাসার কাছের রাস্তায় এসে পড়লো এবং তখন গতিটা কমাইল আস্তে আস্তে। তারপরে তারা হাঁটতে হাঁটতে গেল, একসময় যে বাসায় ঢুকছে, তো কেউ কোনো কথা বলতেছে না, কাজিন বাকিরা যারা ছিল তারা কোনো কথা বলতেছে না। তো রুহুলের যে কাজিন দুজন ছিল তার মধ্যে বড়জন যেটা রুহুলের বয়সী প্রায় সে আসছে, রুহুল তাকে তাদের ঘরেই থাকতো, রুহুল তো ঢুকে বলতেছে কি ব্যাপার ঘটনাটা কি, রুহুল আমি তো বুঝতেছি না কিছু, কি হইলো এখানে, আমি কারে দেখলাম কি। তখন সে কাজিন বলছে এইবার পুরাটা খুলে বলো কি ব্যাপার। তো রুহুল পুরা ঘটনাটা বললো যে এরকম এরকম গেছি, আমাকে এরকম টেনে নিয়ে গেছে। তো তার কাজিন বললো এটা তো মানে আসলে ভালো কিছু না রুহুল, আমাদের এই জায়গা তোমার বলছি না অনেক রহস্যময় জায়গা, আমাদের এখানে অনেক পুরনো কুঠি আছে, প্রায় 200 বছর পুরনো কুঠি আছে এখানে, নীল কুঠি, এবং সেই কুঠিতে সাহেবরা এখানে খুব অত্যাচার করতো মানুষকে, এখানে খুব বেশি রকম অত্যাচার করতো, মানুষকে পিটাইতো মারতো যা করতো, মানুষ যারে খুশি ডাকাতিও করতো, এরকম ছিল, যার টাকা পয়সা হয়েছে তাতে টাকা নিয়ে যেত, এবং তারপর তাদের চোখ পড়লো যে মানুষের কোন বাড়িতে সুন্দরী মেয়ে আছে, তাদেরকেও তারা ধরে নিয়ে যেত, এবং একাধিকভাবে এই কাজগুলো করছিল, এবং করার পরে অনেক মেয়ে আছে বাসায় এসে আত্মহত্যা করছে, এই করছে। তো এখনো নাকি মানুষ আমাদের এলাকায় মানুষ ওই মেয়েদের কান্না শুনে অনেকে দেখে, অনেকে এরকম রাত্রে বেলে ডাক দেয়, ডাক দিয়ে নিয়ে যায় এরকম, মানে ওখানে মানুষ বলে যে ওইখানে তাদের আত্মারা ঘোরাফেরা করে। তো তুমি এরকমই কিছু একটা দেখছো, আর ওই যে দেখছো ওই বেটা, ওই যে ওইটা হচ্ছে একটা গলা কাটা সাহেব, কারণ এই সাহেবকে ওইখানের মানুষ মানে কয়েকজনের মধ্যে একজন যখন ছিল তখন তার মানুষ যে ধরে নিয়ে তাকে মেরে ফেলছিল, মেরে ফেলে ওইখানে ওই যে পাথরের নিচে পুঁতে রাখছিল, তারে এখনো মানুষ বলতে পারে না কোথায়। তো পরে এটা নিয়ে অনেক ই হয়েছে, বিচার আচার হয়েছে, কিন্তু তারা ডিটেক্ট করতে পারেনি, খুঁজে পায়নি যে সাহেবরে কোথায় ভুগছিল। তো অনেকেই মানুষ দেখে যে গভীর রাত্রে এরকম বের হয়, এবং আশ্চর্যজনক ব্যাপার আজকে আমরা সবাই কিন্তু দেখছি গোলাঘাটা সাহেব। তো যাই হোক, রুহুল এটা বললো, তো রুহুল শুনে, রুহুল আসলে তখনও চিন্তা করতেছে যে এইটা হয়তো তার উত্তপ্ত কল্পনা বা অন্য কিছু, সে এখনো মিলাইতে পারতেছে না। রুহুলের মাথায় কিন্তু এখনো রুহুল এতটাই সব ব্যাপার নিয়ে, সে যদিও অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ বাট এইসব ব্যাপার নিয়ে এত সিরিয়াস না। সে সারা জীবনই তার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে বিভিন্ন রকমের ভৌতিক ঘটনা শুনছে, অনেক কিছু শুনছে, কিন্তু সে আসলে এরকম যে মানে এই দেখার মতো ব্যাপার স্যাপার এটা তার জীবনে ঘটেনি। কিন্তু সে আজকে অবাক হইতেছে যে তার হাত ধরছে, সেটা সে ফিল পাইছে যে তার হাত ধরছে, আবার সে একদম স্পষ্ট চোখে দেখছে এরকম ঘোড়া ঘোড়ার উপর মানুষ বসা, এগুলো তার কাছে অবিশ্বাস্য লাগতেছিল। তো যাই হোক, সে তারপর এবং তার কাজিনরা সবাই দেখছে, এটা এমন না যে সে একা দেখে ক্ষান্ত হয়েছে এটা। তো যাই হোক, রুহুল বলল যে তারপরে মোটামুটি তারা তার কাজিন বলল যে আজকে আমাদের আর ওই ইসে তাদের ওখানে কুয়া ছিল, কুয়ার থেকে পানি উঠে তারা ক্লিন হইতো, বলছে কুয়ার কাছে যাওয়ার দরকার নাই। তার বাকি দুজন কাজিন আরেকটা রুমে ছিল, তারা তাদের বাসা চলে গেছিল আর কি, ওই একই জায়গায় কম্পাউন্ডের মধ্যেই তো বাসা সব, তো তারা তাদের ঘরে চলে গেছিল। তো ওর এই দুই কাউদিনের সাথে রুহুল তিনজনে মিলে বাসার সামনেই হাত মুখ ধুয়ে পরিচ্ছন্ন হয়ে তারা ঘরে ঢুকলো, ঢুকে রাত্রে বেলা ঘুমানোর আয়োজন করছে। তো রুহুলকে তারা থাকতে দিয়েছিল এইদিকের একটা চৌকিতে আর তারা ওই পাশের চৌকিতে তারা থাকতো। তো মোটামুটি শুয়ে পড়ার পর রুহুলের মাথায় এইসব ঘুরতেছিল, অনেক রাত হয়েছে তখন, এবং সেই ঘরটা যেটাতে তারা থাকতো সেটা ছিল বেড়ার ঘর, মানে বাঁশের বেড়ার দিয়ে ঘরের দুই মানে পাশের ইগুলো তৈরি করা আর কি, দেয়ালগুলো মানে পার্টিশনগুলো তৈরি করা। তো ওই দুই কাজিন নাকি বিছানা শুয়ে কিছুক্ষণ গল্প করেই ঘুমায় গেছে, রুহুলের ঘুম আসতেছে না, এবং ঘরের মধ্যে হারিকেন খুব অল্প করে জ্বালানো ছিল, মানে একেবারে টিম টিম করে জ্বালানো ছিল। তো রুহুল অনেক কিছু ভাবতে 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 একসময় তার চোখে একদম ই লেগে আসছে, মানে তন্দ্রা লেগে আসছে। তো তন্দ্রার মধ্যে এমন একটা তন্দ্রা ভাব যে তার কাছে মনে হচ্ছে যে ঝাপসার মধ্যে হালকা আলো, এরকম একটা মানে ই লাগতেছে, পুরো ক্লিয়ার না। এর মাঝে হঠাৎ করে রুহুল খেয়াল করলো যে তপ করে হারিকেনটা নিভে গেল, এটা তার কাছে মানে মানে হঠাৎ সে বুঝতে পারছে হারিকেন নিভে গেছে ঘরের। তো হারিকেন নিভে গেছে চিন্তা করে সে চিন্তা করলো হারিকেন তো এখানে বাতাস নাই কোনো, মানে বাতাসটা একেবারে মানে বাতাস নাই, ঘরের ভিতরে কোনো বাতাস নাই, বাইরে ঠান্ডা, এর মাঝে হারিকেন কোত্থেকে নিভলো, এটা তার কাছে একটু অবাকই লাগলো। তখন কিন্তু তার চোখ খুলে গেছে, সে আর ঘুমে নাই, তো সে তাকায় বোঝার চেষ্টা করতেছে ব্যাপারটা কি। হঠাৎ করে সে মানে বুঝতে পারলো তার পায়ের কাছে, তখন তার আলো আধারিটা শুয়ে আসছে চোখে, কারণ যেহেতু বেড়ার ঘর দুই এক জায়গায় এরকম ফাঁক ফোকর আছে, চাঁদের আলো হালকা আসতেছে ঘরের ভিতরে, কারণ সেগুলো নাকি বেড়ার ভেতরে পলিথিন টাইপের দিয়ে দেওয়া হতো আর কিছু একটা, যাতে নাকি বাতাসটা ওইভাবে বাস না করে, এইভাবে পার্টিশন গুলো হইতো বা ডবল বেড়ার মাঝখানে দেওয়া হইতো এরকম কিছু। তো সেটার মধ্যে হালকা আলো ঢুকে রাতের বেলা, মানে খুব রাতে এরকম ঢুকে, এর মাঝে সে বুঝতে পারতেছে যে হালকা আলো আধারির মাঝে চোখ অন্ধকার শুয়ে আসছে তার পায়ের কাছে একটা অবয়ব, এবং সে অবয়বটা কালো কুচকুচা এরকম, মানে অন্ধকারের মধ্যে কালো আর কিছু দেখা যাচ্ছে না, এবং সে বুঝতে পারলো যে সেটা কাইন্ড অফ লাইক হামাগুড়ি দিয়ে যেভাবে আসে সেইভাবে তার চৌকির পায়ের কাছ থেকে মাথাটা তার চৌকিতে উঠায় দিছে, এবং সে বুঝতে পারতেছে অবয়বের দুইটা হাত আছে, হাতগুলো কালো কুচকুচা, এবং মানে তার সারা শরীরের রোম দাঁড়ায় গেল, সে শুধু দেখতেছে একটা নিকষ কাল অন্ধকার কোন অবয়ব, যেটা বড় চুল সেটা তার পায়ের কাছ দিয়ে আসতেছে, এসে তার দুই পা চেপে ধরল। রুহুল আসলে চিৎকার করবে না কিনা তার মুখ থেকে একটা শব্দ বেরিতেছিল না, সে ভয়ে মানে একেবারে ফ্রিজ হয়ে গেছে, তার দুই পা চেপে ধরল, এবং সে তখন শুনল ওই যে অবয়বটাই ফিস ফিস করে তারা বলতেছে, কেমন জানি একটা মানে মানে ফ্যাস ফ্যাসে কণ্ঠে কণ্ঠ তার কানে আসছে, সেখানে বলছে আমাকে বাঁচাইতে পারলি না, আমাকে বাঁচাইতে পারলি না। তো রুহুল করছে কি চিৎকার করে উঠছে, সে আসলে তার এক সময় মানে সে মানে মানে পুরা স্থানু হয়ে যায়, সে হঠাৎ চিৎকার করে উঠছে প্রচন্ড জোরে। তো ওই চিৎকারে তার কাজিন গুলো লাফ দিয়ে উঠছে, এই কি হয়েছে কি হয়েছে, উঠে তারা মোটামুটি উঠে বসে তাড়াতাড়ি দেখা গেল যে তারা হুড়মুড় পড়ছে, রুহুল আর পায়ে দিয়ে ধরছে সেটা আর বুঝতে পারতেছে না, তার রুমের হারিকেনটা জ্বালানো হলো। কাজিন দুইটা হারিকেন জ্বালায় বলতেছে কি হয়েছে রুহুল, কিভাবে কি হলো, যে এখানে কি তুমি চিৎকার করে উঠলো, ভয় পাইছো? রুহুল বলতেছে যে আসলে আমি ভয় পাইছি। কাজিনরা বললো কি কি হয়েছে, বলে যে এরকম এরকম ঘটনা, সে বলছে যে এরকম এরকম ঘটনা। কাজিনরা তো তার নিয়ে চিন্তায় পড়লো, বললো যে তোমার নিয়ে তো সমস্যা হয়ে যেতেছে, তো তার এক কাজিনে সেই বিছানায় শুলো আর রুহুলটা দিয়ে দিল আর এক কাজিনের সাথে, বলে তুমি এখানে শো, আর তারে শোয়েলো বেড়ার পাশে, মানে মানে বেড়ার যে দেয়াল আছে সেটার পাশে। তো দিয়া তারপর বলতেছে দোয়া পড়ে ফু দিয়ে ঘুমাও, এরকম তারা নিজেরা নিজের আলাপ করতেছে করে, কিন্তু তারা কেউই কিন্তু প্র্যাকটিসিং না, হ্যাঁ প্র্যাকটিসিং না যে তারা মানে প্রতিনিয়ত নামাজ কালাম পড়ে এরকম না। তো যাই হোক, হারিকেনটাকে আবার তারা ওই যে অল্প করে ডিম করে দিয়ে শুলো, তো সে দেখলো যে তার দুই কাজিনী আবারই ঘুমায় গেল, মানে এই যে শোয়ার কিছুক্ষণের মধ্যে ঘুমায় গেছে, সে তো জেগে আছে, রুহুল আর ঘুম আসতেছে, সে প্রচন্ড ভয় আছে, তার ভয় মনের মধ্যে দানা বাঁধছে এবং বুক দূর দূর করতেছে, সে মনে মনে তখন যতটুকু দোয়া দুরুদ মনে পড়ে পড়তেছে। তো অনেকক্ষণ হয়ে গেছে, রুহুল ঘুমায় গেছে প্রায়, তার ঘুম চোখ লেগে আসছিল, এই সময় সে হঠাৎ করে ফিল করছে যে তার শরীরে একটা টাচ, মানে শরীরে টাচ মানে যে তাকে যে স্পর্শ করছিল আগে ঠিক জাস্ট লাইক দ্যাট, এবং তার গায়ে ছিল মোটা কাঁথা, মানে সেই কাঁথার ভেতর দিয়ে সে তাকে কেউ টাচ করছে হাতের মধ্যে, এবং তার হাতটা ডান হাত যেটা নাকি ছিল তার মানে বেড়ার দেয়ালের পাশে, সে প্রচন্ড ভয়ে সে তাড়াতাড়ি ধাক্কা দিয়ে তার কাজিনে উঠেছে, এবং তার কাজিন যখন তাকে উঠছে তখন তাকে একটা আঁচড় দিয়ে হাতটা চলে গেছে, এখান থেকে জ্বলে উঠছে হাতটা। তো সে তার কাজিনে উঠাইলো, উঠায় বললো যে কাজিন দেখা গেছে চোখে ঘুম নিয়ে ক্লান্তি, উঠে বলছে কি ব্যাপার? তো রুহুল বলতেছে যে এরকম এরকম কথা আমাকে খামচি দিছে। তো তার কাজিন তারে বললো এই বাসায় এসেছো? তো রুহুল বলছে আমি আর শুভ না ভাই, আমি হারিকেন জ্বালায় বসে থাকবো। এবং সে ভোর পর্যন্ত রুহুল উঠে হারিকেনটা বাড়াই দিয়ে একদম কাজিনে বলে তুমি শুলে শুয়ে থাকো। তার কাজিন অনেকক্ষণ তার সাথে জেগে থাকার চেষ্টা করে পরে ঘুমায় গেছে। রুহুল হারিকেন জ্বালায় দোয়া পড়তেছিল বসে বসে। তো তার কাছে একটা বিভীষিকাময় রাত ছিল, রাতটা পার হয়েছে। তো সে সকালে উঠেই সে সোজাসুজি গেছে তার চাচার কাছে, খুঁজে বের করে বলছে যে আমি চলে যেতে চাচ্ছি বাড়িতে। চাচা বলে কেন? বলে যে না একটু সমস্যা হয়েছে। তো চাচা বলে কি সমস্যা হয়েছে? সে বলতে চায় না, বলতে চায় না। পরে সে চিন্তা করলো চাচারে না বললে আবার চাচা কি ভাববে। তো চাচারে বলে যে আমি কালকে রাতে এরকম ভয় পাইছিলাম এই সেই হানতেন। তো চাচা তখন বলে যে আচ্ছা তুমি ভয় পাইছো, এটা ব্যবস্থা করতেছি আমরা, তুমি এইভাবে তো আর হয় না, তুমি বাড়ি চলে যাবো, এটা কেমন করে? সে বলে না না আমি বাড়ি চলে যাবো। চাচার অনেক বোঝায় সোজায় সে বলে যে আমি থাকবো না। তো সে ওখান থেকে ব্যাক করে, তো রুহুল ওখান থেকে ব্যাক করে তাদের বাড়ি চলে আসে, উইচ ইজ ইন যশোর, যশোরে চলে আসে। তো যশোরে আসার পরে তাদের বাড়িটা ছিল একটা পাকা বাড়ি আর কি, এবং অনেক পুরনো একটা বাড়ি, রুহুলের মানে বাবা কিনছিল সেখানে, বেশ পুরনো বাড়ি, এবং সেটার বাড়িঘর মানে বেশ পুরনো একটা দালান আর কি। তো সেখানে যে নিজেদের বাড়িতে তো একটু ভালো কমফোর্টেবল ফিলই করে মানুষ, তো রুহুল ভালো ফিল করতেছে, কিন্তু রুহুল যে তার মানে এই জিনিসগুলো রুহুল আবার তার মায়ের সাথে শেয়ার করতো সবকিছু। তো সে চিন্তা করলো যে আম্মার সাথে শেয়ার করি। তো সে তার মাকে বলে যে এরকম এরকম ব্যাপার। তো তার মা তখন মানে খুব টেন্সড হয়ে যায়, রুহুলের আম্মা। রুহুলের আম্মা মোটামুটি তিনি একজন পলেশগার মানুষ ছিলেন, তো তিনি তাদের ওইখানকার একজন মসজিদের একজন হুজুর ছিলেন, তাকে খবর দেন, তাদের পুরনো আর কি পরিচিত। তো হুজুর আসেন বাসায়, এসেই রুহুলকে দেখেই তিনি দোয়া পড়া শুরু করেন জোরে, মানে তাকে কিন্তু রুহুলের আম্মা পুরোপুরি বলে নাই কি করছে, কিন্তু বলছে যে আমার ছেলে একটু অন্যরকম ফিল করতেছে, সে বেড়াইতে গেছিল, তো তার একটু দোয়া করা লাগবে, এটা আসেন। তো তিনি এসে নাকি রুহুলকে দেখে, রুহুল তখন বসেছিল আর কি ঘরের মধ্যে, একটা এরকম তাদের সোফা ছিল, কাঠের সোফা, সেখানে বসে আছে। হুজুর নাকি ঢুকলেন, ঘর দিয়ে ঢুকেই রুহুলকে দেখছে, দূর থেকে দেখেই তিনি দোয়া পড়া শুরু করছেন, মনে হলো তিনি কি দেখছেন একটা, চোখ বড় বড় করে। তো রুহুল নিজেই কাচুমাচু হয়ে গেছে, রুহুলের মাও টেন্সড হয়ে গেছে। তো হুজুর দোয়া পড়লেন, জোরে জোরে দোয়া পড়তে পড়তে আসলেন, এসে রুহুলের হাতটা উঁচা করে রুহুলের যে কেনি আঙ্গুল আছে সেটা চেপে ধরলেন তিনি। রুহুল নাকি ফিল করলো কেনি আঙ্গুলটা চেপে ধরার সাথে সাথে যে তার সারা শরীরে মনে হচ্ছে কেউ মরিচ লাগাই দিছে, এরকম রুহুলের ফিল হওয়া শুরু করলো, সারা শরীরে মরিচ লাগাই দিছে, এবং সে ফিল করতেছে তার আশেপাশে কেউ হাঁটতেছে, এরকম একটা ফিল হচ্ছে, কেউ হাঁটতেছে এবং থার্ড পার্সন, এবং মনে হচ্ছে যে হুজুর যে দোয়া পড়তেছে মনে হচ্ছে যে সে মানে পুরোপুরি মানে কি বলে যে ব্যতি ব্যস্ত অন্যরকম কোন একটা কিছু, একটা মানুষ বা কোন একটা, কিন্তু এটা কিন্তু তার মাও দেখতেছে না, রুহুল ফিল করতেছে, কিছু একটা হাঁটতেছে, কিছু একটা চলতেছে, এবং সে খুব ব্যতিব্যস্ত, পারলে হুজুরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এবং রুহুলের তারপরে চোখে দৃষ্টিটা মানে তার শরীর বার্ন করতেছে, কিন্তু রুহুলের এর মাঝে সে খেয়াল করল যে হুজুর যে দোয়া পড়তেছে তার থেকে দুই হাত দূরে একটা নারীর অবয়ব, এবং সে মনে হচ্ছে একটা নারী, রুহুল দেখতেছে, অন্য কেউ দেখতেছে না। সে হেঁটে একবার ওই পাশে যাচ্ছে, একবার ওই পাশে আসতেছে, এবং সে একটা শাড়ি পরা, তার চেহারাটা ঠিক মতো দেখতে পাচ্ছে না, সে চুলগুলো ছাড়া লম্বা মানে অন্যরকম, এসে বারবার এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, পারলে হুজুরকে ধাক্কা মারে এরকম। হুজুর সরাসরি দোয়া পড়তেছে, দোয়া পড়তেছে পড়তেছে, এক সময় রুহুল দেখলো যে সে হাসা শুরু করলো, সে নিজে ফিল করতেছে, কিন্তু সে নিজে ফিল করতেছে তার ইচ্ছার বিরুদ্ধে সে হাসতেছে ক্যাক ক্যাক করে, এবং সে খেয়াল করলো যে সেই যে ওই যে মহিলাটা তার থেকে দূরে, এটা একটা খুব অন্যরকম ব্যাপার যে মানুষ এক্সারসিজম করে আমি শুনছি বা রোকাইয়া করে, এটা অন্যরকম। রুহুল রুহুল কিন্তু ফিল করতেছে তার সত্তাও আছে, সে নিজের ইচ্ছার বিরুদ্ধে হাসতেছে এবং তার সে দেখতেছে যে তার থেকে কয়েক হাত দূরে সেই যে নারী মূর্তিটা মানে আধো অন্ধকারে দাঁড়ায় আছে, মানে ঘরের মধ্যে যেই কোনাটা অন্ধকার সেখানে যে দাঁড়াইছে সেও হাসতেছে। তো তখন হুজুর প্রশ্ন শুরু করছে যে ওকে কেন ধরছিস, ওকে কি হইছে। তো ওই পাশ থেকে সে উত্তর দিতেছে এবং উত্তরটা সে কিন্তু বলতেছে, বেরোচ্ছে রুহুলের মুখ দিয়ে এবং রুহুল সব শুনতেছে আবার সে চাচ্ছে না বলতে, মানে এই কথাগুলো রুহুল বলতে চাচ্ছে না, রুহুলের মুখ দিয়ে বেরিতেছে। তাকে বলছে যে আমার এখানে আসছিল কেন রাত্রেবেলা, আমি ওখানে সবসময় থাকি দৌড়ের উপরে, আমার সবসময় দৌড়ের উপর রাখে, সেইখানে ছেলে এসে ঢুকছে এবং সে সবকিছু এলোমেলো করে দিছে। তো যাই হোক, সে হুজুর অনেক ওখানে প্রশ্ন করলেন, অনেক কিছু করলেন এবং হুজুর বিভিন্ন রকমের রুকাইয়ার তার যে জিনিসপত্র যেভাবে তিনি রুকাইয়া করেন সেভাবে করলেন, করে তাকে বললেন তোকে যেতে হবে। তো বিভিন্ন রকমের কথাবার্তায় সেটা তারপরে রাজি হলো যেতে এবং সে বলল যে মিষ্টি লাগবে একেবারে এরকম তার ক্রাইটেরিয়া অনুযায়ী, এবং সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তাকে মিষ্টি দেওয়া হলো, এগুলো ব্যবস্থা করা হলো এবং ওই দিনই আর কি রাতে এসার আগেই ওই জিনিসটা তাকে ছেড়ে চলে গেছে। রুহুল নিজে নাকি দেখছে যে রুহুলের দেখা সিন এবং এটা নাকি খুব ভয়ঙ্কর, মানে রোমহর্ষক। কিন্তু যেই রুমের মধ্যে হুজুর রুকাইয়া করতেছিল সেই রুমে তারা বাতি নিভাই দিয়েছিলেন, বারান্দার বাতি ছিল শুধু, তাদের বাসার বারান্দাটা বাতি ছিল, সেটার আলো আসতেছিল ঘরের ভিতরে। রুহুল নাকি দেখছে অন্ধকার থেকে বের হয়ে একটা নারী, একদম স্পষ্ট দেখছে একটা নারী সে, এবং সেটা একটা এক পাচা শাড়ি পরা একটা নারী, চুলগুলো ছাড়া, ঘুরে নাকি তার দিকে তাকায়, বেশ কৃষ্ণবর্ণের গায়ের রং আর চেহারা সুশ্রী, চেহারার যে আদল খুব সুশ্রী, তার দিকে তাকায় হাসতে হাসতে দাঁত বের করে হেঁটে ঘর থেকে বের হয়ে গেছে। এবং সে হাসিটা এত ভয়ঙ্কর ছিল, মানে কোনো কুৎসিত হাসি না, সেই মুখে এমন একটা হাসি ছিল বেশ ভয়ঙ্কর, রুহুলের নাকি ভয় লাগতেছিল তখন। এবং সে দেখলো যে তার দিকে হাসতে হাসতে বেরোয় গেল, কিন্তু এইটা কিন্তু রুহুল দেখছে আর সম্ভবত সেই যে ইমাম সাহেব বা হুজুর দেখছেন কিন্তু অন্য কেউ দেখেন নাই। যাই হোক, রুহুল দেখতে চলে গেল এবং আসলে চলে যাওয়ার পরপরই ইমাম সাহেব তিনি তার দোয়াটা থামাইলেন এবং তিনি হাঁপাচ্ছেন। তিনি তখন রুহুলের বাসার মানুষদেরকে বললেন, তার মাকে বললেন বাতি জ্বালাইতে রুমে, বারান্দার আলো থেকে এখন পুরোপুরি রুমটা আলোকিত হলো। তিনি রুহুলের চোখের দিকে দেখলেন ভালো করে এবং দোয়া পড়লেন, দোয়া পড়ে দিলেন রুহুলকে একটা দোয়া পড়া তাবিজ বললেন যে আমি এটা দেই না কিন্তু ওকে এটা থেকে ই রাখার জন্য দিলাম, তো একটা পাকা চামড়ার মধ্যে ভরে বললে যেটা যাতে এক্সপোজে না আসে, মানে এই তাবিজটা যাতে বাইরে না আসে, এটার মধ্যে কালাম আছে, আল্লাহর কালাম আছে, সেটা নিয়ে তাকে সেই চামড়ার তাবিজটার মধ্যে ভরে তাকে পরায় দিল, বলল যে এটা থাক মোটামুটি বেশ যতদিন তার প্রভাব না যাবে, যতদিন বিয়ে শাদী না করবে ততদিন তার সাথে থাকে এটা, আর নাপাক অবস্থায় যেন এটার কখনোই না হয়, এই চামড়ার এটার ভিতর থেকে যাতে না বের হয়, আর চেষ্টা করবো পাক পবিত্র থাকতে। এবং রুহুলকে অনেক ইনস্ট্রাকশন দিলেন দোয়া দরুদ পড়তে ইত্যাদি ইত্যাদি, এরকম করে বাসা রাখলেন, বাসাটাকে ভালো মতন বন্ধ করলেন, তার মাকে বললেন রুহুলের মাকে যে ছেলেকে যখন তখন বাইরে যেতে দিবেন না, এলোমেলো সময় আর এই যে এদিক ওদিক যায় এটা যেতে দিবেন না, ওর উপরে খারাপ কিছু ভর করছিল, যে খারাপ জিনিসটা ভর করছে তাকে সে যেখানে বেড়াইতে গেছিল সেখান থেকে, এবং সেই জায়গাটা ছিল সে খোলা প্রান্তরে গেছিল এমন জায়গায় যেখান থেকে তাকে ধরছিল। যাই হোক, হুজুর এগুলো বুঝে বুঝাই দিয়ে বলে যে রুহুলকে মানে ওই সময় সে তিনি ক্লিয়ার করে দেন। তো এই গেল ঘটনার প্রথম অধ্যায়। তো রুহুল কিন্তু মোটামুটি এরপরে আর কিছু ফিল করে নাই, সে ওখান থেকে তারপরে আস্তে আস্তে একটু সাবধানে চলতো, নামাজ কালাম পড়ত, নিজে একটু সংশোধন হয়ে গেছিল, ছেলে বয়সে দুষ্টুমি যা করতে এগুলার থেকে সে দূরে চলে গেছিল। তো তার পড়াশোনা হয় হচ্ছে আরেকটা বিভাগীয় শহরে, সেখানে সে একটা বিশ্ববিদ্যালয়ে সে চান্স পায়, সেখানে পড়তে যায় সে। তো সেখানে সে পড়াশোনা করতেছে, তার এরকম অনেকদিন কোনো আর এগুলার খবর নাই তার, মানে এগুলার থেকে সে মোটামুটি দূরে, ভালোই অবস্থা। তো একদিন সে বন্ধুদের সাথে আড্ডা দিছে সেখানে এবং বন্ধুদের থেকে সাথে আড্ডা দিয়ে সে আসতেছে, তো আসতেছে রাস্তা দিয়ে হেঁটে আসতেছে, তার ই ছিল রিক্সা নেয়ার এবং রাত হয়ে গেছে, মানে বন্ধুদের কোন এক বন্ধুর বার্থডে ছিল, সে বার্থডে শেষ হয়েছে আর কি, বার্থডে শেষ হয়ে রাত হয়েছে তার আসতে। তো একদম শহর কিন্তু, মানে একদম শহরের মধ্যে বিভাগীয় শহরে সেই বিশ্ববিদ্যালয়, আমি নাম যেহেতু উনি রুহুল বলছেন যে এটা ইনা করতে আমি সেটা বলতেছি না, আপনারা হয়তো অনেকেই ওখানে গেছেন বা আপনারা ওখানে সম্বন্ধে জানেন, অনেক ঘটনা হলো আমরা শেয়ার করছি অতীতে। যাই হোক, শহরের মধ্যে দিয়ে আসতেছে সে, তো রাত হয়ে গেছে, রিক্সা নেয় নাই, তো খুব নির্জন শহর, মানে নির্ঝঞ্ঝাট একটা শহর, সেখানে বেশি কেওয়াস নাই এবং এমন একটা রাস্তা দিয়ে রুহুল আসতেছে, এটা খুব নীরব রাস্তা, হেঁটে হেঁটে আসতেছে। তো সেইখানে একটা পুরনো, অনেক পুরনো একটা মন্দির আছে, সেখানে সেটার কাছ দিয়ে রুহুল জাস্ট পার হয়ে গেছে, পার হয়ে একটু মানে একটু সামনে গেছে, যে দেখে যে ওখানে একটা ফেন্সের মতো ছিল, ফেন্সের পাশে গাছগাছালি, ছায়ার মধ্যে মনে হচ্ছে যে কোন একটা নারী বসে আছে এরকম করে। তো রুহুল মানে ঠিক মতো খেয়াল করে নাই, সে মনে করছে যে আসে না অনেকে যে হোমলেস বা কিছু বাসা বাড়ি নাই কেউ বসে আছে। তো সে ওইটা খেয়াল না করে সে ওই গাছের ওই অংশটা ছায়ার মধ্যে যে বসে আছে সে অংশটাকে সে পার হয়ে চলে গেছে ওই পাশে, সে আর খেয়ালও করে নাই। এই সময় সে পেছন থেকে টুনল, ঠিক তার কানের পেছনে নারী কণ্ঠ, এবং তার সারা শরীরের রোম দাঁড়ায় গেল যে এই কণ্ঠ সে আগে শুনছে। তাকে ফর্স করে বলে ফেললো যে কিরে রুহুল, তুই আমাকে আগে ছাড়াইলি, আজকে আমাকে পাশ কাটায় গেলি। তো সে একদম থতমত খেয়ে গেছে, কি বলবে কিছু বুঝতে পারছে, সেগুলো উত্তর না দিয়ে হাঁটতেছে। সে বলতেছে আমি এগুলো শুনতেছি না, মনে মনে বলতেছে রুহুল, এবং সে আবার শুনতেছে বলতে তুই আমাকে পাশ কাটায় গেলি, তুই কি মনে করছিস আমি চলে গেছি, তোমার হাসি দেখিস নি, তোমার হাসি দেখিস নি। রুহুল কোন উত্তর দিতে না, সে হাঁটতেছে। তো অনেকক্ষণ হয়ে গেছে এবং নির্জন রাস্তা, মানুষজন না, এবং সে দেখতেছে যে সেখানে যে হঠাৎ রিক্সা আসে সেরকমও না। তো খুব থতমত হয়ে গেছে সে, এবং সে মনে মনে দোয়া পড়া শুরু করলো। তো যখন সে দোয়া পড়তেছে তখন সে দেখলো যে ওই শব্দটা নাই, মানে সে কণ্ঠটা আর নাই, কিন্তু সে ফিল করতেছে তার থেকে একটা ডিস্টেন্সে কেউ একজন আসতেছে, পুরো ফাঁকা রাস্তা, মানুষজন নাই। এরকম অবস্থায় সে হঠাৎ দেখলো যে এরকম রিক্সা একটা আসতেছে দিকে। তো রিক্সাকে সে থামাইলো, ডাক দিল, দেখে যে রিক্সা উঠে বসলো এবং তার গন্তব্য আর কি, তার যে হল সেখানে যাবে। তো রিক্সা যাচ্ছে তার সাথে, এবং সে কেন জানি ফিল করতেছে তার আশেপাশেই কিছু একটা আছে, এবং হঠাৎ হঠাৎ করে সে একটা আশ্চর্য রকমের ঘ্রাণ তার নাকে লাগতেছে। এটা মানে সে আসলে অমিট করার মতো না, এবং ঘ্রাণটা তার কাছে মনে হচ্ছে বেশ মিষ্টি একটা ঘ্রাণ, যে ঘ্রাণটা মানে সে নাকে এসে লাগতেছে পুরো মিষ্টি টাইপের একটা ঘ্রাণ। আর সে আসলে এই ঘ্রাণটা এখনো এক্সপ্লেইন করতে পারে না, এই ঘ্রাণটা কিসের। এবং এইভাবে রিক্সা চলতে চলতে চলে গেল তাদের যে সে যেখানে থাকতো হল, এবং সেই জায়গায় খুব নির্জন জায়গা রাস্তাটা, রিক্সাওয়ালার অনেকে সাধারণত ওই জায়গায় ঢুকে না, ওই জায়গায় সাধারণত রিক্সাওয়ালা নামাই দিয়ে চলে যায় তাদেরকে। তো তাই করলো রিক্সাওয়ালা, তাকে নিয়ে ওই গেটের কাছে যেই বলল যে স্যার নামেন, আর যাব না আমি। তো রুহুল নেমে গেল, নেমে যে রিক্সাওয়ালা ভাড়া দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সে হেঁটে হেঁটে যাচ্ছে, ঠিক ওখানে একটা গাছ আছে, বড় গাছ, এবং সেখানে কোন ল্যাম্পপোস্ট নাই, ল্যাম্পপোস্টের আলো ছিল পিছনে। সামনে চলে আসে, মানে সে যখন নাকি গাছটার কাছে আসছে তখনই সে আবার সেই কণ্ঠটা শুনল, এবং মনে হচ্ছে গাছের নিচে ছায়ায় অন্ধকারে দাঁড়ায় আছে। রুহুল এবার তাকাইল ভালো মতন এবং খেয়াল করলো সেই যে অবয়ব সে দেখছিল, এবং একটু পরে হালকা আলোতে বেরোয় আসলো সেটা। সে দেখে তার সারা শরীরের রোম দাঁড়ায় গেল, একেবারে তার মাথা থেকে পায়ের একবার তালু পর্যন্ত রোম দাঁড়ায় গেল তার। এবং সে তখন মোটামুটি একটু গরমের সময়, মানে মানে সামার আসছে এরকম একটা সময়, সে খেয়াল করলো যে সেই যে তার রুম থেকে সে বের হয়ে যেতে দেখছিল, এসে সেই নারীটা দাঁড়ায় আছে এখানে, তাকে দেখে হাসতেছে। এবং সে নারী কিন্তু মোটেই কুৎসিত না, হ্যাঁ সে কিন্তু কুৎসিত না, বাট তার চেহারা এমন কিছু একটা আছে ভয় পাওয়ার মতো, মানে অন্যরকম। তো রুহুল ভয়ে মানে তাকায় আছে, সে আর ই করতে পারতেছে না, তো তাকে আবার ইশারা দিতেছে মেয়েটা আসার জন্য। তো সে হেঁটে হেঁটে গেল, সে কিন্তু আবার সেই নারীকে ফলো করে করে গেল, এবং সেই নারী তার সাথে ফলো করে তাদের হলে গেল। সে যেই দুইতলায় থাকতো সেই পর্যন্ত সিঁড়িতে উঠল, উঠে তার ঘরে গেল। সে খেয়াল করলো তার রুমমেট আচোয়া হয়ে কি কি লিখতেছিল আলোতে ঘরের মধ্যে, কিন্তু তার সাথে নারী ঢুকছে। রুমমেট তাকে দেখে বলল কিরে কি অবস্থা, সে নারীকে দেখল না, নারী কিন্তু তার আগে হেঁটে ঢুকছে। রুহুল রিয়েলাইজ করলো যে এটা কোনো অশরীরী, তাকে অন্যরা দেখে না। তো রুহুল নিজের মতো ঢুকে গেল তার মতো, যে তার কাজকর্ম হচ্ছে, এবং সে দেখতেছে তার বিছানা ওই নারী বসে আছে, কিন্তু ওই তার রুমমেট কিন্তু দেখতেছে না। তো যাই হোক, সে নিজের মতো ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে এসে দেখে যে নাই, ওই বিছানার মধ্যে কেউ নাই। তো রুহুল মনে করলো আমি তো পাচ্ছি, মানে কিন্তু সে কিন্তু এখনো ঘ্রাণটা পাচ্ছে, সেই যে একটা ঘ্রাণ মনে আছে। তো সে তার ফ্রেন্ডকে বলল যে তুই কি একটা ঘ্রাণ পাচ্ছিস এখানে রুমের মধ্যে? তার ফ্রেন্ড বললো কই না, তো তুই মনে বডি স্প্রে দিস যেটা ঘ্রাণ হালকা আসতে পারে, বাট আর কিছু না। তো কেন তুই এটা জিজ্ঞেস করতেছিস কেন, আমি কেমন একটা ঘ্রাণ পাচ্ছি? তো ফ্রেন্ড বললো যে না আমি ঘ্রাণ পাই না। তো রুহুল তার মতো ফ্রেশ হয়ে তো সে শুয়ে পড়লো, একটু পরে বললো যে আমি ঘুমাই রে, লাইটটা বন্ধ করে দে। তো তার ফ্রেন্ডও ঘরের লাইট বন্ধ করলো, তারা দরজা বন্ধ করে শুয়ে পড়লো। তো রুহুলের ঘুম আসতেছিল না, ভয়ই লাগতেছিল অ্যাকচুয়ালি। সে তার রুমের মধ্যে যে শুয়ে আছে সে বুঝতে পারছে অন্ধকার, ঘরের বাতি কিন্তু নিভানো, তার মাথার কাছে তার পড়ার টেবিল পাশে আর কি, তার বিছানার পাশে তার পড়ার টেবিল, তার সামনে জানালা, জানালাটা খোলা, জানালার পর্দা হালকা নড়তেছে বাতাসে। সে দেখতে পাচ্ছে সেই জানালা দিয়ে যে হালকা আলো আধারিতে দেখতে পাচ্ছে তার রুমমেট শুয়ে আছে এবং একসময় সে ঘুমানো নাক ডাকা শুরু করছে তার রুমমেট। তো তার কাছে একটু ভয় লাগতেছে রুহুলের। এই সময় সে হঠাৎ করে শুনল তার সেই কণ্ঠস্বরটা, বলল যে আমাকে ভয় পেলে তো চলবে না, আমি তো তোমার কাছে আসছি। একেবারে তার বিছানায় তার পাশে বসা রুহুল একদম অন্তরাত্মা পুরো চমকে উঠছে এবং তার হাতটা ধরে বসলো সে নারী। এবং এটাতে রুহুলের আর কিছু খেয়াল নাই, সে কিন্তু পুরোপুরি মানে তার সেন্স আউট রুহুল, সে জিনিসটা এভাবে বলছে যে সে আর কিছু মনেই করতে পারে নাই তার হাতটা ধরার পরে, পুরোপুরি তার ওই সময় আর স্মৃতি নাই। তো এরপরে রুহুল যেটা এক্সপিরিয়েন্স করলো, মাঝে মাঝেই সে এই নারীর কণ্ঠ শুনতে দেখা পাইত আর স্পেশালি তাকে ডেকে নিয়ে যেত তাদের হলের ছাদে, এবং যেই জায়গাটা তাকে নিয়ে যেত সেই ছাদটা হচ্ছে কি খুবই নির্জন, ছাদের মধ্যে ওঠার যে দরজা সেটাও মানে একদম নড়বড়ে এবং ওইখানে সবাই উঠে না, কিছু কিছু সময় কিছু স্টুডেন্ট উঠে তাদের মতো কিন্তু সবসময় উঠে না, গরম টরম লাগলে অনেক স্টুডেন্ট উঠে বসে, বাট তাকে ওই কর্নারে নিয়ে যেত এবং কর্নারে নিয়ে যায় তার সাথে কথা বলতো এবং বিভিন্ন তাকে কথা বলতো বিভিন্ন জিনিস এবং বিভিন্ন ইতিহাস নিয়ে কথা বলতো। এবং রুহুল এই ইতিহাসের ব্যাপারগুলো খুব মানে ভাঙা ভাঙা ভাবে সে ওই নারীর কাছে শুনছে, সেগুলো সে কোনো ইমিলাইতে পারে নাই, কোনো একটা ব্যক্তিকে নিয়ে কথা বলছে সেগুলো তার মনেও নাই এখন। যাই হোক এরকম একটা ব্যাপার। তো রুহুলের রুমমেট একদিন তাকে জিজ্ঞেস করছে, তার ফ্রেন্ডের মতোই কিন্তু রুমমেটটা, তাকে জিজ্ঞেস করছে এই তুই রাত্রেবেলা কার সাথে কথা বলিস? তো রুহুলের বুকের মধ্যে ছ্যাত করে উঠছে যে কিরে কি বলে, বলে আমি কার সাথে কথা বলি মানে কাই তুই তো কথা বলিস, তোরে আমি নিজে শুনছি তুই কথা বলিস, তুই কত কিছু বলতে থাকিস মানে তোর কথা কিছু বোঝা যাকি, তো তুই কি ঘুমের মধ্যে কথা বলিস? তো রুহুল বলছে না আমি তো ঘুমের মধ্যে ওকে স্বপ্ন দেখে কথা বলিস, বল না তুই খেয়াল করিস দোয়া পড়ে ঘুমাস, তার বন্ধু বলছে তুই দোয়া পড়ে ঘুমাস তো আমার মনে হয় তোর ঘুমের মধ্যে তুই কথা বলিস এবং অনেক রকমের শব্দ করিস গোঙাস তুই, তার যে রুমমেট তাকে বলছে। তো রুহুল জিনিসটা একটু মানে ই করছে মানে অস্বস্তি ফিল করলো যে তার বন্ধু কি বুঝে ফেলতেছেন। ইন দ্য মিন টাইম যেটা হয়েছে, রুহুল নাকি কাইন্ড অফ মানে একটা মানে ভালোবাসা ফিল করতেছে সেই নারীটার উপরে, এরকম একটা অবস্থা। তো এরকম যখন চলতেছে তো তার রুমমেটটা কিন্তু তার প্রতি কনসার্ন হয়ে গেছে তার ফ্রেন্ড, এবং সবকিছু রুহুল এটা পরে ক্লিয়ার করছে, তার সেই রুমমেটও পরে তাকে ক্লিয়ার করছে, অনেক কিছু তাকে বলে নাই তার রুমমেট। তার রুমমেট নাকি সেই নারীটাকে দেখছে তার সাথে একদিন এবং সে বুঝতে পারে নাই যে এটা আসলে কে, আবছাভাবে সে প্রথম মনে করছিল যে অন্য কোনো মেয়ে, কিন্তু সে পরে ভয় পাইছে যে ওই জিনিসটার ই হওয়া দেখে মানে যেভাবে জিনিসটা ওখান থেকে সরে গেছে সেই সরে যাওয়া দেখে সে বুঝতে পারছে এটা অন্য কিছু। তো তার ফ্রেন্ড এগুলো বিশ্বাস করতো ঠিকই, তার ফ্রেন্ড যেটা করে রুহুলকে না বলে তার বড় ভাই তাদের ইসে মানে তাদের বাড়িতে যোগাযোগ করে রুহুলের বড় ভাইকে চিনত, রুহুলের বড় ভাইকে সে বলে যে আপনার ভাইয়ের কিন্তু এরকম সমস্যা একটা আমার মনে হয়েছে, আমি জানি না কি সমস্যা বাট তার উপরে কিন্তু খারাপ কিছু আসর করছে, আমি ভাই বলতে চাই না আমি ভয় পাই এখানে, এখন ও আমার বন্ধু মানুষ বলতে পারি না যে ওর সাথে আমি থাকবো না এরকম অবস্থা। তো রুহুলের বড় ভাই শুনে বলে যে আমি ব্যবস্থা নিতেছি, খুব কনসার্ন হয়ে যখন তার মা আগের থেকেই ব্যাপারটা জানে, আগে এরকম হয়েছে এই ব্যাপারগুলো নিয়ে কি তার মা কনসার্ন, এগুলো রুহুল পরে জানছে। তো যাই হোক রুহুলের সাথে কি হতে থাকে, তার বন্ধু যখন জানায় দিছে ওই মেয়ে নাকি রুহুলের বন্ধুর নামে উল্টা পাল্টা বলা শুরু করে রুহুলরে যে ও খারাপ ওর সাথে থেকো না তুমি আলাদা হয়ে যাও অন্য জায়গায় থাকো এই সেই হ্যান ত্যান। তো রুহুলের বন্ধু আবার খুব তখন দোয়া দরুদ পড়ে সময় এবং রুহুলের নাকি বিরক্ত লাগা শুরু করছে তার বন্ধুকে, বন্ধুকে সে দেখতেই পারে না। তো যে যখন তার বন্ধু বলে দিছে তার ভাইকে, ওই দিন নাকি সেই ইটা তাকে বলে যে তোমার ভাইকে কিন্তু জানানো হয়েছে আমার সম্পর্কে। ইন দ্য মিন টাইম রুহুল এবং সেই যে এনটিটির ভিতরে একটা আলাপ আলোচনা হয়, আলাপ আলোচনাটা এরকম যে তারা মোটামুটি বুঝতে পারে, রুহুলও জানে যে সে একটা এনটিটি এবং রুহুল যে একজন মানুষ সাধারণ সেটাও জানে, এবং তাদের মধ্যে যে এটা অ্যাবনর্মাল কথাবার্তা বা তাদের মধ্যে গল্প গুজব বা তাদের যে সম্পর্কটা অ্যাবনর্মাল সেটা দুজনই বুঝে, রুহুলও বুঝে এবং রুহুল নিজেই সেটাকে কনসিল করে রাখে গোপন করে রাখে, এবং সেই এনটিটিও রুহুলকে জানান দেয় যে এরকম তোমার ভাইকে জানানো হয়েছে। তো রুহুল এরকম একটা সময় প্রায় কয়েকদিন চলে গেছে তার ভাইকে জানানোর পরে, একদিন রুহুল এরকম রাতের বেলা বসে আছে, হঠাৎ করে সে ফিল করে যে তাকে ডাকতেছে এরকম। তো রুহুল আস্তে করে বের হয় ঘর থেকে, তো তখন অন্ধকার আবার সেই তাদের এই হলে কারেন্ট নাই, তো এই কারেন্ট নাই এরকম অবস্থায় রুহুল হেঁটে হেঁটে যায় সিঁড়ি দিয়ে বের হয়ে এবং মানে তার করিডোর দিয়ে বের হয়ে হেঁটে যায়, দেখে সিঁড়ির ওখান থেকে ডাকতেছে। তো সে সিঁড়ি দিয়ে উঠে উঠে যায়, উঠে উঠে স্টেপ করে একদম ছাদে চলে যায়, ছাদে যেয়ে দেখে একদম কর্নারে সেই নারী দাঁড়ানো। তো দাঁড়ায় আছে, তো সেই একদম যখন কাছে চলে আসছে নারীটার সাথে কথা বলতে, তো তখন নাকি রুহুলকে সেই এনটিটি বলতেছে যে আজকে তোমার আমি একটা পরীক্ষা নিব, পরীক্ষা তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো। তো রুহুল বলতেছে যে কি পরীক্ষা? বলছে যে তুমি, আমি এখন এই ছাদ থেকে লাভ দিব, তুমি আমার সাথে লাভ দিবা, সবকিছু ঠিক হয়ে যাবে, কোনো কিছু না, তুমি কোনো, তোমার কোনো ক্ষতি হবে না, আমি তোমাকে বাঁচাবো, এখান থেকে রক্ষা করব, তোমার কিচ্ছু হবে না, কিন্তু তুমি আমার, আমাকে কতটুকু বিশ্বাস করো এটা পরীক্ষা হবে। তো রুহুল কিন্তু একেবারে তার কথায় এতটাই মন্ত্রমুগ্ধ হয়ে গেছিল, রুহুল আস্তে আস্তে হেঁটে হেঁটে ছাদের কর্নারে যাচ্ছিল। হঠাৎ করে রুহুল পিছন থেকে চিৎকার শুনে, এবং চিৎকারটা শুনে হচ্ছে তার বড় ভাইয়ের কণ্ঠে, এবং তার তখন ঘোরটা ভেঙে যায়, এবং সাথে সাথে দেখে যে তার বড় ভাই সাথে করে হুজুর নিয়ে আসছেন, এবং সেই হুজুরও দোয়া পড়তে পড়তে ছেলেটাকে, রুহুলকে ধরে, এবং বুঝে অ্যাবনর্মাল সিচুয়েশনে রুমে নিয়ে আসে। রুহুল খুব গজরাইতেছিল, অন্যরকম করতেছিল, এবং তখন ওই ঘরের মধ্যে তার আর একটা রুকাইয়া হয়, এবং ওই রুকাইয়াতে নাকি তাই ওই সেই যে এনটিটি সে এসে মানে স্বীকার করে, সে নাকি তখন বলে যে আমি, আমাকে যা মনে করছো তোমরা আমি তা না, আমি অন্য একটা কাইন্ড যেটা তোমরা কিছু জানো না আমার সম্পর্কে, আমাকে তোমরা কোনোভাবেই এভাবে আটকাইতে পারবা না, আমি বারে বারে আসবো, বিভিন্ন জায়গায় আসবো, আমার কাছে ডিস্টেন্স কোনো ব্যাপার না, আমার কাছে সময়ও কোনো ব্যাপার না, আমি যেহেতু ও কি করছে ওকে আমি নিয়েই যাবো এক সময়, তাকে আমি নিয়ে যাবো, তাকে এইভাবে রাখবো না, তাকে শেষ করে দিব। তো তখন নাকি হুজুর মানে খুব ই করেন, মানে কড়াভাবে মানে তার সাথে অ্যাপ্রোচ করে, এবং মানে বিভিন্ন রকম দোয়া দরুদ পড়ে, এবং রুকাইয়ার বিভিন্ন পর্যায়ে যায়, এবং যে তাকে ওখান থেকে ডিটাচ করে নিয়ে আসে রুহুলকে ওই সময়টা। আর পরবর্তীতে রুহুলকে যখন ওখান থেকে তারা বলে যে তার ভাইও বলে যে বড় ভাই যে, তো রুহুলের বড় ভাই আবার একটু ধর্মকর্ম বেশি করত, তিনি বলেন যে ভাইকে আপাতত এখানে হোস্টেলে থাকার দরকার নাই, আমি তাকে নিয়ে যাই, নিয়ে যায় তাদের এক ঢাকায় আত্মীয় ছিল, আত্মীয়র বাসায় নিয়ে যায়, সেখান থেকে রুহুলকে নিয়ে যায় ওখানে একটা বড় একটা আছে আর কি, দরগা শরীফ আছে, সেখানে নিয়ে যান। তো সেখানকার যিনি গদিনী সেন হুজুর ছিল তিনি রুহুলের ট্রিটমেন্ট করে, ট্রিটমেন্ট করে নাকি বলে যে ওর উপরে যে ভর করছে এটা খুব খারাপ একটা এনটিটি, খুবই খারাপ এনটিটি, সে ওকে শেষ করার জন্য আসলে চায়, এবং তার রিভেঞ্জফুল থটস, এবং কোনো কারণে ওই এই ছেলেটার উপর তার রিভেঞ্জ, কোনো কারণে সে পৃথিবীর সবকিছুর উপরে বিরক্ত। তো রুহুলকে সেই বিরক্তির পর্যায়ে নিয়ে আসছে এবং তাকে নিয়ে খেলতেছে। তো যাই হোক, তিনি নাকি ওইটাকে আবার হাজির করেন এবং করে তাকে বন্দি করেন সে, এবং বন্দি করে এবং বলে যে একটা জায়গায় মানে যে কোনো একটা পুরনো কবরস্থানে গভীর মাটির নিচে আর কি, গভীর মাটির নিচে পুঁতে ফেলতে, যেখানে মানুষের সাধারণত কোদাল শাবলের ঘা না পড়ে, মোস্ট ওইটা বেরোলে সমস্যা হয়ে যাবে, এইভাবে করে বন্দী করতে বলেন। তো সেই যিনি ওখানকার যিনি হুজুর ছিলেন তিনি এই কাজটা করেন রুহুলের জন্য, এবং রুহুল নাকি আসলেই তারপর থেকে অনেকটাই ফ্রেশ ফিল করা শুরু করে, তার মাথার মধ্যে যে স্মৃতিগুলো ছিল সেগুলো আস্তে আস্তে অনেকটাই চলে যায়। যতটুক যা আসছে তার স্মৃতি সেগুলো ভয়ঙ্কর, যেগুলো সে বর্ণনা করছে, যেগুলো বলছে, এবং বলছিল যে অনেক কিছু বলছে যে এইগুলো সব শেয়ার এইভাবে করেন না, তা আমি সেভাবে করি নাই, আমি আমার মতো করে বলছি। তো বেশ ভয়ের জিনিসগুলো আসলে, বেশ ভয়ের, যেখান থেকে তার তার পজেসড হওয়া শুরু সেখান থেকে এই পর্যন্ত বেশ ভয়ের ব্যাপারটা। তো রুহুল যতটুকু বলছে যে ওই জিনিসটা আসলে কোন একটা এন্টিটি ছিল, এটা অবশ্যই কারো আত্মা না, তবে ওই এন্টিটিরাই নাকি ঘোরাঘুরি করত ওই জায়গা ওই কুঠির মধ্যে, কুঠির মধ্যে ঘোরাঘুরি করত, এবং যে মানে পুরো জিনিসটাই নাকি ওই এন্টিটিদেরই কাজ, ওইখানে ভয়ঙ্কর রকম খারাপ কাজ হইত, এবং সেখানে যারা কুঠির ওইখানে অনেক মানুষ যারা চালাইতো তারা অনেকে ব্ল্যাক আর্ট চর্চা করত এখানে, এবং এইসব কারণে জায়গাগুলো আরো বেশি ভয়ঙ্কর হয়ে গেছে। তো যাই হোক, বেশ ভয়ের ছিল সেই ক্যারেক্টারটা, এন্টিটিটা, এটা রুহুল বলছে সে বুঝতে পারত না, সে প্রথম দিকে যখন পজেসড হয় তখন ভয় পেয়েছিল, বাট পরবর্তীতে তার কাছে জিনিসটা অন্যরকম লাগতো, তার কাছে এমনভাবে ধরা দিত যে সেখানে তার কাছে কোনো মতেই মনে হইত না যে এটা অন্য কিছু। তো রুহুলের একটা সাজেশন, সে এখন একজন নির্ঝঞ্ঝাট মানুষ মোটামুটি, সে বলছে যে আমার মনে হয় না অবশ্যই সেই বোতল থেকে কিছু ছাড়া পাইছে, কারণ সে তো ঢাকাই থাকে এখন মোটামুটি, আর ঢাকায় সেটেল, তার বিয়ে শাদী হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, তো বলছে যে মনে হয় না সেটা ছাড়া পাইছে, বাট কোন একটা কবরস্থানে গভীর মাটির নিচে এটাকে পুঁতে রাখা হয়েছে। তো বলছে যে কখনো যদি ছাড়া পায় তাহলে কি একটা অবস্থা হবে সে জানে না, হয়তো তার ক্ষতি করতে পারে। তো সে সবাইকেই সাবধান করছে যারা ইয়াং পিপল দ্য অ্যাডভেঞ্চারাস বলছে যে আপনারা প্লিজ কাইন্ডলি তার পক্ষের থেকে এটা একটা সাজেশন বা সে মানুষকে বলতে চায় যে আপনারা এরকম কোনো জায়গায় যাবেন না যে জায়গাটা রিস্ক ইনভলভড কোনো জায়গা। আপনারা যদি মনে করেন যে অনেকেই খুব অ্যাডভেঞ্চারাস ভাবে মনে করেন যে এমন জায়গা আছে যেখানে ভূত প্রেত আছে আমি দেখতে যাব, আমি একটা অ্যাডভেঞ্চার করতে যাব, বাট অ্যাডভেঞ্চারের কোনো এটার ফল নাই, মানে এটা কিছু না। আপনি হঠাৎ করে এমন কোনো জিনিসের শিকার হয়ে যেতে পারেন যেটা আপনার জীবন অনেক ভয়ঙ্করতম ব্যাপার হিসেবে ধরা দিবে। তো রুহুল বলছে যে তার হায়াত না থাকলে হয়তো ওই যে সে উপর থেকে পড়ে যেতে পারতো, ওই সময় এরকম ব্যাপার স্যাপার হয়তো ঘটতে পারতো তার সাথে। যাই হোক, তার জীবনে সাফারিংটা অনেক কিছু, তার পড়াশোনা অনেক বড় গ্যাপ পড়ছিল বেশ কিছুদিন। তো এই জিনিসটাই রুহুল শেয়ার করছে এবং সে বলছে এটা তার জীবনের একটা ঘটনা যেটা সে এই যে শেয়ার করলো, তার নিজস্ব পরিবারের মানুষরা জানে আর এই যে শেয়ার করলো আমার কাছে। তো যাই হোক, অনেক কিছু রাখঢাক রাখতে বলছে, তো আমি সেটা রাখঢাক রেখে শেয়ার করলাম আপনাদের কাছে। তো এই ছিল রুহুলের একটা ঘটনা, বেশ লম্বা হয়ে গেল কারণ তার একেবারে পজেস্ট হওয়া থেকে শেষ পর্যন্ত এই ঘটনাটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। তো এখন চলে যাচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণ পরে অন্য একটি কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার চলে এলাম আপনাদের মাঝে আরো একটি ঘটনা নিয়ে, আর সেই ঘটনাতে যাবার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করতে চাই, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অদ্ভুত রে অন্যরাও শুনতে পায়। আর যারা বিদেশে আছেন তারা কিন্তু জয়েন বাটনটিতে ক্লিক করে দেখতে পারেন, তাহলে আপনারা আমাদের মেম্বারশিপ কন্টেন্টগুলোর অ্যাক্সেস পেয়ে যাবেন, আরো অনেক মেম্বারশিপ কন্টেন্ট অ্যাড হবে সেখানে, ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, চলে যাবো এখনকার ঘটনায়, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আসান টেক্সাস অস্টিন থেকে, এবং আসান তার বন্ধু রবির কাছ থেকে কালেক্ট করা একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদেরকে শোনাই। তো আমি চলে যাচ্ছি আহসানের ঘটনায়। আহসানের বন্ধু রবি তার সাথে বেশ অনেক দিন ধরেই মানে তার ক্লোজ ফ্রেন্ড, কারণ তারা একসাথে ইউনিভার্সিটিতে পড়েছেন এবং পরবর্তীতে জবও করেছেন একই প্রতিষ্ঠানে, এবং রবির কাছ থেকে আহসান এই কাহিনীটি কালেক্ট করেছেন। তিনি রবি সহ অন্যান্য মানুষকে বলেছিলেন যে তিনি একটি অনুষ্ঠান শোনেন এবং সেখানে তিনি ঘটনা পাঠাতে চান, তার কাছে কোনো ঘটনা নাই। তো যাই হোক, সেই রবি তার বড় ভাইয়ের একটি ঘটনা তাকে সাথে সাথেই শেয়ার করে এবং সেই ঘটনাটা আমি আপনাদেরকে এখন শোনাব। তো রবির বড় ভাইয়ের নাম হচ্ছে রেইমন্ড, এবং রেইমন্ড সেই সময় তিনি অ্যালাবামাতে পড়াশোনা করতে গিয়েছিলেন তার ইউনিভার্সিটি লাইফে, আর সেখান থেকে তিনি পরবর্তীতে তার গ্রাজুয়েশন সব শেষ করেন এবং মানে ভালোভাবেই শেষ করেন আর কি। তো তার যে স্টুডেন্ট লাইফে তার একটি ঘটনা, এবং সেটি বেশ ভয়ের ছিল, তার মনে বেশ বড় একটি আঁচড় কেটে গিয়েছিল এবং তিনি তার জীবনে বেশ কিছুদিন এটার জন্য সাফারার ছিলেন এবং তার মেন্টালি ডিস্টার্ব অবস্থা ছিলেন, তাকে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয়েছিল এই ঘটনার কারণে। তো সেই রেমেন্ডের সেই কাহিনীটি আমি আপনাদের কাছে শেয়ার করছি এবং আমি আমার মতো করে শোনাচ্ছি আপনাদের। তো রেইমন্ড তখন ফ্রেশম্যান, একেবারে ইউনিভার্সিটিতে প্রথম গিয়েছে অ্যালাবামাতে পড়াশোনা করতে, সেখানে গিয়ে তিনি মোটামুটি ভালোই সময় কাটাচ্ছিলেন, কারণ তিনি যখন গিয়েছেন সেখানে গিয়ে বেশ ভালোই লাগছিল তার কাছে যে অ্যাকচুয়ালি রেইমন্ডের ফ্যামিলি বিলং করতো নিউ ইয়র্কে। তো নিউ ইয়র্ক থেকে অ্যালাবামা অনেকটাই মানে কি বলে একটু কান্ট্রি টাইপের জায়গা, নেচার অনেক বেশি অন্যরকম আর কি। যদিও নিউ ইয়র্কের আপস্টেটে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর ন্যাচারাল প্লেসেস আছে, কিন্তু অ্যালাবামা আবার সেই তুলনায় দেখা যাচ্ছে অনেকটাই ওয়েদার ডিফারেন্ট, সবকিছু একটু অন্যরকম। তো যাই হোক, এনজয় করছিলেন যদিও সে সিটি লাইফ মাঝে মাঝে মিস করেন, কারণ সিটি লাইফটা তার কাছে খুব আকর্ষণীয়, তারপরও তিনি বেশ এনজয় করছিলেন ওখানে। আর তাদের যে ডর্ম ছিল সেই ডর্মটাও ছিল একেবারেই একটু ন্যাচারাল স্পেসে এবং খুব ডেন্স না, মানুষজন কম, এবং যাই হোক সেখানে তার অনেকের সাথে বন্ধুত্ব হয়, কয়েকজনের সাথে বন্ধুত্ব হয়ে যায়। তো তাদের ইউনিভার্সিটির বাইরেও বন্ধুর সাথে বন্ধুত্ব হয়, মানে কারোর মানুষের সাথে বন্ধুত্ব হয়, একসাথে তার আড্ডা দিতেন সেখানকার ওই সেই ছোট যে তাদের যেখানে ক্যাফে ছিল ক্যাফেতে আড্ডা দিতেন। তো রেইমন্ডের ইউনিভার্সিটির বন্ধুর বাইরে তার সাথে খুব ঘনিষ্ঠতা আর একটা বন্ধু, তার নাম হচ্ছে ডাগ, ডাগলাস আর কি, ডাগ বলে তাকে ডাকে তারা শর্ট ফর্মে। তো ডাগের সাথে তার ভালো ফ্রেন্ডশিপ হয় এবং তার সাথে মানে মন মানসিকতা খুব মিলে আর কি, আড্ডা তারা আড্ডা যখন দেয় গল্প গুজব করে, বিভিন্ন সাবজেক্টে তাদের চিন্তাভাবনা একরকম থাকে। যাইহোক, তো রেমন, ডাগ আর অ্যান্ডি তার সাথে ইউনিভার্সিটির ফ্রেন্ড, তারা তিনজন বিভিন্ন রকমের গল্প করে, প্ল্যান করে, এই করে সেই করে। তো একবার তাদের সামনে লেবার ডে হলিডে পড়ে, তখন চিন্তা করে যে একটু বেড়াতে যাব এবং তাদের এই এলাকার থেকে একটু দূরে তারা বেড়াতে যাওয়ার প্ল্যান করে। তো সেই প্ল্যানটা হচ্ছে একটা লেক আছে সেখানে, সেই লেকের পাড়ে, স্পেসিফিকলি লেকের নামটা আমি এখানে উল্লেখ করছি না, সেই লেকের পাড়ে তারা যাবে। সেখানে খুব সুন্দর জায়গা এবং বলছে যে অনেক পুরনো, এবং সেই জায়গায় সুন্দর মানে বিশাল কটন ফিল্ড আছে, মানে যে তুলার চাষ হয় এবং অনেক সুন্দর নাকি জায়গাটা। তো যাই হোক, নেচার দেখবে। তো তাদের অল ডে প্ল্যান এবং ট্র্যাকে করে যাবে খাবার দাবার নিয়ে এসেই। তো যেদিন সকালে তাদের যাওয়ার কথা, তারা চাইছিল যে সকাল 9-10 মধ্যে বের হয়ে যাবে। তো ট্রাক রেডি করে, এবং ট্রাক ছিল ডাগলাসের আর কি, ডাগের ট্রাক, এবং ডাগ ট্রাক নিয়ে আসে। আসার পরে তো রেমন্ড তো তার মতো রেডি হয়ে নামে এবং সে ওয়েট করছিল যে তার ফ্রেন্ড অ্যান্ডি কখন আসবে। তো দেখা যায় অ্যান্ডির কোনো খবর নেই, তো অ্যান্ডি আসতেছে না। তো সে আবার ব্যাক করে তার ইসে যায়, তার ডর্মে ঢুকে যায়, অ্যান্ডিকে ফোন করে। ও, এটা হচ্ছে 90s এর ঘটনা, মানে তখনকার সময় কিন্তু সেলুলার ফোন ছিল না ওরকম আর কি, মানে ছিল না তা না, ছিল বাট মানে সবার কাছে এরকম অ্যাভেলেবেল ছিল না, মানে আমেরিকাতেও এটা খুব এক্সপেন্সিভ, সবার কাছে থাকতো না। তো যাই হোক, তো সে তার ডর্মে ঢুকে সে ফোন করে এবং তার অ্যান্ডিকে সে পায় না, অনেকবার রিং করে। তো সে বের হয়ে এসে ডগকে ডাককে বলে যে ডাগ, ইউ নো আই ক্যান্ট রিচ হিম, ওর সমস্যাটা কি বুঝতেছি না। তো সে তারপরে কিছুক্ষণ ওয়েট করে, তারা ওয়েট করে আবার রিং করে। তো এইপরে ওই অ্যান্ডির যে রুমমেট সে ফোন ধরে, ধরে বলে যে অ্যান্ডির একটা কল আসে বাসার থেকে, তো হি হ্যাজ টু গো সামওয়্যার। সো সে কিছু বলে নাই, চলে গেছে, সরাসরি বের হয়ে চলে গেছে। তো এটা শুনে রেমন্ডের খুব রাগ লাগে, সে এসে ডাককে বলে যে এই কাহিনী, সে অ্যান্ডি তো কই গেছে, ওর বাসার থেকে ফোন আসছিল বাড়ির থেকে এবং সে কোথায় বের হয়ে গেছে, কাউকে কিছু বলে নাই। তো তখন তাকে ওই ডাক বলে যে আসলে কি করবি, তাহলে চল তো আমরা দুজন চলে যাই। বলে ঠিক আছে। তো তারা দুজন মিলেই রওনা দেয় ট্রাকে করে, যাচ্ছে, খুব ভালো মজা লাগতেছে। এবং দিনটা ছিল মানে সানি, মানে খুব রোদ্রোজ্জ্বল দিন এবং বেশ ভালোই সূর্যের আলো পড়ছিল চারিদিকে, সুন্দর ভালো একটা এনভায়রনমেন্ট, খুব জোস একটা এনভায়রনমেন্ট। গান শুনতে শুনতে তারা যাচ্ছে দুজন ট্রাকে। তো গল্প করতে করতে, গান শুনতে শুনতে এক সময় তারা ওই এলাকায় ঢুকলো আর কি, যেখানে তারা ঘুরতে আসে লেকের কাছে। বেশ খুব সুন্দর একটা কান্ট্রি সাইড জায়গা, মানে খুব সুন্দর, এবং দেখতেছে যে ল্যান্ডস্কেপটা খুব সুন্দর, এরকম উঁচু পাহাড়ের মতো উঠে গেছে মানে মাটিটা আর কি, তাদের যে ল্যান্ড যেটা, সেটা আস্তে ধীরে এরকম সুন্দর ঢাল হয়ে উঠে গেছে, উপরে আবার নামছে। তো খুব সুন্দর লাগতেছে, রাস্তাটাও এরকম উঁচু নিচু একটা জায়গায়। তো এক সময় তারা পৌঁছালো আর কি, যে সেই লেকের পাড়ের একটা জায়গায় যেখানে তারা বসে আড্ডা দিবে, গল্প করবে, ক্যাম্পিং করবে। তো ট্রাকের মধ্যে খাবার দাবার ছিল, ডাগ নিয়ে আসছে সাথে করে এবং ইয়ন রেমন্ডও নিয়ে নামছে কিছু। তো যাক, গল্প গুজব করতে করতে দুজন বললো যে আয় আমরা এখানে বসি। তো বসে আড্ডা হচ্ছে, গল্প করতেছে, বিভিন্ন বিষয় তাদের গল্প হচ্ছে, ট্রাকের মধ্যে গান বাজতেছে এই সেই। তো এরকম একটা অবস্থা। তো তাদের ইচ্ছা হচ্ছে এখানে বিকাল পর্যন্ত থাকবে, বিকালের পরে তারা এখান থেকে চলে যাবে আর কি, এবং হয়তো রাতের মধ্যে তারা পৌঁছায় যাবে তাদের তার ডর্মে চলে যাবে, ডাক ডাকের মতো চলে যাবে। তো এর মধ্যেই ওই হাঁটা চলা, গল্প গুজব, তারা লেকের পাড়ে গেল, পানি অনেক সুন্দর, অনেক দূরে দেখতেছে বোট চলতেছে, অন্যরকম। তো বেশ একটা ভালো ই কাটতেছে, সময় কাটতেছে, এরকম অবস্থা। তো এক সময় তাকে ডাক বললো যে আয় আমরা খাবার দাবার খেয়ে নিই। তো ব্যাক করলো, ব্যাক করে এসে তারা ট্রাকে লাঞ্চ করলো। তো লাঞ্চের পর তারা দুজন তাদের ট্রাক থেকে ফোল্ডিং চেয়ার নিল, তাদের ওখানে সবসময় ফোল্ডিং চেয়ার থাকতো ট্রাকের পিছে রাখতো কোথাও দিয়ে বসার জন্য আর কি, মানে এরকম মানে মানে শুয়ে পড়া যায়, কাইন্ড অফ লাইক বিচ চেয়ার যেরকম ওরকম। তো ওরকম দুইটা ফোল্ডিং চেয়ার নিয়ে তারা ওই যে লেকের পাড়ের সাইডে রাখলো, রেখে দুজন শুয়ে শুয়ে গল্প করতেছে। তো বেশ অনেকক্ষণ হয়ে গেছে, একদম অলস একটা সময়, এবং খুব অলস সময় কারণ হচ্ছে সূর্যের আলোটা এত প্রখর না এখন, আর মেঘ যাচ্ছে নিচ দিয়ে। তো সূর্যের আলোতে মেঘের উপর পড়ে সেই মেঘের ছায়া পড়তেছে মাটিতে, তো মানে অন্যরকম একটা সিন, আর খুব সুন্দর লাগতেছে। তো ডাক তার মানে মুখের উপরে ক্যাপ দিয়ে রাখছে, ক্যাপ দিয়ে শুয়ে আছে। তো রেমন্ডও তার নিজের যে ক্যাপ ছিল সেটাকে সরা মুখের উপর দিয়ে এসে শুয়ে আছে, তো কথা বলতেছে। তো তখন ডাক বলতেছে রেমন্ডকে যে এই ম্যান, খুব ভালো হতো যদি বিয়ার থাকতো, আমরা তো বিয়ার আনি নাই সাথে। তো বলতেছে যে ওকে, থাকলে তো ভালোই হতো, এখন তো নাই, কি করার আছে। তো ওখানে সোডা আরো আছে, সোডা খা। রেমন্ড বলতেছে যে সোডা মানে কোক খা, কোক খাইলে ভালো লাগবে। নো নো নো, এটা বিয়ার কি আর সোডা দিয়ে হয়, তারা তো বিয়ার খায় আর কি, ওদের লাইফে বিয়ারটা একটা আনুষঙ্গিক জিনিস। তো বলতেছে যে চল যে বিয়ার নিয়ে আসি। তো তখন রেমন্ড বলতেছে না আমার এখন উঠতে ইচ্ছা করতেছে না, আই এম নট ইন আ মুড, ইটস ওকে বিয়ার খাওয়া লাগবে না, শুয়ে থাক চুপচাপ কোক খা, জাস্ট বুঝে থাক একটু রেস্ট নেই, মানে আমার ঝিমানি এসে গেছে ঘুম লাগতেছে। তো ডাক কিছুক্ষণ চুপ থেকে আশপাশ করে পরে বলে কি আচ্ছা তুই এখানে থাক আমি নিয়ে আসতেছি, হ্যাঁ তুই এখানে থাক এখানে রেস্ট নিতে থাক আমি আসতেছি, এই আশেপাশে কোথাও 7-Eleven আছে আমি বিয়ার নিয়ে আসতেছি। তো রেমন্ড বলে আচ্ছা যা তুই অসুবিধা নেই। তো রেমন্ড কিন্তু তার মতো শুয়ে আছে। তো ডাক উঠে গেল, উঠে আস্তে আস্তে করে চলে গেল পিছনে। তো সে দেখলো অনেকক্ষণ একটু মাথা ঘুরায় দেখলো যে ডাক হেঁটে যাচ্ছে, ট্রাক ট্রাকের জায়গা আছে, ডাক নাই, ডাক হেঁটে চলে গেল আর কি, ওই রাস্তা ধরে হেঁটে যাচ্ছে যে সামনে হয়তো কোথাও সে খুঁজবে কোনো স্টোর আছে নাকি সামনে, কারণ বাইরে বিভিন্ন জায়গায় গেলে অনেক দূর মানে বেশ খানিকটা হাঁটলেই দেখা যায় কোনো রাস্তার ইন্টারসেকশনের পাশে কোনো স্টোর থাকে, ইদার 7-Eleven বা সার্কেল কে বা দেখা যাচ্ছে যে কুইক স্টপ এরকম দোকানগুলো থাকে, তো কনভিনিয়েন্স স্টোর। তো হয়তো সেরকম একটা খুঁজতে গেছে ডাক, এটা চিন্তা করে রেমন্ড চুপচাপ শুয়ে আছে। তো রেমন্ড শুয়ে থাকতে থাকতে কখন যেন ঘুমায় গেছে রেমন্ড, তার আসলে খেয়াল নাই। তো যখন তার ঘুম ভাঙছে তখন পড়তি বিকেল, একেবারে সে মানে হঠাৎ করে ঘুম ভেঙে তার কাছে যেন কেমন লাগা শুরু করলো, সে মাথার থেকে মুখের উপর তার ক্যাপটা দেওয়া ছিল, ক্যাপটা সরায় সে এদিক ওদিক তাকালো, দেখলো যে আলো কমে গেছে চারিপাশে এবং তার চেয়ারটা পাশেই আছে, তার পাশে যে ডাগের যে চেয়ারটা ওইটা পাশেই আছে, তারা যে সোডা খাইছিল সে ক্যানটাও পাশে আছে, ডাগেরটাও পাশে, ডাগ নাই আশেপাশে। সে মাথা ঘুরায় দেখলো যে ট্রাকটা, তাদের ট্রাকও আছে, তো ডাক কোথায়? এবং এতক্ষণ সে ঘুমাইলো, ডাক এসে তাকে উঠাইলো না, এটা কেমন কথা? তো সে উঠে বসলো, উঠে বসে সে তাকাচ্ছে এদিক ওদিক, দেখতে আলো কমে গেছে এবং লেকের মাঝে সে আগে বোট দেখছিল তারা, সেই বোট গুলো নাই এখন, লেকটা পুরাই জাস্ট স্রোত যাচ্ছে এবং আলো কমে যাচ্ছে, একেবারে আলো পড়ে গেছে ওইখানে যে গাছের বিশাল যে গাছের সারি আছে গাছের উপর দিয়ে হালকা আলো আসতেছে। তো খুবই অবাক হয়ে গেল আসলে রেমন্ড যে what happened। তো সে আস্তে করে উঠলো, উঠে সে একবার চিন্তা করতেছিল যে ফোল্ডিং চেয়ার গুলো নিয়ে যাবে নাকি, তো এই চিন্তা করতে করতে সে হেঁটে গেল, হেঁটে যে মানে নাই নাই চেয়ার উঠায় নেই, উঠায় সে হাঁটা দিল, হেঁটে ট্রাকের কাছে গেল, দেখলো যে না ট্রাকের মধ্যে তো নাই, এখানে দেখা যাচ্ছে ট্রাক তো খালি, এবং ট্রাক এসে দেখলো ট্রাক খোলা কিনা, দেখলো না ট্রাক লক করছে, এটা আবার ডাগের অভ্যাস ছিল, সে ট্রাক থেকে বেরোলে লক করে দিত ট্রাক, তো ট্রাক লকড অবস্থায় আছে বাট ট্রাক নাই। তো সে এদিক ওদিক তাকাচ্ছে এবং তার কাছে নিজের কাছে একটু ফুলিশ ফুলিশ লাগতেছে, নিজের আশেপাশে কিছুই দেখতেছে না, মানে অনেক দূরে মানে সেই যে লেকের যেখানে তারা আছে তার থেকে অনেক দূরে বাড়ি আছে এবং সেই বাড়ির পরে আরো অনেক ফাঁকা জায়গা এবং দেখতেছে গাছের সারি। তো মোটামুটি যেই বাড়িটা আছে সেখানেও মনে হচ্ছে না যে কেউ মানে থাকে বা এরকম কিছু। তো সে হাঁটা দিল ওদিকে, সেই বাড়ির দিকে হাঁটা দিল, হাঁটতে 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 সে বাড়িটার কাছে চলে আসে, এসে যা ধারণা করছিল তাই, এই বাড়িতে মনে হয় কেউ থাকে না বা থাকলেও এমনই নীরব বাড়িটা, মানে অন্যরকম, এবং বেলা পড়ে গেছে আরো কেমন যেন মনে হচ্ছে নীরব নিথর একটা বাড়ি, খুব বেশি নতুন না মানে বেশ পুরনো। তো সে আরো হাঁটতে থাকলো, হাঁটতে হাঁটতে সামনে দেখতেছে যে নেচার অন্যরকম, মানে সুন্দর, মানে যে কটন গাছ যেগুলা মানে তুলার গাছ একদম দুই পাশে বাগানের মতো হয়ে আছে। তো সে দেখতে দেখতে গাছের পাশ দিয়ে হাঁটা শুরু করলো, হাঁটতে হাঁটতে একটু অন্যরকম হয়ে গেল, সে চিন্তা করলো যে মানে তার মাথার থেকে আসলে ডাগের চিন্তাটা এখন দূর হয়ে গেছে বা মনে আসতেছে না, ডাককে আসলে তার মনে হচ্ছে না যে ডাক, সে যে ডাককে খুঁজতে আসছে এই জিনিসটা তার মনে হচ্ছে না। তো হাঁটতে হাঁটতে সে দেখতেছে একটা রাস্তা মাটির রাস্তার মতো, তো সে কেন জানি হাঁটতে হাঁটতে কিউরিয়াসিটি থেকে মাটির রাস্তায় ঢুকলো এবং সে অনেকটা বেখেয়ালি হয়ে গেছে। তো রেমন্ড দেখতেছে যে রাস্তার দুই পাশে বেশ গাছ এবং মানে অনেক বড় বড় গাছ, তো সেখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এবং মানে বেশ মেঠো পথ টাইপের আর কি। তো হাঁটতে হাঁটতে এক জায়গায় বের হয়ে আসলো, বের হয়ে এসেছে দেখতেছে দূর থেকে একটা চিমনি দেখা যাচ্ছে একটা বাসার, মানে একটা উপরের যে একটা কাইন্ড অফ লাইক ওয়াচ টাওয়ার টাইপের মাথা, যেমন অনেকটা যে ক্যাসেলের মধ্যে থাকে ওরকম। তো বুঝতেছে অনেক পুরনো একটা বাড়ি এবং সাদা কালারের আর কি, অফ হোয়াইট কালারের, এটা জানালাটা দেখা যাচ্ছে, জানালায় গ্রিল আছে। তো হাঁটতে হাঁটতে বাসাটাকে কেন জানি তার কাছে খুব মানে অন্যরকম লাগলো, কারণ হচ্ছে যে সে আসছে মেঠো পথ ধরে হেঁটে এবং সে মেঠো পথ থেকে দেখা যাচ্ছে দূরে গাছগাছালি এবং মাঝখানে বাসার সামনে অনেকটা ফাঁকা জায়গা মাঠের মতো, এবং সেখানে হয়তো একসময় গাছ টাছ ছিল, ওগুলো অনেকে কেটে ফেলছে, কেমন যেন একটা নেড়া নেড়া ভাব। তো সেই হাঁটতে হাঁটতে সে ঢুকে গেল বাসার একদম কম্পাউন্ডে ঢুকলো এবং সেই দরজার মধ্যে এমন কিছু লেখা নাই যে নো ট্রেসপাসিং বা এরকম কিছু নাই, বেশ পুরনো একটা বাড়ি দেখে বোঝা যাচ্ছে। তো সে হেঁটে বাড়িটার কম্পাউন্ডে ঢুকলো, দেখতেছে আশেপাশে। সে কিন্তু আসলে ডাগের কথা রেমন্ডের খুব একটা মনেও নাই, যে ডাগ, সে যে ডাগকে খুঁজতে আসছে এটা তার মনে পড়তেছে না। সে বেখেয়ালি ভাবে হাঁটতেছে এবং ওগুলা দেখতেছে, তার কাছে অন্যরকম লাগতেছে বাসাটা। বাসাটার হেঁটে সে এক পাশে চলে গেল, দেখলো যে বেশ পুরনো বাড়ি, তারপরে পেছনে যাওয়ার একটা এরকম রাস্তা, এবং সেই রাস্তাটা ধরে আস্তে আস্তে সে হেঁটে যাচ্ছে। এবং সেখানে যে পেভিংটা করা আছে পেছনে যাওয়ার জন্য, সেই পেভিংটাও অনেক পুরনো। আবার রেমন্ডের কিন্তু এইসব আগ্রহ ছিল, পুরনো জিনিসপাতি বা পুরনো কোনো একটা বাড়ি বা কোনো একটা ঐতিহাসিক জিনিসের প্রতি খুব আগ্রহ ছিল। সে চিন্তা করা চিন্তা করতেছে এই বাড়িটা কত সালের হবে, 1700-1800 এরকম, মানে এই এরকম, মানে 1700 শতাব্দীর বা 1800 শতাব্দীর এরকম চিন্তা করতেছে। এরকম চিন্তা করতে সে পেভিং এর উপর দিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে সামনে যে দেখলো যে এই বাড়ির পেছনে একটা পুরনো নিজেদের একটা সেমিট্রি আছে, সেই মানে পুরনো কবরস্থান আর কি, সেই গ্রেভিয়ার্ড বা সেমিট্রি যেটা বলেন, তো সেটা আছে। হেঁটে যে দেখতেছে বিশাল টুমস্টোন, এবং সেই টুমস্টোনের অনেক অনেকগুলো কবরের উপর টুমস্টোন দেওয়া, এবং সেই টুমস্টোনের পাশে অনেক কবরের উপর আবার তাদের যেসব মূর্তিগুলো করা থাকে সেই মূর্তি করা আছে, কোনো মূর্তি আবার অর্ধেক ভাঙা। তো সে বুঝতে পারছে যে এগুলো অনেকদিন ধরে ব্যবহার হচ্ছে না, এখানে কবর টবর দেয় না কাউরে, বাট একটা পুরনো সেমিট্রি এটা। তো সে এদিক ওদিক তাকাচ্ছে, মানে এর মাঝে হঠাৎ করে শুনলো পেছন থেকে একজন মানে একটা কণ্ঠস্বর, একটা লোকের কণ্ঠস্বর, বলছে লুকিং ফর সামওয়ান, তো মানে কাউকে খুঁজতেছো। তো সে ফট করে তাকায় দেখলো যে একজন বয়স্ক লোক, বেশ বয়স্ক, সে একটা ওভারকোটের মতো পরা, তখন অবশ্য ঠান্ডা কিন্তু কাইন্ড অফ পড়ে গেছে, কারণ ইসের কাছে ঠান্ডা লাগতেছিল, রেমন্ডের কাছে ঠান্ডা লাগতেছিল। সে শুধু একটা জাস্ট সামার জ্যাকেট পরা ছিল তার ইসের নিচে, তার জাস্ট যেই শার্ট শার্টের উপর একটা সামার জ্যাকেট পরা ছিল, কিন্তু ওই লোকটা ওভারকোট পরা, বেশ মাথার মধ্যে ক্যাপ দেওয়া। তো সে একটু ই হয়ে গেল যে কারো প্রপার্টিতে ঢুকলাম, সে বলছে লুকিং ফর সামওয়ান। তো সে বলল যে নো, আই ওয়াজ জাস্ট লুকিং ফর মাই ফ্রেন্ড, আই ওয়াজ জাস্ট ওয়ান্ডারিং অ্যারাউন্ড, ইউ নো, I am new here, I was just looking around. বলতেছে যে আমি আমার বন্ধুকে খুঁজতেছিলাম, আমি নতুন, আমি যে দেখতেছিলাম সবকিছু অন্যরকম লাগতেছে আমার কাছে। তো সেই লোকটা বললো যে তোমার ফ্রেন্ড সে এখানে কেন আসবে? তো সে বলছে না, ও আসলে আমরা দুজন আসছিলাম, তো ও হেঁটে এদিক ওদিক কোথাও গেছে হয়তো, কাজ আমি তো ওখানে শুয়েছিলাম, অ্যান্ড আমি আসলে আই ফেল অ্যাসলিপ, তো আই ফেল অ্যাসলিপ অ্যান্ড আমি যখন ওয়েক মানে উঠলাম, আমি ঘুমায় গেছিলাম, যখন উঠলাম উঠে দেখি ও নাই, তো এই জন্য হাঁটতে হাঁটতে এদিকে আসছি, কারণ কাছাকাছি এই জায়গাটাই আছে, তো এই বাড়িটাই দেখলাম। তো লোকটা তাকে বলতেছে কি আর পরে কফি, মানে কফি খাবা? তখন বললো যে ওকে কফি ক্যান ওয়ার্ক। তো সে হেঁটে লোকটার সাথে সাথে যে ওকে কফি খাবো বলে আটা ধরলো। তো হেঁটে লোকটা দেখলো যে ঘুরে বাসাটার পাশ দিয়ে ঢুকলো, মানে সামনে না পাশেই একটা দরজা ছিল সেটা দিয়ে ঢুকলো। তো রেমন্ড তাকে ফলো করে ঢুকলো, ঢোকার পর সে দেখতেছে যে বাসাটা বেশ ভঙ্গুর দশা, মানে একেবারেই মানে মনে হচ্ছে যে এই বাসায় কেউ থাকে না, অ্যাবান্ডেন একটা বাসা, এবং বেশ পুরনো। সে বুঝতে পারছে এই বাসা বেশ পুরনো একটা বাসা, খুবই অবাক হলো যে এরকম একটা বাসা ভাঙা চোরা, এর মধ্যে আবার কফি খাওয়াইতে আনছে লোকটা তাকে, মানে তার কাছে অন্যরকম লাগলো। দেখলো যে হেঁটে লোকটা চলে গেল সামনে যে একটা ছোট্ট একটা কাইন্ড অফ লাইক কিচেন বার এর মতো ওখানে আছে, কিন্তু ওইটাও যে খুব নতুন তা না, এবং সেখানে খুব অবাক করা ভাবে সেখানে একটা কফি পট ওখানে গরম হচ্ছে সেটা দেখছে। তো দেখার পর লোকটা দেখলো যে তার কাছে ওখানে আবার লোকটার কাছে ওখানে মাগো আছে, কফি মাগো আছে ইত্যাদি টুকটাকি, যে সুগার অ্যান্ড ইত্যাদি ইত্যাদি ওখানেও রাখা আছে, একটা সেট আপ আছে টোটাল। তো লোকটা তাকে দেখালো যে কফি ইসের থেকে পার্কুলেটার থেকে কফি ঢাললো, ঢেকে তাদের জিজ্ঞেস করলো কতটুকু সে চিনি নিবে, সে বললো বলে মিলাই দিল। তো বলতেছে তো তোমরা এখানে কি করতে আসছিলা, লোকটা তাকে জিজ্ঞেস করছে, বলে আমি তো বললাম যে আমরা ঘুরতে আসছিলাম, বলে কি করো, জিজ্ঞেস করতেছে কি করো তোমরা, তখন বলতেছে যে আমরা অমুক ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তো আজকে আমরা এই উইকেন্ডে আর কি লেবার ডে ছিল তো ঘুরতে আসছি এই কারণে। তো বলছে ওকে হ্যাঁ ভালো, তো বলছে যে দেখো এই জায়গাটা নির্জন, এরকম ওয়ান্ডারিং অ্যারাউন্ড করা ভালো না, তোমার বন্ধুও এরকম করতেছে, তো সে কি তোমাকে ফেলে চলে গেছে নাকি ফ্রেন্ড? তো সে বলছে না চলে যাওয়ার তো কথা না, কারণ আমাদের ট্রাক তো এখানে আছে। বলো ও আই সি, তো বুঝলাম, তাই বলে তো বসে তো বলছে ট্রাই দ্য কফি। তো রেমন্ড কোনো কথা না বলে কফিতে চুমুক দিল। তো লোকটার সাথে কথা বলতেছে সে, তো সে বেশ কয়েকটা চুমুক দিছে, দুইটা কি তিনটা, তারপর তার চোখের সামনে হঠাৎ করে লোকটার চেহারা কেমন জানি ঝাপসা হয়ে আসলো, তার মাথাটা একটু ঘুরে উঠলো, সে আর কিছু মনে করতে পারতেছে না, সে মানে ফেইন্ট হয়ে গেল, আসলে তার কোনো সেন্স নাই। রেমন্ডের যখন সেন্স ফিরছে, সে ফিল করতে পারতেছে সে কোন একটা জায়গায় আছে, এবং জায়গাটা অন্ধকার, বেশ অন্ধকার, হালকা আলো আসতেছে তার চোখ তখন খুলতেছে, রেমেন চোখ খুলতেছে, হালকা হালকা আলো বুঝতে পারতেছে, লাল হলুদ টাইপের একটা আলো, মানে কাপা কাপা আলো, মানে কাইন্ড অফ লাইক কোন অগ্নিশিখা যদি জ্বলে সেটা থেকে যদি আগুন হয় সেটা, এবং সেটা মানে কোন মোমবাতির আলো হবে, কারণ খুব বড় লাইট না, সোর্স না। তো অনেকক্ষণ তার চোখে ঝাপসা দেখতে দেখতে একসময় সে চোখ মেলল, চোখ মেলল যে সে শুয়ে আছে কোথাও, তো সে উঠতে গেছে, উঠতে যেয়ে দেখলো যে না, তার হাত বাঁধা, তার পাও বাঁধা, তার হাত পা দুইটাই বাঁধা। খুবই একটা মানে ভয়ঙ্কর ব্যাপার, সে নিজেকে যে এমন জায়গায় আবিষ্কার করবে সে ভাবতেও পারে নাই। একটা ঘরের মধ্যে সে আছে, শুধু মাথাটা নড়াইতে পারতেছে, দেখতেছে যে সে জায়গায় দেখতেছে যে তার বাঁ পাশে একটা টেবিল, এবং সেই টেবিলটা হচ্ছে গিয়ে কালো কোন অ্যাবলুস কাঠ দিয়ে তৈরি করা একদম চারিপাশে, এবং সেই মানে মানে সেরকম চকচক করতেছে কাঠটা, এবং কাঠের মাঝখানে একবার লাল রঙের একটা ভেলভেট দিয়ে একটা জাস্ট লাইক কাইন্ড অফ ক্যারাম বোর্ড যেরকম থাকে সেরকম, কিন্তু আলো ছোট একটা বোর্ডের মতো, এবং সেই বোর্ডের মাঝখানে কিছু নকশা আঁকা, বিভিন্ন রকমের নকশা আঁকা বোর্ডের মাঝখানে, মানে সেই ভেলভেটের উপর নকশা করা, এই নানা রকম এনগ্রেভিং মানে কিছু দিয়ে আঁকা আর কি। এবং সেই যে বোর্ডটা আছে সেই বোর্ডের মধ্যে জ্বলতেছে, ক্যান্ডেল জ্বলতেছে সেখানে, এবং সেই বোর্ডটা সম্ভবত ষড়ভুজ, মানে ছয় কোণা একটা বোর্ড এরকম, মানে একেবারে চার কোণা না, ছয় কোণা একটা বোর্ড, এবং সেটার মধ্যে এরকম মোমবাতি জ্বলতেছে অনেকগুলা। খুবই মানে সে অড ফিল করলো বোর্ডটা দেখে, এবং বোর্ডটা ওখানে রাখা, এবং বোর্ডের ওই পাশে মোমের আলোগুলা যে সব মাঝখানে পড়ছে ওই পাশে অন্ধকার, ওই পাশে কিছুই বোঝা যাচ্ছে না, এবং একদম নিস্তব্ধতা ঘরের ভেতরে, তার সে বাধা। তো সে আস্তে করে তার মাথাটা ডান দিকে ঘুরালো দেখার জন্য, ডান দিকে কি আছে। ডান দিকে মাথা ফেরানোর পর রেমন্ডের একেবারে আত্মা উড়ে গেল, এবং ভয়ে আত্মা খাঁচা ছাড়া হয়ে গেল। সে ডান দিকে তাকাই দেখতেছে যে সে বুঝতে পারলো যে সে একটা বাক্সের উপর শোয়া, বাক্সটা কাইন্ড অফ লাইক ক্যাসকেটের মতো, এটা বুঝতে পারছে কারণ সে দেখছে ডান দিকে, তার ডান দিকে তার সাথে একেবারেই সমান্তরাল ভাবে একটা ক্যাসকেট রাখা, কালো ক্যাসকেট, এবং সে ক্যাসকেটের উপরে ডাগ শুয়ে আছে, হা করে ডাগের মানে বুঝতে পারছে প্রাণ নাই, চোখ খোলা, এবং যেটা দেখে সবচেয়ে সে ভয় পাইছে, ওখানে তো চোখ খোলা ডাগ শুয়ে আছে হা করে, এবং ডাগের বুকের কাছটা পুরো মানে চেরা সেখানে, মানে মনে হচ্ছে যে তার বুক খুলে কিছু বের করে নেওয়া হয়েছে, এটাতে সবচেয়ে বেশি ভয় পাইছে সে, মানে বলার মতো না, মানে মানে ভয়ে সে থরথর করে কাঁপা শুরু করলো, কিন্তু সে কিছু করতে পারতেছে না, খুব হাত মোড়ানোর চেষ্টা করতেছে, তার হাতটা মনে হচ্ছে যে আরো ফেসে যাচ্ছে এখানে। তো এই যখন অবস্থা, সে আসলে মানে কিছুই করতে পারতেছে না, রেমন্ডের প্রচন্ড ভয় লাগতেছে। তো রেমন্ডের একটা ব্যাপার ছিল, রেমন্ডের হাত কিন্তু খোলার একটা অভ্যাস ছিল, ছোটবেলায় সে খেলতো তার অন্যান্য যে কাজিন ফ্রেন্ডদের সাথে খেলতো, সেটা হচ্ছে যে সে তার যে এই যে থাম, এই থামের হাড্ডিটাকে সে একেবারেই পাশে নিয়ে আসতে পারতো, তারা খেলতো মানে কি, তাদেরকে ওই যে স্কাউটের খেলার মতো কাইন্ড অফ লাইক ওইটাও সে ট্রেনিং করছে যে কিভাবে পায়ের নিচ দিয়ে হাত ছুটে আনতে হয়। তারপর তার এই একটা স্পেশালিটি ছিল যে সে তার এই থামের আঙুলটাকে একদম ই করে চিকন করে সে হাত খুলে আনতে পারতো। তো ওই মুহূর্তে সে প্রচন্ড ভয়ও চিন্তা করতে থাকে যে আমার হাত ছুটাইতে হবে। তো সে তখন তার ডান হাতের এই হাতটাকে একদম করে সে চেষ্টা করতেছে অনেকভাবে বের করতে, দেখলো যে অনেকটাই অর্ধেকের মতো তার হাতের বের হয়ে আসছে, সে আরো চেষ্টা করতেছে অনেকটা, তো মোটামুটি এক জায়গায় সে আটকে গেছে দড়িটা শক্তভাবে। এই সময় শব্দ পেল, শব্দ পেল যে ঘরের মধ্যে কে ঢুকছে। তো খুবই ভয় পেয়েছে কিন্তু আসলে রেমন্ড, কে ঢুকছে সে আসলে চিন্তা করতে পারতেছে না, সে চোখ বন্ধ করে ফেললো, কারণ সে চায় না যে সে সেন্সে আছে এটা কেউ দেখুক যে এখানে ঢুকছে। পিটপিট করে তাকানোর চেষ্টা করছে চোখ দিয়ে, একটুখানি একটুখানি পিটপিট করে তাকানোর চেষ্টা করছে, যেটা হচ্ছে চোখের নীড় দিয়ে। তো দেখতেছে সেই ঘরে ঢুকছে ওই বৃদ্ধ, এবং তার সাথে আরো একজন মানুষ, এবং সেই মানুষটা ওই বৃদ্ধর থেকে বেশ লম্বা, ভয়ঙ্কর, মানে দেখে বোঝা যাচ্ছে ভয়ঙ্কর, কারণ বিশাল আকৃতি, মানে একটা মনস্টারের মতো আকৃতি যদি হয় সেরকম কিছু। সেই মানুষটা হেঁটে যে বোর্ডের ওই পাশে দাঁড়ালো, এবং সেই মানুষটা তার কাছে একটা পাত্র থেকে থপ করে সেই যে মাঝখানে যে নকশা সেইখানে একটা জিনিস রাখলো। এই এই চোখ পিট পিট চোখ দিয়ে সে দেখে বুঝলো ওইটা একটা হার্ট, মানুষের হার্ট, এবং সেটা একেবারেই ওইরকম রক্ত মাখা ওখানে রাখছে, এবং তাকালো তার দিকে, মানে রেমন্ডের দিকে তাকালো ওই বৃদ্ধটা সহ। তখন বৃদ্ধ তাকে বলতেছে যে এটা কি হুশ ফিরছে, মানে সেন্সে আসছে নাকি, সেন্সে না আসলে করা যাবে না, এবং ওই তাকে সেন্সে থাকা অবস্থায় করতে হবে। তো ভেতরে ভেতরে কিন্তু রেমন্ড পুরো শেষ, তার আত্মা উড়ে গেছে, সে বুঝতে পারছে যে কি হচ্ছে, সে যে জিনিসটা দেখছে এটা কার, সেই যে মানুষের অংশটা দেখছে সেটাও সে বুঝতে পারছে এটা কার। সে কিন্তু ভয়ে ভয়ে ভেতর থরথর করে কাঁপতেছে, কিছু বলতে পারতেছে না, আর আস্তে আস্তে নিজের হাতটা আলো ছোটানোর চেষ্টা করতেছে। তো অনেকখানি বের হয়ে আসছে এবং সে বুঝতে পারলো আস্তে করে তার হাতটাকে সে বের করে ফেলছে, ডান হাতটা। তো এই সময় সে তার সামনে ওই যে বৃদ্ধ লোকটা যে নাকি তাকে ওই সময় কথা বলছিল, সে আস্তে করে হেঁটে তার কাছে আসলো এবং এসে তাকে বলতেছে যে তুমি উঠো ঘুম থেকে, আর কত ঘুমাবা, উঠো, তোমার সময় হয়েছে, তোমার সাথে কথা বলা দরকার। তো রেমেন আস্তে করে চোখ পিটপিট করে এমন ভাব দেখালো যে তার এখনই মানে জাস্ট হুশ ফিরছে। তাকালো, তাকায় বলতেছে আমি কোথায়, আমাকে আটকা রাখছো কেন? সে একটা মানে হাত, যে হাতটা তার বাধা এখনো সেটা সে টানাটানি করলো, খুব চটানোর চেষ্টা করলো। লোকটা বলছে না, এটা তুমি এখন ছুটতে পারবা না, তোমাকে এখানে আনা হয়েছে যে তোমাদেরকে আনছে আমাদের যে আমাদের যে প্রভু, সে তোমাদেরকে নিয়ে আসছে এখানে অটোমেটিক ভাবে এবং তোমাদেরকে আমরা তার উদ্দেশ্যে আজকে স্যাক্রিফাইস করব। তোমার বন্ধুর স্যাক্রিফাইস শেষ এবং তুমিও এখন খুশি মনে তোমার নিজেকে স্যাক্রিফাইস করে দিবা এবং আমাদের প্রভু তিনি তোমাকে এটা গ্রহণ করবেন এবং তার তোমার জন্য এটা একটা ব্লেসিং। তো রেমেন্ড গালাগালি শুরু করে তখন, একেবারে তার মানে মানে যা খুশি বাবা মা তুলে গালাগালি শুরু করে। তো বৃদ্ধটা কোনো কথা বলে না, হাসতেছে। তো এই সময় সেই যে লম্বা লোকটা সে হেঁটে হেঁটে আশেপাশে এবং তার কিন্তু চেহারা দেখা যাচ্ছে না, সে তার মাথা ঢেকে রাখছে একটা ক্লোকের মতো দিয়ে এবং মুখের অংশটার মধ্যে একটা কালো মুখোশ পরা। তো রেমেন্ড বুঝতে পারছে যে মুখোশটা হতে পারে কোনো প্লাস্টিক, কোনো ফাইবারের অথবা ছোট কোনো মেটালের হতে পারে, সামথিং লাইক দ্যাট এরকম হতে পারে। তো ওই বৃদ্ধটা আস্তে করে সরে দাঁড়ালো পিছনে এবং সেই যে লম্বা লোকটা সে হেঁটে আসলো রেমেন্ডের কাছে এবং এসেই সে পাশে দাঁড়ালো, দাঁড়ায় সে আস্তে আস্তে তার সামনে কিছু মন্ত্র পড়া শুরু করলো। আর একবার এদিকে মন্ত্র পড়ে খুবই ভয়ঙ্কর একটা মানে এটা সিন, রেমেন্ডের মাথা খারাপ হওয়ার মতো দশা এবং সেই মন্ত্রের শব্দে একবার মন্ত্র পড়ে এদিকে আর একবার আসলো তার বায়ে, তার ডানে বায়ে বসে মন্ত্র পড়ছে, ডানে বসে এইসব মন্ত্র পড়লো, পড়ে তার কপালের উপর কি একটা চেপে ধরলো অনেকক্ষণ এবং তারপরে মন্ত্র পড়লো, তারপরে হেঁটে তার পায়ের কাছে গেছে এবং পায়ের কাছে যে সে মন্ত্র পড়তেছে এবং তাকে বলতেছে এখান থেকে যে তুমি আমাদের প্রভু লুসিফারের নামে নিজেকে তুমি ই করে দাও, মানে নিজেকে তুমি সঁপে দাও আর কি, নিজেকে তুমি মানে নিজের ইচ্ছায় সঁপে দাও এবং তোমার কল্যাণ হবে, এটা বলতেছে। বলতে বলতে তার দিকে ঝুঁকে আসছে তাকে দেখার জন্য বা সামথিং দেখার জন্য বা কিছু সামথিং, এই কারণে ঝুঁকে আসছে অনেকখানি। তো রেমেন্ড ওই সময় মানে সে মনে মনে প্রার্থনা করতেছিল সৃষ্টিকর্তার কাছে, যে আল্লাহর কাছে প্রার্থনা করতেছিল যে তাকে যেন সৃষ্টিকর্তা হেল্প করে। সে মানে একেবারে মনে প্রাণে, কারণ সে বুঝতে পারছে তাকে শয়তানের উদ্দেশ্যে এখানে বলি দিতেছে। তো সে অনেক কষ্টে তার পাটাকে হঠাৎ করে হ্যাচকা টান মারে, তো পাটা কিন্তু বাধা ছিল তার, কিন্তু তার ডান পাটা যে জুতা পরা ছিল তার জুতাটা ওই দড়িতে আটকে ছিল, তার পাটা একেবারে জুতার থেকে বের হয়ে আসে, একেবারে মানে জুতাটা আটকা অবস্থায় থাকে, তার পাটা বের হয়ে আসে হ্যাচকা টানে এবং সে সরাসরি ওই লোকটার একেবারে মুখের উপরে, একেবারে তার যে হিল আছে হিল দিয়ে প্রচন্ড জোরে গায়ের যত জোর আছে একটা লাথি মারে লোকটার মুখে। এবং মনে হলো যে সে বুঝতে পারে যে তার যে ওই মাস্কটা আছে ওটা ভেঙে মুখে বসে গেছে বা সামথিং লাইক দ্যাট। লোকটা একটা অস্ফুট আর্তনাদ করে সরে গেছে এবং লোকটা ছুরি দিয়ে সে একটা কোপ মারছিল, কোপটা তার গায়ে লাগে নাই, রেমেন্ডের গায়ে লাগে নাই, পাশের যে ওই কাঠটা আছে কাঠের মধ্যে ঘ্যাট করে গেঁথে গেছিল ওই সেই ক্যাসকেটের কাঠের মধ্যে। তো রেমেন্ড সাথে সাথে এক সেকেন্ড লেট না করে সুযোগের ব্যবহার করার জন্য সে উঠে বসে, উঠেই সে হাত দিয়ে ছুরিটা নিয়ে নেয় আগে, কারণ তার ডান হাতটা খুলে ফেলছে, সে ডান দিয়ে ছুরিটা নিয়ে নেয় এবং সে ঘ্যাচ ঘ্যাচ করে তার ওই পায়ের বা পাটা কেটে, বা পায়ের দড়িটা কেটে ফেলে এবং তারপর ডান হাতে দড়িটা কেটে ফেলে। এর মধ্যে বয়স্ক লোকটা ছুটে আসতেছিল এবং তার হাতে একটা ছুরি ছিল। তো রেমেন্ড আর কিছু না খেয়াল করে একদম সদরে ছুরিটা ছুড়ে মারে এবং সদরে তার যে ছুরিটা একদম থ্রো নাইফের মতো ছুড়ে মারে এবং লোকটার গায়ের মধ্যে ঘ্যাচ করে গেঁথে যায় ছুরিটা। সে আর কোনো কিছু না দেখে সে লোকটাকে দৌড় দেয়, মানে ওখান থেকে লাফ দেয়, সে লাফ দিয়ে ধাক্কা দিয়ে লোকটাকে সে ফেলে দেয়, ফেলে দিয়ে সে দৌড়ায় মানে ওখান থেকে বের হয়ে ওই দরজা দিয়ে বের হয়ে যায়। বের হয়ে দরজা দিয়ে বের হয়ে সে দেখে যে আসলে সে আটকা ছিল বেসমেন্টে। তো উপর দিকে উঠে আসে, এসে সে দৌড়াচ্ছে অন্ধকার, রাত তখন অন্ধকার হয়ে গেছে চারিদিক এবং সে দেখতেছে চারিদিক খা খা করতেছে। বাসা থেকে বের হয়ে সোজা দৌড়ায় সে এবং তার কোনো আন্দাজ নাই। দৌড়াতে 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 সে এক সময় চলে আসে যে সেই যে তার ট্রাক রাখা ছিল সেইখানে। এখানে এসে দেখে তাদের ট্রাক নাই, কিচ্ছু নাই, আবার সে দৌড়াতে থাকে এবং সে মানে ওইদিকে মানে এই দিকে আর সে আসবে না, সে দৌড়াতেই থাকে। দৌড়াতে দৌড়াতে কতক্ষণ গেছে তার বলতে পারবে না। তার এক পায়ে জুতা, এক পায়ে কিন্তু জুতা নাই, এবং যে পায়ে জুতা নাই সে পায়ে একদম ক্ষতবিক্ষত হয়ে গেছে তার পিচের সাথে টাচ খেয়ে খেতে। এক পর্যায়ে সে বসে পড়ে তার পায়ে আরেক জুতাওয়ালা পাটাও জুতা খুলে ফেলে, খুলে সে খালি পায়ে দৌড়াতে থাকে। এবং অনেকক্ষণ সে দৌড়াতে 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 দেখে যে একটা বাড়ি, সেই বাড়িটার মধ্যে বাতি জ্বলতেছে, লাইট জ্বলতেছে। তো সে মানে মানে খুব দৌড়ায় যায় সেই বাড়িটার মধ্যে, সে বেল দিতে থাকে, মানে সেখানে বেল ছিল, বেল দিতে থাকে। তো অনেকক্ষণ পর সেই বাড়ির থেকে খুব মানে একটু খুব ভয়ার্তই কণ্ঠে একটা লোক আর একটা মহিলা আসতে করে সেই দরজার কাছে আসে। লোকটার হাতে আবার একটা বন্দুক, গান নিয়ে বলে কে, তাকে দেখে গানটা অর্ধেক উঁচা করে লাগছে লোকটা। সে বলে যে প্লিজ হেল্প মি, হেল্প মি, অনেক রিকোয়েস্ট করে। তো রেমেন্ডের এই হেল্পের কথা শুনে লোকটা আর মহিলাটা একসময় দরজা খুলে দেয়। তো সে ভেতরে ঢুকে, ঢুকার পর লোকটা দরজা আটকায়, বলে আমি খুব বিপদে পড়ছি, আমাকে হেল্প করেন। তো বলে কি হয়েছে, লোকটা গান উঁচা করে রাখছে তখন। সে বলে প্লিজ গানটা সরান, আমার কথা শুনে আমাকে হেল্প করেন। তো লোকটা তারপর বলে আচ্ছা ঠিক আছে, গান সরায় রেখে তাকে বসতে দেয়। এবং মহিলা যে ফার্স্ট এইড কিট নিয়ে আসে তার পায়ের, এগুলো ব্যান্ডেজ পুরো ছিলে টিলে একদম শেষ পা। তো তখন সে বলে যে আমাকে এরকম এরকম ই করছে এখানে একটা এই জায়গায় বাড়িতে, এরকম আমাকে মারার চেষ্টা করছে এই সেখানটা। তো লোকটা শুনে, শোনার পর লোকটা বলে আচ্ছা আমি জানি না এখানে হইতে পারে, কারণ ওইরকম জায়গাতে এইসব যে অ্যাবান্ডান প্লেসগুলোতে অনেক খারাপ কাজ হয় এবং অনেক বাজে বাজে এরকম আছে যারা ডেভিল ওয়ার্শিপার, তারা এই ধরনের কাজ কারবার করে। যাই হোক, তোমাকে আগে আমরা ট্রিটমেন্ট দেই, তারপর 911 কল দিবে। তো তার ট্রিটমেন্ট দিয়ে ওখানে তারা ইমার্জেন্সি কল দেয়। ইমার্জেন্সি কল দেওয়ার অনেকক্ষণ পরে তাদের সেখানে প্যারামেডিক্স আসে, পুলিশও আসে। আসার পর তাকে ন্যায় নিয়ে জিজ্ঞেস করে কি ব্যাপার স্যাপার। তো সে বলে যে এরকম 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 ঘটনার স্টেটমেন্ট দেয় রেমেন্ড। তো স্টেটমেন্ট দেওয়ার পরে তাকে নাকি সেই প্যারামেডিক্সের গাড়িতে নেয় আর পুলিশ চলে যায় ওইখানে। তো রেমেন্ডকে নিয়ে গেছিল ইমার্জেন্সিতে। আর ওইখানে যে পরবর্তীতে শোনে আর কি, যে পুলিশ নাকি ওইখানে যে সেই যে বাড়ির কথা বলছে স্পেসিফিক, সেই বাড়িতে যায়, সেই বাড়িতে যে পুলিশ কিচ্ছু পায় নাই, কিছুই পায় নাই। তার ফ্রেন্ড ডাগের যে ট্রাকটা সেটা অ্যাক্সিডেন্ট অবস্থায় পাইছে, যে দূরে একটা ডিচের মধ্যে, ওই দিন না পরে, পরবর্তীতে একটা ডিচের মধ্যে উল্টায় পড়ে আছিল ট্রাক। এবং ডাগ নাকি সেই ট্রাকের অ্যাক্সিডেন্টে ব্যাপকভাবে আহত হয়ে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে এবং মানে খুবই একটা বাজে অবস্থা, সে মারা গেছে ওইভাবে, মানে ওইটাই বলে অ্যাক্সিডেন্টাল ডেথ। আর রেমেন্ডের স্টেটমেন্ট নিয়ে অনেক কনফিউজ হয়ে যায় পুলিশ এবং তারা বলে তারা ওইখানে ওই বাড়িতে কিছুই পায় নাই, কোনো এভিডেন্স নাই, রেমেন্ড যা বলছে সেরকম কিছুই নাই। রেমেন্ডকে মেন্টাল চেক আপের জন্য পাঠানো হয়, মানে মানে এটার এটার জন্য তাকে একজন মানে কাউন্সিলরের কাছে পাঠানো হয় এবং সে সেখানে যায়। অনেকদিন তার এই সাইকিয়াট্রিস্টের কাছে তার ই নিতে হয় এবং সাইকিয়াট্রিস্টকে সে যা বলে, রেমেন্ড কনফিউজ ছিল, মানে রবির ভাই, সে অনেকদিন কনফিউজ ছিল যে তাকে কি সাইকিয়াট্রিস্ট বিশ্বাস করে কিনা। সাইকিয়াট্রিস্ট যদিও তাকে বলতেছে যে ইয়া আমি তোমাকে বিশ্বাস করি, এরকম হতেই পারে, পৃথিবীতে অনেক খারাপ এরকম ওয়ার্শিপার আছে এবং তাদের অনেক কানেকশন আছে, তারা কিন্তু অনেক কিছু এরকম করতে পারে। সো আমি তোমাকে বিশ্বাস করি, তোমাকে বিশ্বাস না করলে বরং তোমাকে আমি সাইকোলজিক্যালি আরো হার্ট করব। বাট জাস্ট থিঙ্ক লাইক দ্যাট, এরকমও হতে পারে যে তুমি কোন একটা ঘোরের মধ্যে চলে গেছিলে ওই দিন, তুমি ভুল কিছু দেখছো। তো রেমেন্ড বলে তাহলে আমি কিভাবে আহত হইলাম, এগুলো ডটস তো মিলে না, তোমরা যদি এটা বলো তাহলে আমি কিভাবে গেলাম, আহত হইলাম, দৌড়ালাম, এক বাড়িতে আশ্রয় নিলাম, সেগুলোর একটা তো ভুল না, সেই বাড়ির মানুষ আমাকে ওখানে বসে ফার্স্ট এইড দিছে, তারা 911 কল করছে, তো কিছুই কিন্তু এগুলো ভুল না, তো এগুলো কিভাবে ঘটলো। যাই হোক, সাইকিয়াট্রিস্ট বলে যে আমি তোমাকে ধরো বিশ্বাস করি, বাট তোমাকে তো অন্য কেউ বিশ্বাস করে না, কারণ তারা তো কোনো এভিডেন্স পায়নি। তোমার বন্ধু অ্যাক্সিডেন্টে মারা গেছে, সে হয়তো বের হয়েছিল কোথাও তোমাকে রেখে, তুমি যেহেতু ঘুমায় গেছিলে, তুমি উঠে হয়তো তার গাড়ি দেখো নাই, বাকিটা ছিল তোমার কল্পনা। যাই হোক, মোট কথা রেমেন্ডকে পুরো একটা কনফিউজড অবস্থায় তারা রেখে দেয় এবং রেমেন্ড এরকম সাইকোলজিক্যালি অনেক ডিস্টার্ব ছিল বেশ অনেকদিন। তারপর সে আস্তে ধীরে পড়াশোনা শেষ করে, সেখান থেকে শেষ করে সে চলে আসে তার নিউ ইয়র্কে এবং পরবর্তীতে সে অন্য একটা স্টেটে মুভ করে যায়। যাই হোক, এই ছিল রবির শেয়ার করা ঘটনা, আসান যেটা রবির কাছ থেকে কালেক্ট করছে, রবির ভাই রেমেন্ডের কাহিনী। লেভান্ডার, এটা বেশ ভয়ের একটা জিনিস, এরকম সিচুয়েশনে যেন কেউ না পড়ে আই থিঙ্ক। তবে বিদেশে অনেকেই কিন্তু এই ধরনের জিনিসপত্র দেখে থাকেন এবং অনেকের কাছে এই ধরনের অনেক রকম এভিডেন্স বা অনেক রকম সিচুয়েশনে তারা পড়ছেন। এটা কিন্তু অনেকেই বলে, আপনারা মাঝে মাঝেই খেয়াল করবেন যে অনেকের কাছেই এরকম কিছু ব্যাপার স্যাপার থাকে। কেউ হয়তো এত ভয়ঙ্কর ভাবে পড়ে নাই, কেউ ছোটখাটো কোন সিচুয়েশনে পড়ছে, এই ধরনের ঘটনা অনেকের কাছে থাকে। তো থ্যাংক ইউ আহসান কাহিনীটা কালেক্ট করার জন্য। আমাদের দর্শকরা বা আমাদের শ্রোতারা সবাই শুনলেন আপনার কালেক্ট করা ঘটনা, অ্যান্ড থ্যাংকস টু রবি যে সে তার ভাইয়ের ঘটনা আমাদের কাছে শেয়ার করলো। আর রিকোয়েস্ট থাকবে যে ভবিষ্যতে আরো ঘটনা এইভাবে কালেক্ট করে আমাদের পাঠাবেন, কারণ আমাদের যারা অডিয়েন্স আছে তারা কিন্তু প্রায় বলে বিদেশের ঘটনা শুনতে চাই, তো বিদেশের ঘটনা না পেলে তার শোনানো যায় না। তো আমি রিকোয়েস্ট করবো যারা বিদেশে আছেন আপনাদের এই ঘটনাগুলো কালেক্ট করে আমাদেরকে পাঠান। তো আমি চলে যাবো কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। ততক্ষণ বন্ধ কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুত রীতে, নিয়ে এলাম আরো একটি ঘটনা, এবং যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আরমান চৌধুরী চুয়াডাঙ্গা থেকে। এবং আরমান তার নানা বাড়ির একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, এবং তিনি রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে আপনাদের কাছে ঘটনাটা শেয়ার করি। তো এই ঘটনাটা ঘটেছিল আরমানের নানা বাড়ির এলাকায়, এবং আজ থেকে অনেক বছর আগে। এবং সেখানে একজন মানুষ থাকতো যার নাম ছিল এমদাদ মিয়া, এবং এমদাদ মিয়া পেশায় একজন ছিল কাঠ মিস্ত্রি, তিনি কাঠের কাজ করতেন। কিন্তু তার একটা শখ ছিল, তিনি সুযোগ পেলেই, তার একটা কোষা নৌকা ছিল, কোষা নৌকা আপনারা জানেন যে ছোট একটা নৌকা, সেই কোষা নৌকা নিয়ে তিনি বেরিয়ে পড়তেন নদীতে। এবং তিনি নদীর, তাদের ওখানে নদীর অংশটা ছিল বেশ চিকন আর কি, মানে বেশ শীর্ণ একটা নদীর অংশ ছিল, মানে অনেকটাই শীর্ণ হয়ে গেছে ওই অংশ দিয়ে। এবং বাট সেই নদীর এক অংশ দিয়ে গেলে বেশ গাছপালা বন জঙ্গলের মতো আছে, তো সেই সব জায়গায় সে চলে যেতেন তিনি মাছ ধরতে। তার মাছ ধরা একটা শখ ছিল, এবং তার মাছ ধরার শখটা মূলত রাত কেন্দ্রিক, রাতের বেলা মাছ ধরতে পছন্দ করতেন তিনি, বিশেষ করে যখন চাঁদ উঠত পূর্ণিমার রাতে তিনি খুব বেশি যেতেন। তো এই এমদাদ মিয়া সবসময় কাঠের কাজ করেন, এবং তার মানুষ অনেক ফরমাইশি তাকে খুব পছন্দ করে, ফরমাইশ দেয় তার কাছে যে এরকম খাট লাগবে, ওরকম খাট লাগবে, তো তিনি সেগুলো তৈরি করতেন, খুব যত্ন নিয়ে তৈরি করতেন, তার মানে খুব হাতের কাজ ভালো ছিল, তার গুরু তাকে অনেক ভালোভাবে শিখিয়েছিলেন কাজটা করা, যাই হোক। এবং এমদাদ মিয়ার যে কোষা নৌকাটা ছিল সেটাও খুব ভালো কাঠের নৌকা, এবং তিনি খুব পছন্দ করতেন, মানে শৌখিন মানুষ আসলে এমদাদ মিয়া, আর মাছ ধরাটাও ছিল তার একটা বিশেষ শখ। তো এরকম একটা সময় একদিন এমদাদ মিয়া এরকম দিনের বেলা তার বসে আছেন, তিনি গল্প করছেন তার আশেপাশে যারা বন্ধু বান্ধব যাদের সাথে তার মানে ভালো জমে সেরকম মানুষদের সাথে গ্রামে। তো তারা গল্প করতে করতে বলল একজন যে এইখানে এই যে আমাদের নদী যেখান থেকে বাঘ নিয়ে গেছে ওই জায়গা থেকে যায় না, বলতেছে ওই জায়গাতে ঢুকে যে অনেক কিন্তু একটু জঙ্গলা টাইপের জায়গা, কিন্তু ওই জায়গায় কিন্তু অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়, তো অনেক ভালো মাছ উঠে, এবং দেখা গেছে যে অনেকেই যারা যে গেছে ওইখানে তারা অনেক ভালো মাছ ধরতে পারছে। তো একজন বলতেছে তাদের মধ্যে যে যারা ওই জায়গায় গেছে তারা ভালো মাছ ধরতে পারছে, বেশিরভাগ মানুষ যায় না ওই জঙ্গলা দেখে ভয়ে আর ওদিকে ঢুকে না মানুষ। তো এমদাদ মিয়া বললো যে জঙ্গলা দেখে ভয়ে ঢুকে না, না আসলে বাসার থেকে মানুষ এত দূর যাইতে চায় না মাছ ধরতে, বেশ দূর হয়ে যায় তো এখান থেকে, আবার ওই জায়গায় স্রোতটাও বেশি, স্রোতটা কেমন যেন এলোমেলো ভাবে চলে, নৌকা বেয়ে আসতে অনেক কষ্ট হয়, এটা বলতেছে এমদাদ মিয়া। তো সেই লোক তখন বলতেছে আরে না ওদিকে গেলে পরে কিন্তু ভালো মাছ পাওয়া যায়, এটা আসলে মানুষ যায় না ভয় পায় মানুষ। এমদাদ বলে আমি তো রাত্রেবেলা নৌকা নিয়ে যাই বিভিন্ন জায়গায়, ওখান থেকে আমি খুব কাছেও গেছি, কিন্তু আমি আর ওদিকে যাই নাই, কারণ হচ্ছে স্রোতের জন্য, স্রোতটা এলোমেলো হয়ে যায় আর বাসার থেকে অনেক দূরে, পরে ওখান থেকে বেয়ে আসতে অনেক কষ্ট হবে আর আমি একা ছিলাম এর জন্য যাই নাই, তো ওখানে যাওয়া আমার কাছে কোনো ব্যাপার না। তো ওই লোকের সাথে কথায় কথায় তার তর্ক লাগে, লোকটা বলে যে এমদাদ তুমিও ভয় পাও, তুমি এটা স্বীকার করো না এসে। তো এমদাদ বলে যে আমি কোনো ভয় নেই আমার। তো এই তর্ক বিতর্কে এমদাদ বলে যান আমি যাচ্ছি, এই যে সামনের যে চাননি রাত আসবে, চাননি রাতে আমি মাছ মারতে যাচ্ছি, আমি যাবো ওইখানে। তো ওই লোক বলতেছে যে তুমি যে যাবা তার প্রমাণ কি, তুমি ওইখানে গেলে? বলে কি আচ্ছা আমি যাবো ওইখানে, আপনি যদি প্রমাণ পাইতে চান, আপনার যদি মনে হয় যে ওইখানে, আমি ওইখানে যে একটা কাঠের খুঁটি পুঁতে দিয়ে আসবো, একেবারে কাপড় বেঁধে মাথায় লাল লাল কাপড় বেঁধে ওখানে পুঁতে দিয়ে আসবো আমি, দেখেন তাহলে বুঝবেন আপনি যে ঘটনা কি, লাল গামছা একটা বেঁধে দিয়ে ওখানে পুঁতে দিব, আপনি যে দেখে আসেন ওইটা তাহলে বুঝবেন প্রমাণ কি, আর নাহলে আপনি স্বীকার করবেন যে ইমদাদ গেছিল ওখানে মাছ মারছে, ইমদাদ মাছও ধরছে, এবং আপনি আমাকে আর মানে সবার সামনে বলবেন যে আমি এদের সবার থেকে সাহসী। তো ওই লোক বলে আচ্ছা যাও, তুমি যদি করতে পারো তাহলে আমিও দেখে আসতে পারবো পরে যে তুমি ওখানে আসলে গেছো নাকি। বলে ঠিক আছে। তো ইমদাদ মিয়ার একটু জেদ চাপে আর কি, সে আসলে খুব সাহসী মানুষ, এসব ভয়টায় পায় না। তো এরকম আসলেই নেক্সট ডে যেদিন তার আসলো মানে পূর্ণিমা আসলো, তার মাছ ধরার এমনি প্ল্যান ছিল, সে তার সব সরঞ্জাম গুছায় তার বাসাতে তার স্ত্রীকে বলল যে আমি বেরোচ্ছি যাচ্ছি মাছ ধরতে। তার স্ত্রী তাকে বিদায় দিল, জানে যে স্বামীর অভ্যাসই এরকম, সে তো আর শুনবে না, তিনি পছন্দ করতেন না এই রাতের বেলা তার হাজবেন্ডের মাছ ধরার যে অভ্যাস, কিন্তু কিছুই বলার নেই। ইমদাদ মিয়া সবকিছু গোছায়, তার যে জিনিসপত্র সব গোছায়, বড়শি টর্শি যা যা আছে গোছায় নিয়ে, সে তার জালও ছিল, ছোট জালও ছিল, যিনি সময় সময় জালও মারতেন যদি বুঝতেন যে মাছ আছে, বেশ এমনি বড়শি দিয়ে শিকার করেন বাট জালও আছে তার। তো তিনি সেগুলো সব গোছায় তার পোষা নৌকার কাছে আসলেন, তিনি এক জায়গায় উঠায় রাখতেন নদীর পাড়ে, এক জায়গায় উঠায় রাখতেন নৌকাটাকে। তো ওইটাকে অনেক ই করে কসরত করে ঠেলে দিয়ে নদীতে নামাইলেন এবং তার জিনিসপত্র রাখলেন, রেখে উঠে বসলেন। উঠে দেখতেছেন যে খুব সুন্দর একটা চাঁদ আসছে, চাঁদটা হলদেটে রঙের চাঁদ, মানে এই হলদেটে রঙের চাঁদ তার কাছে বেশ লাগে, তিনি খুব এনজয় করেন হলদেটে চাঁদ দেখলে। দেখতেছেন যে আকাশে হলদেটে চাঁদ এবং সেটার আলো পানিতে পড়ে পানিতে ঝকমক করতেছে, মনে হচ্ছে যে ওইটার রিফ্লেকশনটা ভেঙে ভেঙে যাচ্ছে। তো এরকম দেখে তিনি মানে খুব ভালো মজা, মানে খুব আনন্দ পেলেন। তিনি তখন চিন্তা করলেন যে তার খুব মানে কাছের বন্ধু একজন আছে, যে সে যদি থাকতো তাহলে খুব ভালো হতো। তো সে কাছের বন্ধুকে যেহেতু পেলেন না, তিনি একাই, মানে তিনি আসলে ওই বন্ধুর সাথে আলাপ আলোচনাও করা হয়নি তার, যে তিনি এরকম মাছ ধরতে যাবেন রাতের বেলা এবং একটু দূরে যাবেন, তিনি যে ওখানে যে ওই বনের মধ্যে ঢুকবেন, এগুলো কিছুই তার মানে বন্ধুর সাথে আলাপ করা হয়নি। তো যাই হোক, তিনি নৌকায় উঠে নৌকা ছেড়ে দিলেন। আর তার আসলে বন্ধুকে বলার মতো না ছিল না ব্যাপারটা, কাজ সেই যে লোকটার সাথে তার তর্ক হয়েছিল যে ওখানে সে যেতে পারবে না, মানুষ ভয় পায়, সেই লোকটাকে কিন্তু তিনি বলছেন তিনি একলা যাবেন ওইখানে, কারণ তিনি খুব সাহসী মানুষ। তো সুতরাং সব দিক বিবেচনা করলেও তার এটাই মানে করার প্রয়োজন ছিল, তিনি একলাই রওনা দিলেন। তিনি তার ফ্রেন্ড নিতাইকে, তার বন্ধুর নাম ছিল নিতাই, তিনি ভাবছেন যে নিতাইয়ের সাথে পরে তিনি আলাপ করবেন এবং তার এই তিনি যে ঘুরে আসছেন পুরো এক্সপিরিয়েন্সটা তিনি বলবেন, এটার মধ্যেও একটা আনন্দ আছে। তো এই চিন্তা করে তিনি যাচ্ছেন। তো ইমদাদ মিয়া আস্তে আস্তে নৌকার দাঁড় বাইছেন এবং তার অসাধারণ লাগছে। অসাধারণ লাগার মূল কারণ হচ্ছে যে চাঁদের আলোটা মনে হচ্ছে নদীর খুব কাছাকাছি চলে আসছে এবং তিনি তাদের যেই অংশটার থেকে বেশ একটু বড় জায়গায় পৌঁছায় গেলেন, মানে নদীটা যেখানে চওড়া সেখানে আরো সুন্দর লাগছে। চাঁদটা মনে হচ্ছে আর একটু নেমে গেছে এবং নেমে যেয়ে মনে হচ্ছে পানির উপরে চাঁদের আলো পড়তেছে এবং সেটাই ঢেউয়ের সাথে মিশে মিশে আসতেছে, প্রতিটা ঢেউয়ের মাথায় চাঁদ, চাঁদের আলো। এরকম দেখতে দেখতে তিনি আস্তে আস্তে করে তিনি তার মতো বৈঠা পাইছেন এবং তিনি চিন্তা করলেন যে তিনি প্রথমে একেবারে শুরুই করবেন, মাছ ধরা শুরুই করবেন ওই জায়গায় যেই জায়গাটা তাকে বলছে, যেই জায়গায় মানে ভয় পায় মানুষ যায় না, এবং সেই জায়গাটা দিয়ে শুরু করবেন। তো তিনি আস্তে আস্তে নৌকা বাইতে বাইতে তিনি একেবারে সেই নদীর চওড়া অংশ পার হয়ে চলে আসলেন আবার সেই সংকীর্ণ অংশে, যেই জায়গায় আবার নদী সংকীর্ণ হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু মোটামুটি আরেকটু সামনে গেলেই সেই গাছপালা বন জঙ্গলের অংশটা শুরু হবে, যেই জায়গায় স্রোতটা একটু অন্যরকম, মানে একটু খরস্রোতা বেগে গেছে নদী, স্রোতটা অন্যভাবে চলে, নদী যদিও ওখানে সংকীর্ণ হয়েছে বাট স্রোতটা অনেক অন্যভাবে চলে আর কি, বাঁকা জায়গায় সাপের মতো স্রোত একে বেঁকে চলে এবং কয়েক জায়গায় খুব তীব্র স্রোত আছে এবং মানুষ এই কারণেই ভয়ে ওই জায়গাটা শান্ত যায় না, যায় না কারণ হচ্ছে যে ওই জায়গায় যদি চলে যায় একেবারে মানে তাদের অঞ্চলের মানুষটা খুব একটা যায় না, কারণ হচ্ছে ওই জায়গায় যদি চলে যায় ওই স্রোতের মধ্যে পড়তে হয় এবং এইসব ছোট কোষা নৌকাগুলা আবার বেয়ে এইদিকে আসাটা খুব কঠিন হয়ে যায় তাদের জন্য, মানে এটা তাদের জন্য একটু কঠিন হয়ে যায়, বেশ সময় সাপেক্ষ ব্যাপার, আর রাতের বেলা তো মানুষ আসলে ওইসব জায়গায় যায় না। তো তিনি যখন সংকীর্ণ অংশে ঢুকছেন তখন দু একটা জেলে নৌকা তিনি দেখছেন যারা রাতে এরকম মাছ ধরে, বাট এছাড়া তিনি যখন এই অংশে চলে আসলেন সংকীর্ণ অংশ দিয়ে আরো সামনে যাচ্ছেন তখন আস্তে আস্তে আর কোনো নৌকা দেখছেন না তিনি, একেবারেই গাছগাছালি একদম নিঝুম, নদীর পাড়ের যে পরিবেশ, যে বনের শব্দ সেটা তিনি পাচ্ছেন, আর তার সাথে ছিল হচ্ছে একটা হ্যারিকেন এবং হ্যারিকেনটা তিনি আরো ভালো মতো বাড়িয়ে দিলেন আলোর কিছুটা সোর্স পাওয়ার জন্য। সেই আলো কিন্তু অন্যরকম লাগছে, কারণ চাঁদের আলো আছে, চাঁদের আলো যদিও এই যে বড় বড় গাছ আছে নদীর দুই পাশে সেই গাছে অনেকটা আটকে যাচ্ছে, মানে একটা হলদেটে আলো চারিপাশে আছে আর তার যে হ্যারিকেনের আলো সেটাতে কিছু জায়গা আলোকিত হয়ে আছে। সংকীর্ণ অংশে স্রোতের শব্দও পাচ্ছেন, স্রোত বেড়ে গেছে এবং তার নৌকার গতিও মনে হয় বেড়ে গেছে এবং তিনি মোটামুটি এবার একটু সাবধানে তার হাল ধরে রাখতেছেন তিনি, যে যাতে নৌকাটা আবার যে পাড়ের মধ্যে কোথাও, যেহেতু বাঁকা জায়গাটা বেঁকে গেছে যাতে বাড়ি না খায় এরকম। তো তিনি যাচ্ছেন এবং তিনি কিন্তু এনজয় করছেন, তিনি দক্ষ, কিন্তু তিনি একজন দক্ষ মাঝিও একসাথে, তিনি খুব দক্ষ ভাবে মানে নৌকা বাইতে পারেন, এটা তার নিজের সুনামও আছে, তার তিনি ভালোই জানেন। তো তিনি মোটামুটি বাঘগুলো কাটায় কাটায় যাচ্ছেন, নদী যেখানে সংকীর্ণ কিন্তু স্রোত বেশি, স্রোতের শব্দ পাচ্ছেন, কুলকুল স্রোত, এবং গাছের উপর দিয়ে একেবারে চাঁদের আলো হালকা এসে পড়ছে, চাঁদটাকে দেখা যাচ্ছে আকাশটা হঠাৎ আবার বাঘে হারিয়ে যাচ্ছে। তো এরকম কয়েকটা বাঘ পার হওয়ার পর তার কাছে খুব মানে মজা লাগলো, তিনি মনে করলেন যে এটা অনেকটা কসরতের মতো একটা ব্যাপার। তিনি বললেন আমি এখানে আগে আসিনি কেন, আর এই স্রোতের মধ্যে মানুষ মাছ ধরে কিভাবে, নৌকা থামায় তো ধরতে পারার কথা না, কারণ নৌকা মুভ করবে সব সময়, এখানে নৌকা কোথাও আটকায় রাখা যেতে পারে নোঙর করে, কিন্তু সেই স্রোতের টানতে থাকবে নৌকারে। তো এরকম দেখতে দেখতে এবং গাছগাছালি পুরো একটা জঙ্গলের মতো পুরো, এবং সেই সময় গাছগাছালি আরো অনেক বেশি ছিল। তো এরকম কয়েকটা বাঘ পার হওয়ার পর এক জায়গায় তিনি বাঁয়ে একটা ছোট্ট খাড়ির মতো দেখতেছেন, যেটা হচ্ছে একটা বালির একটা পাড় আর কি, বালির পাড় অনেকটা কাইন্ড অফ সমুদ্রের পাড় যেরকম থাকে এইভাবে বালি নেমে গেছে আর কি, এবং স্রোত যে ছলাৎ ছলাৎ বাড়ি খাচ্ছে পাড়ে, এবং ওইখানে স্রোতের ইসে তিনি একটু বাঁয়ের কাত করতেই তার নৌকা একদম যে বালির মধ্যে খেচ করে যে বিঁধল, তো তিনি সাথে সাথে তার ওখানকার যে নোংর করার জিনিসটা গেঁথে দিলেন বালির মধ্যে, এবং সে বৈঠা দিয়ে বাড়ি দিয়ে আরো বেশি গভীরে ঢুকাই দিলেন, সেটা দিয়ে নৌকাটাকে আটকালেন সেখানে, এবং তিনি বুঝলেন যে এইখানে বসেই মাছ ধরা যাবে। সুন্দর দেখতে পাচ্ছেন যেখানটায় তিনি আছেন তার সামনে বিশাল গাছগাছালির জায়গা, মানে মনে হচ্ছে একটা জঙ্গল পুরা, এবং ঝিঝি পোকা ডাকতেছে, এবং তার উপর দিয়ে গাছে মানে সেই গাছপালার ফাঁক দিয়ে চাঁদটা দেখা যাচ্ছে একদম হলদেটে চাঁদ, এবং সেটা আলো এসে পড়ছে চারিপাশে। তো ইমদাদ মিয়া এই প্রাকৃতিক দৃশ্য দেখে একদম মোহিত হয়ে গেলেন, তার কাছে মানে অসাধারণ লাগতেছে। তিনি চিন্তা করতেছেন দাঁড়ায় দাঁড়ায় এরকম একটা সুন্দর জায়গায় এতদিন আসি নাই, খুবই অবাক্কাণ্ড। তো তিনি আবার চিন্তা করতেছেন যেখানে তিনি যে বালির পাড়ে দাঁড়াইছেন, যেখানে চিন্তা করলেন যে এইখানে মানে মানুষজন এসে কোথায় যায়। তো তিনি ভালো মতন খেয়াল করে দেখলেন ওই জায়গাটা মনে হচ্ছে আনটাচড, দেখে মনে হচ্ছে না যে কোনো মানুষ এখানে হেঁটে চলাফেরা করে বা কিছু, এবং তার পেছনের জায়গাটা একেবারেই খাঁখা করতেছে, ঝিঝি পোকার শব্দ আসতেছে, এবং সেইখানেও গাছের উপরে চাঁদের আলো পড়ছে বেশ একটা অন্যরকম হলুদা আলো। তো তিনি তার হারিকেনটা নিয়ে আস্তে করে নামলেন নৌকা থেকে, হারিকেনটা নিলেন, হারিকেনটা নিয়ে নামছেন, এবং তার সাথে তিনি তার এখানে একটা লাঠি ছিল, সেই লাঠিটা মাথার মধ্যে একটা লোহার ই লাগানো আর কি, এরকম চোখা ই লাগানো, সেটা তারা ব্যবহার করেন সাধারণত কোথাও কিছু গাঁততে গেলে এরকম ব্যবহার করেন। তো সেটা নিয়ে তিনি নামলেন, নেমে হারিকেন আর ওই লাঠিটা নিয়ে তিনি চিন্তা করেন একটু হেঁটে দেখি তারপর এখানে বসে কি অবস্থা, মানে অন্য কোন মানুষ এখানে আসলে কোথায় আসে কি অবস্থা একটু ঘুরে দেখার ইচ্ছায় তিনি নামলেন আর কি। তো নেমে হেঁটে হেঁটে যাচ্ছেন, হেঁটে হেঁটে তিনি ঢুকে গেলেন ভিতরে, দেখলেন যে কিছু ঝোপঝাড় আছে, যে ঝোপগুলো হচ্ছে এক মানুষ সমান উঁচা, এর মাঝখান থেকে হাঁটার মতো রাস্তাও আছে। তো তিনি হেঁটে 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 গেলেন, বেশ খানিকটা হেঁটে যেয়ে দেখলেন সামনে এক জায়গায় বেরিয়েছেন তিনি, ঝোপঝাড় মানে নাই ওখানে, ওই জায়গাটা খোলা মাঠ, এবং সে খোলা মাঠে একদম চাঁদের আলো পুরো পড়ে, ওই জায়গাটা মানে একদম মানে ফিনিক ফোটা জোছনা, কিন্তু একদম হলুদ হলদেটা জোছনা, তার ওই পারে আবার গাছপালা শুরু হয়েছে, মানে মাঝখানে একটা খোলা জায়গা বেশ ফাঁকা। তো ওই জায়গাটাকে তিনি দেখলেন, দেখে তিনি আবার ফেরত আসলেন, ওখানে হেঁটে হেঁটে আবার নিজের জায়গায় চলে আসলেন, এবং এসে তিনি প্রথম মাছ ধরা শুরু করলেন, তিনি প্রথম সেখানে বড়শি ফেললেন। বড়শি ফেলে কিছুক্ষণ মানে যায় নাই, এর মধ্যেই তিনি দেখলেন যে তার ওখানে ফতনা নড়তেছে আর কি তার বড়শির সাথে, আর তিনি বুঝে গেলেন যে মাছ ধরছে, মাছ আটকাইছে সেটাতে। অনেক তিনি কসরত করলেন, করে টোরে তুললেন বেশ বড় একটা কাতল মাছ, এত বড় একটা কাতল মাছ মানে বেশ বড়, মানে অবাক করা কাণ্ড, তিনি কখনো কল্পনাই করেন নাই যে তিনি নদীর মধ্যে থেকে এরকম একটা কাতল, এত বড় কাতল, মানে তিনি কিন্তু অনেকদিন মাছ ধরেন, এত বড় কাতল তার কাছে ধরা পড়বে তিনি এটা চিন্তা করতে পারেন নাই, কারণ ওইটার ওজন মনে হয় 8-10 কেজির উপরে হবে, মানে তিনি এত বড় ধরেন নাই কাতল কখনো, মানে তিনি ওটাকে যে নিতেই পারতেছেন না, এত এত মানে এত শক্তি মাছটার, আর এতই অনেক কসরত করতে 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 এক সময় তিনি ওটাকে টেনে নিয়ে আসলেন, এনে তিনি পাশে এনে তিনি নেমে গেলেন হাঁটু পানিতে, স্রোতে বাড়ি খাচ্ছে তার পা, এবং তিনি মাছটাকে তুলে ফেললেন, মাছটা লাফাচ্ছে, কাতল মাছ, এরকম বড় কাতল মাছ লাফাচ্ছে, এবং বেশ শক্তিতে তিনি সেটাকে নিয়ে তার যে কোষা নৌকার নিচে তার পাটাতনের নিচে ফেলে দিলেন, এবং সেটা নিচে পড়েও লাফাইতেছে, এবং সেই লাফের চোটে টড়প টড়প করে উঠতেছে তার নৌকার নিচের দিকটা, নিচে লাফ দিয়ে উঠতেছে, এবং একটা 8-10 কেজি ওজনের মাছের বেশ শক্তি, কিন্তু লাভ দিয়ে উঠতে সেটার বাড়ি খাচ্ছে নিচে। তো তিনি মানে খুব আনন্দিত হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, এইরকম মাছ কয়েকটা পড়লে তো আমি নিতেই পারবো না আমার এই নৌকায়। তার কোষা নৌকাটা আবার একটু বড় ছিল। তো তিনি চিন্তা করছেন, করে তিনি আবার সেই বড়শি ফেললেন। এইবারও তার মাছ ধরা পড়লো। এইবারও এরকম বেশ বড় সাইজের একটা মাছ ধরা পড়লো, কয়েক কেজি ওজনের হবে। সেটাও তিনি এরকম নিলেন, নিয়ে ওই তার ইসের মধ্যে ফেললেন। ফেলে তিনি খুবই খুশি। তিনি চিন্তা করলেন, আরে এই জায়গায় মাছ ধরার কথা বলছে তো অসাধারণ একটা ব্যাপার। তো এই সময় তার কাছে হঠাৎ করে মনে হলো যে পেছন থেকে তাকে কে যেন ডাক দিল, এবং সেই ডাকটা একেবারে তার বন্ধু নিতাইয়ের মতো, রে এমদাদ, এ এমদাদ, এভাবে করে ডাকতেছে। তো তিনি খুব ই হয়ে গেলেন, জানি নিতাইয়ের কণ্ঠ, নিতাই এখানে কি করে? তো তিনি ফিরে বলে, এই নিতাই নাকি, এই তুই এখানে কোত্থেকে আসলি? এ বলতে বলতে তিনি এসে তার ওই বড়শিটাকে রেখে, তখনও বড়শি ফেলেন না, এবার রাখলেন, এবং তখনও তার ভেতরে মাছগুলাকে তো লাভ দিতেছে, মাঝে মাঝে সেটা শব্দ হচ্ছে তার পাটাতনে ঠট ঠট করে। কতল মাছের নড়াচড়া কমে আসছে, কিন্তু অন্য মাছটা লাভ দিতেছে। তিনি রেখে তিনি হেঁটে গেলেন সামনে, তো হারিকেনটা নিয়ে গেছেন হাতে। হারিকেন নিয়ে হেঁটে পিছনে দেখেন কেউ নাই। তো তিনি বলছে, কি রে, আমি একদম শুনছি নিতাই ডাক, মানে কি ব্যাপার, ঘটনা কি? আবার তিনি এরকম শুনলেন যে এরকম মানে এরকম তাকে ডাকতেছে দূর থেকে, মানে তিনি যেখানে দাঁড়াচ্ছেন তার দূর থেকে, জোবের বাস থেকে, এ এম দাঁত। তো তিনি মানে একদম পুরাই হয়ে গেছেন। তিনি আবার হাঁটা ধরলেন ওইখানে, হাঁটতে তিনি বলতে, নিতাই তুই এখানে নাকি, তুই কিভাবে এলি, তুই কেন মাছ ধরতে আসছিস নাকি? এগুলো বলতে বলতে সামনে গেছে যে দেখতেছে যে কেউ নাই, একদম খোলা জায়গায় তিনি বের হয়ে আসছেন সেই যে ঝোপঝাড়ের পাশে। এই ডাক শব্দ শুনতে তিনি চলে আসেন ওই ঝোপঝাড় পার হয়ে যে ফাঁকা জায়গাটা ওইখানে। এখানে এসে তিনি অদ্ভুত একটা দৃশ্য দেখলেন, দেখলেন একটা হরিণ দাঁড়ায় আছে, এবং হরিণটার মানে সারা শরীরে, গলায়, মানে ঘাড়ে, মানে মানে সব জায়গায় একটা নেকলেস হারের মতো পরানো, স্বর্ণের এরকম বড় বড়, মানে মানে বড় সোনার স্বর্ণের হার যদি পরানো থাকে এরকম, পিঠের মধ্যেও একদম স্বর্ণ দিয়ে পেঁচানো একটা মানে ইসের মতো, মানে একটা জামার মতো এরকম পরানো হরিণটা, এবং তাকে দেখে তাকায় আছে হরিণটা, এবং চাঁদের আলোয় তার গায়ের যে অর্নামেন্ট ঝকঝক করতেছে, এবং হরিণটা তাকে দেখে আর একটু কাছে আসলো তার থেকে। ইমদাদ মিয়া পুরাই অন্যরকম ই হয়ে গেল, সে মানে একদম মানে 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 তার মাথা আউলাই গেল যে এটা কেমন কথা, এরকম গয়নাঘাটি পরা একটা হরিণ তার সামনে, এটা কেমন কথা। হরিণটা আসার পর তিনি যখন নাকি হরিণটা একটু কাছে আসছে, তিনিও আসলে এটা লোভে পড়ে গেলেন, তিনিও আরো কাছে গেলেন হরিণটার। তো একদম দুইজনের মধ্যে কাছাকাছি একটা অবস্থা, তিনি হরিণটাকে জাপটে ধরবেন এরকম তার ইচ্ছা, যে এতগুলা গয়না তিনি পাবেন। ঠিক এই সময় হরিণটা লাভ দিয়ে একটা ছুট লাগালো, ছুটতে লাগালো, তিনিও মানে একদম অবাক হয়ে গেলেন, এবং তিনিও না হঠাৎ করে নেশাগ্রস্তের মতো হয়ে গেলেন। তিনি হরিণের পিছিয়ে পিছিয়ে ছুটতেছেন, ছুটতেছেন তার কোনো খেয়াল নাই। তিনি ছুটতে 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 একটা জায়গায় যে পৌঁছালেন, সেই জায়গাটা কিন্তু একটা ঝোপঝাড়ের জঙ্গলের মতো বেশ, এবং বড় গাছ আছে কয়েকটা। সেই গাছের কাছে তিনি দূর থেকে দেখতেছেন চাঁদের আলো সেখানেও পড়তেছে, কারণ মানে উপরে খোলা, উপরে এত বেশি ছাউনি নাই, গাছের ছাউনি এত বেশি না, চাঁদের আলো পড়তেছে, এবং তার হাতের হারিকেন কিন্তু কখন বাড়ি বুড়ি খেয়ে নিভে গেছে তার এটা খেয়ালও নাই। তার হাতে হারিকেন ধরে রাখছেন তিনি ঠিকই। তো তিনি ওই চাঁদের আলোতেই দেখতেছেন যে হরিণটা গাছের নিচে দাঁড়াইছে, চাঁদের আলো পড়তেছে। তো তিনি একদম হাঁটতে 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 কাছে চলে আসলেন, তার হাতে কিন্তু সেই লাঠিও আনেন নাই তিনি। এবার একদম কাছে যখন চলে আসলেন, তো হরিণটা দেখলো যে হাঁচতে করে হেঁটে গাছের ওই পারে চলে গেল, মানে গাছটা বেশ মোটা, গাছের যে পেছনের দিকে চলে গেল। তো তিনিও আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গাছের কাছে চলে আসলেন। তিনি চিন্তা করতেছেন পিছন থেকে লুকায় যে হরিণটাকে তিনি ধরতে পারেন কিনা, অদ্ভুত চিন্তা, কারণ হরিণকে এইভাবে ধরা সম্ভব না, কিন্তু কেন জানি তিনি তাকে লোভে পেয়ে বসছে। মানে সে এতগুলো স্বর্ণ অলঙ্কার তার মাথায় আসলে কেমন জানি তাকে, সাধারণত এতটা লোভী তিনি নন, ইমদাদ মিয়া এতটা লোভী না, বাট তার কাছে কেন জানি এটা অন্যরকম মানে মনে হলো। তিনি আস্তে আস্তে হেঁটে 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 পেছন দিয়ে গেলেন, মনে করলেন হরিণের উপর জাপটে পড়বেন। তিনি যখন ঘুরে একটা প্যাচ মানে একটা ব্যাসার্ধ ঘুরে আসছেন গাছের, তখন তিনি হঠাৎ দেখলেন যে হরিণটাকে তিনি দেখতেছেন, হরিণটা হঠাৎ করে সোজা হয়ে গেল, যেমন দুই পায়ের উপর দাঁড়ায় সেরকম দুই পায়ে দাঁড়ায় গেল, এবং সেটা একটা মানুষের মতো আকৃতিতে পরিণত হল, এবং বেশ লিকলিকে লম্বা, এবং তার লম্বা লম্বা দুইটা হাত, এবং তার শরীরে ঠিকই সেই গয়নাগুলো কিন্তু সে ঝকঝক করতেছে, কিন্তু একদম লিকলিকে হাতের একটা শুকনো একটা আকৃতিতে পরিণত হলো মানুষের মতো, এবং কেমন একটা শব্দ করলো তার দিক থেকে, ফস করে একটা শব্দ করলো, উদ্ভট শব্দ। তো তার শরীরে হঠাৎ রোম দাঁড়ায় গেল, তিনি হঠাৎ করে তার ঘোর ভেঙে গেছে, তিনি মনে করলেন যে এটা কি। তো তখন খুবই উদ্ভট ভাবে নিতাইয়ের কণ্ঠে সেটা ডেকে উঠলো, এ এম দাঁত, এ এম দাঁত। তো তিনি তখন ভয়ে তার অন্তরাত্মা কেঁপে গেল। আর ঠিক তিনি যখন দৌড় দিবেন ভয়ে, সেই সময় সেই লিকলিকে যেই আকৃতিটা সেটা তার একটা হাত বাড়ায় তাকে ধরে ফেলল এবং হাতটা বেশ কিন্তু স্ট্রেচড অবস্থায় গেছে। তিনি বুঝতে পারছেন তার থেকে ডিস্টেন্সটা এতটুকু মনে হচ্ছে যে আর একটু লম্বা হয়ে চলে আসছে। তার হাতটা খামছে ধরলো, সেখানে তার হাত খামছে ধরছে। এমদাদ মিয়া ভয়ের চোটে একদম তার আত্মা উড়ে গেছে। তো তিনি হঠাৎ করে তার মনে পড়লো যে তার কোমরে একটা ছুরি তিনি বাঁধতেন সব সময় মাছ ধরতে গেলে, যে অনেক সময় দেখা যেত মাছ টাছ কাটার জন্য, অনেক সময় সুতা কাটার জন্য বিভিন্ন কারণে দরকার পড়তো। তিনি মুহূর্তে দেরি না করে তার যে কোমরে গামছার ওখান থেকে ছুরিটা বের করে তিনি সজোরে একটা কোপ মারলেন সে হাতের মধ্যে এবং প্রচন্ড একটা আর্তনাদ শুনলেন, ভয়ঙ্কর আর্তনাদ, সেই মানে ভয়ঙ্কর আকাশ বাতাস কাঁপানো একটা আর্তনাদ, এবং হাতটা তার হাতে চলে আসলো যে হাতটা তাকে ধরে রাখছিল। তিনি সেই হাত সহ ধরেই দৌড়াচ্ছেন, তার আসলে আর কিছুই নাই, মাথায় নাই। দৌড়াতে 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 তিনি কোথায় পৌঁছাবেন তার ঠিক নেই, একসময় নদীর পাড়ে পৌঁছালেন, সে পাড় ধরে তিনি দৌড়াচ্ছেন। দৌড়ে দৌড়াতে একসময় তিনি তার নৌকার কাছে চলে আসলেন। তার নৌকার কাছে এসে তিনি নৌকার মধ্যে উঠে বসে কোনো মতে তার সেই ই টেনে টেনে তুলতেছেন এবং তিনি চিৎকার শুনতেছেন ভেতর থেকে, সেই মানে তার যে সেখানে যে জঙ্গল সেখানে ভেতর থেকে তিনি চিৎকার শুনতেছেন, প্রচন্ড জোরে শব্দ আসতেছে একটা ভয়ঙ্কর আর্তনাদের মতো এবং মনে গা মানে রক্ত হিম করে আর্তনাদ এবং কাছে আসতেছে আস্তে আস্তে। আর তিনি চেষ্টা করতেছেন তার যে তিনি নৌকাটাকে পুঁতছেন সেটাকে ছুটানোর জন্য, অনেক জোরে টানাটানি করতে নষ্ট এবং আস্তে আস্তে কাছে আসতেছে সে আর্তনাদ। এক সময় তিনি ওই উঠাইতে বললেন, উঠায় দেখলেন যে নৌকা তো তিনি নামান নাই পুরাপুরি, নৌকা একটু উঠায় রাখছিলেন। আবার দৌড় দিয়ে তিনি নেমে তিনি ধাক্কা দিলেন নৌকাটাকে, নৌকাটাকে ধাক্কা দিয়ে তিনি পানিতে নেমে লাভ দিয়ে পড়লেন নৌকার উপরে। এর মধ্যে তিনি চিৎকার শুনতেছেন ওই পাশ থেকে। তো তিনি যখন নৌকা নিয়ে প্রাণপণ বাইতেছেন, তার আসলে কোন সেন্স নাই, স্রোতের এগেনস্টে বেয়ে চলতেছেন তিনি, প্রচন্ড কষ্ট পাচ্ছেন, একটু দূরে চলে আসছেন তিনি, কারণ স্রোতটা এই মুখ আর ওই মুখ ঘুরে যায় এরকম, স্রোতটা ওইখানে মানে এই পাশ থেকে সেইভাবে ঘুরে যায় স্রোতটা এরকম। তিনি চেষ্টা করতেছেন ওই পাশের স্রোতের মধ্যে নিয়ে গেলে তার অনুকূলে স্রোত পড়বে। অনেক কষ্টে তিনি ওখানে আসলেন। তিনি যখন স্রোতের ওই পারে পড়ে গেছেন, মানে তার যাওয়ার রাস্তাটা একটু ইজি হয়েছে, যেতে পারবেন, এই সময় তিনি প্রচন্ড চিৎকার শুনলেন পানির পেছনে এবং বিভৎস সেই চিৎকার, মানে আকাশ বাতাস কাঁপায়, পুরো গাছগাছালি বনভূমি কাঁপায় একটা চিৎকার। তো তিনি নৌকা বাইতে বাইতে সামনে চলে আসছেন, তখন তিনি হঠাৎ খেয়াল করলেন তার নৌকার পাটাতনে একটা হাত পড়ে আছে যেটাকে তিনি কেটে নিয়ে আসছেন এবং সেটা কিন্তু মানে ওখানে তিনি তার নৌকাতে ছুঁড়ে মারছিলেন তখন এসে। তো তিনি খেয়াল করলেন সেই হাতটার দিকে চাঁদের আলো তখনও পড়তেছে, হাতের মধ্যে ঝকঝক করতেছে কিছু জিনিস। তিনি যে ওই হাতটার থেকে দেখলেন যে আংটি, সেই হাতের চার আঙ্গুলে চারটা আংটি। তিনি আংটিগুলো খুললেন, দেখলেন যে বেশ ভারী এবং স্বর্ণের। তিনি হাতটার দিকে খেয়াল করলেন, হাতটা একটা কাটা হাত এবং সে ভয়ঙ্কর চোখা চোখা নখ সেই হাতে, এত বড় একটা নখ, মানে হাত শূন্য একটা হাত, সেটার মধ্যে চোখা চোখা নখ এবং হাতের মধ্যে রোম, অনেকগুলো বড় বড় রোম। তিনি ভয়ের চোটে সে নদীতে ছুঁড়ে ফেলে দিলেন, তিনি সেটা রাখলেন না নিজের সাথে অমঙ্গলের কথা ভেবে। যাই হোক, অনেক কষ্টে প্রচন্ড ভয়ে তিনি মনে মনে যতটুকু, তিনি আসলে খুব প্র্যাকটিসিং কোনো মানুষ ছিলেন না, তবে যতটুকু পারতেন দোয়া দরুদ পড়তে পড়তে তিনি আসা শুরু করলেন এবং এক সময় তিনি পৌঁছালেন নিজেদের ঘাটে। সেখানে এসে তিনি তার নৌকাটাকে পাড়ে উঠালেন, উঠায় তিনি তার সেই নৌকার পাটাতন থেকে মাছগুলোও পেলেন, মাছগুলো ঠিক আছে, সেগুলোকে নিয়ে তিনি বাসায় চলে আসলেন। বাসায় এসে তিনি প্রচন্ড জোরে তার দরজা নক করতেছেন, তার স্ত্রী দরজা খুলে দিল, কি হয়েছে, দেখলেন যে মানে গ্রামের গভীর রাত তখন এবং তিনি মাছ ক্যারি করে আসছেন। তার স্ত্রীকে তিনি দরজা নক করে বললেন যে আমি খুব বিপদে পড়ছিলাম বউ, আমি খুব বিপদে পড়ছিলাম। তার বউ জিজ্ঞেস করলেন কি হয়েছে, তখন তিনি রান্নাঘরে যেয়ে তার বউকে বললেন যে আসো মাছটা কটো, আমি বলতেছি তোমাকে। তো তার ওয়াইফ তার সাথে গেলেন মাছ দুইটা নিয়ে এবং সেই রান্নাঘরে তারা বাতি জ্বালাইছে, তাদের হারিকেন কুপি এগুলো জ্বালায় বেশ আলোকিত করছে। তো ইমদাদ মিয়া ওখান থেকে সরতেছে না ভয়ে, তার কাছে কেন ভয় লাগতেছে। তিনি তার স্ত্রীকে বললেন যে একটা ভয়ের কাহিনী ঘটছে, কি ঘটছে। তিনি আস্তে করে তার যে কোচরের মধ্যে রাখছিলেন সে আংটিগুলো, চারটা আংটি খুলে দেখালেন, এরকম ভারী ভারী স্বর্ণ ঝকঝক করতেছে। তো তার স্ত্রী তো প্রচন্ড মানে ই হয়ে গেলেন যে এটা কোত্থেকে পাইছো কি। তো তিনি তখন স্ত্রীকে ঘটনাটা বলেন, তো তার স্ত্রী বলে তুমি হাতটা ফেলে দিলে কেন, বলে আমি ভয় পাইছিলাম, ওটা রাখলে মনে হচ্ছে অমঙ্গল। তো তার স্ত্রী তাকে বলে যে এটা এখন তুমি রেখে দাও, আর কিছু বলো না, কিছু করো না। তো যাই হোক, তাকে বলেন পরিষ্কার হতে, তিনি সাহস পাইতেছিলেন না। তার স্ত্রী তার সাথে সাথে যান এবং তিনি গোসল করেন এবং তারা সেই মাছ কাটেন, মাছের কিন্তু কোনো সমস্যা হয়নি। সাধারণত আমরা যেরকম শুনি ঘটনায় মাছ পচে গেছে বা সামথিং লাইক, এরকম কিছু না, মাছগুলো সাধারণই ছিল এবং তারা ওটা রান্না করে খানো, খাওয়া দাওয়া করেন রান্না করে এবং বাকি তরকারি তারা রেখে দেন। এবং রাতের বেলা যখন ঘুমান তারা, স্বামী স্ত্রী ঘুমান, তখন দুইজনেই নাকি স্বপ্ন দেখেন, মানে তার স্ত্রী স্বপ্ন দেখেন তাকে একটা বিভৎস চেহারা এসে বলতেছে যে তোর স্বামী আমার অঙ্গহানি করছে, তাকেও আমি অঙ্গহানি করব। আর এমদাদ মিয়া দেখেন যে তাকে নাকি বলে যে তোর জীবনে দুঃখ আছে, তুই অনেক কষ্ট পাবি, তোকে আমি শেষ করে দিব, এরকম তাকে স্বপ্নের মধ্যে বলে একটা ক্যারেক্টার। এবং তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই দেখে যে একই, এবং এমদাদ মিয়া যা দেখছে তার স্ত্রীও একই রকম একটা ক্যারেক্টার দেখছে। তো তারা চিন্তা করে যে কি করবেন, তারা এই আংটিগুলো দিয়ে কি করবেন। তো তখন তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে সিদ্ধান্ত নেন যে আমরা এটা নিয়ে কিছু একটা ডিসকাস করতে হবে। তারা তখন তাদের ওইখানকার একজন বড় হুজুর ছিলেন, অনেক বয়স্ক, তার কাছে যান, যে বলেন যে এরকম এরকম ঘটনা ঘটছে। তো বড় হুজুর একটু অবাক হন শুনে, বলে যে এরকম ঘটনা যে কোনো জিনের কাছ থেকে তুমি কিছু এরকম পাইছো বা কোনো পিচাসের কাছ থেকে, পিচাস মানেই জিন তাই ধরেন তিনি। তো তিনি বলে দেখি কি পাইছো। তো তিনি দেখান আংটিটা এবং দিনের আলোতে ঝকমক করতেছে অন্যরকম। তো বলে যে এটা আসলে অন্য কোনো কিছু জিনিস, তো তোমাকে আমি একটা পরামর্শ দিই, তুমি এটা রেখো না নিজের কাছে, তুমি এটাকে, তখন সেই হুজুর বলেন যে তুমি এটাকে পানিতে ফেলে দাও, যেই নদীর থেকে পাইছো সেই নদীতে ফেলে দাও কোথাও, এটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো জিনিস, সবচেয়ে মানে মানে বুদ্ধিমানের জিনিস। আর আরেকটা জিনিস পারো, কাউকে দান খয়রাত করে দিতে পারো, তবে আমি মনে করি তুমি নদীতে ফেলে দাও, ভালো তোমার জন্য। এটাই হচ্ছে যে জিনিস যে তুমি তো আর ওইখানে একটা অপরাধও করছো, তার অঙ্গহানি করছো, সে বলছে আমি আমার বাঁচার জন্য করছি। বলে হ্যাঁ, তুমি তোমার নিজের নিরাপত্তার জন্য করছো, নিজের নিরাপত্তার জন্য অবশ্যই তুমি ব্যবস্থা নিতে পারো তোমার ক্ষতির হাত থেকে। তো ওইটা কোন একটা খারাপ জিন ছিল, খারাপ কিছু ছিল, খারাপ পিসাদ জিন, এবং যে নাকি এরকম তার সাথে করে আর কি, তার যে ওই যে সম্পদ ক্যারি করে, এবং তারা এগুলো হয়তো অনেকভাবে তারা পাইছে। যাই হোক, তুমি সেটা পানির নিচে ফেলে দাও, পানিতে ফেলে দাও, তার সমর্থ থাকলে সে নিয়ে নিবে ওখান থেকে। আর সম্ভবত ওই যে তোমাকে যে তুমি যার হাতটা কাটছো, সে এমন কোন জিন বা এমন কোন পিশাচ যে পানি পার হইতে পারে না বা পানিতে নামতে পারে না, ওদের মধ্যে এরকম কাইন্ড আছে যারা নদী পার হইতে পারে না, জলাশয় পার হইতে পারে না, সে ওই জায়গায় থাকে এবং এই কারণে সে তোমাকে ধরতে পারে নাই, কিন্তু ভবিষ্যতে যদি কোনো সুযোগ পায় তোমার ক্ষতি করবে, তো ক্ষতিটা যাতে কম হয় তুমি পানিতে ফেলে দাও। তো তিনি হুজুরের পরামর্শ নিয়ে, তিনি এবং হুজুর তাকে পরামর্শ দেন যে এরকম রাত বিরাতে না বেরোতে, রাত বিরাতে মাছ ধরতে না যেতে। এবং তার তিনি প্র্যাকটিসিং ছিলেন না, ইমদাদ মিয়া প্র্যাকটিসিং ছিলেন না একদম, তাকে বলছে যে তুমি ঠিকমতো নামাজ কালাম পড়বা, তুমি ঠিক হয়ে যাও। তার স্ত্রীকেও বলেন যে আপনিও নামাজ কালাম ঠিকমতো পড়েন আপনার স্বামীর সাথে, আর রাতের বেলা বেরোতে দিবেন না তাকে একদমই, এরকম ঠিক না। আর এখন তো তার একটা শত্রুতা তৈরি হয়েছে। তো যাই হোক, এই বলে তাকে বিদায় দেন হুজুর, এবং আসলেই এমদাদ মিয়া তার স্ত্রীকে নিয়ে যান নদীর পাড়ে, এবং সে মানে মনে মনে বলেন যে আমি যেটা করছি আমার নিজের নিরাপত্তার জন্য করছি, আমি কোনো সোনা দানার লোভে কিছু করিনি, বলে সে ওইটাকে ফেলে দেন, ওই চারটা আংটি সে একবার নদীর মধ্যে ফেলে দেন ছুঁড়ে। যাই হোক, তারপর ইমদাদ মিয়া বাসায় চলে আসে এবং ইমদাদ মিয়া নাকি পরে স্বপ্ন দেখে, তার স্ত্রীও স্বপ্ন দেখে যে আংটি ফেলে দিয়ে অনেক ভালো করছিস, ওইটাকে যদি রাখতি তাহলে তোদের শেষ করে দিতাম। তো এরপরে আর তার সমস্যা ওরকম হয় নাই, এমদাদ মিয়াও আর রাত্রেবেলা এরকম বেরোইত না, আর সে এরকম রাত্রে মাছ ধরার একদম ছেড়ে দেয়। এবং সেই যে লোকটা তাকে বলছিল রাত্রে ভয়ের জায়গা, সে তখন পরবর্তীতে ওই লোকটাকে বলে যে আসলেই ভাই ওটা ভয়ের জায়গা, আমি আসলেই গেছিলাম, আপনার মতো কোনো গামছা রেখে আসতে পারিনি, তবে ওই জায়গাটা অনেক খারাপ, ওই জায়গায় যাওয়া উচিত না, আমি কাউরে বলবো সাহস দেখা যাওয়া উচিত না। তো যাই হোক, এই ছিল এমদাদ মিয়ার একটা কাহিনী যেটা আরমান চৌধুরী শেয়ার করেছে আমাদের কাছে, আর আমার কাছে কিন্তু বেশ লেগেছে ঘটনাটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন, আর আরো অনুষ্ঠান সম্পর্কিত মতামত আপনাদেরকে জানাতে পারেন। আর এছাড়াও আমরা অদ্ভুত রীতে সবসময় আপনাদের কাছে কাহিনী যাচ্ছি, আপনাদেরকে বলছি যে আপনারা কাহিনী লিখে পাঠাতে ভুলবেন না, আপনারা লিখে পাঠান বা আপনারা রেকর্ড করে পাঠান আপনাদের ভয়েস রেকর্ড। আমরা আপাতত প্রচার করছি না, আপাতত যেটা করছি যে সব ঘটনা কিন্তু আমি শেয়ার করছি, যেগুলো ভয়েস রেকর্ড আসছে সেগুলো শুনেও আমি আমার নিজের মতো করেই সেটা শেয়ার করছি। কারণ হচ্ছে আপনাদের রিকোয়েস্টে আপনারা অসংখ্য রিকোয়েস্ট আপনাদের পক্ষ থেকে, আসলে লেখা জোকা নেই এত বেশি রিকোয়েস্ট আপনাদের পক্ষ থেকে যে বাবু ভাই সব ঘটনা আপনার মুখে শুনতে চাই। তো আপনাদের এই রিকোয়েস্ট দেখে আমি কিন্তু এক্সপেরিমেন্টালি একটা দুইটা এপিসোড করেছিলাম এবং দেখলাম যে আপনাদের ফিডব্যাক খুব ভালো, আপনারা অত্যন্ত খুশি হয়েছেন এবং আপনারা আমাকে বিভিন্নভাবে ধন্যবাদ জানিয়েছেন, অনেকেই লিখেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন। তো তারপর থেকে কিন্তু অদ্ভুত এভাবেই চলছে, আমি ঘটনা শেয়ার করে চলছি, আপনাদের লেখা ঘটনা বা আপনাদের যেই রেকর্ডিং সেই রেকর্ডিং গুলো শুনেও কিন্তু আমি ঘটনা শেয়ার করে ফেলছি আপনাদের ঘটনা। তো আপাতত এরকমই চালিয়ে যাবার ইচ্ছা। তো আপনারা যারা ঘটনা পাঠাচ্ছেন লিখে পাঠাতে থাকেন এবং আপনারা যারা রেকর্ড করে পাঠাচ্ছেন তারাও পাঠিয়ে দিন এবং আমি আপনাদের ঘটনাগুলো শেয়ার করে ফেলবো। শুনে আমি যতক্ষণ পর্যন্ত সুস্থ আছি আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা ঘটনাই শেয়ার করতে। তবে আপনাদের ঘটনা পাঠানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনাদের ঘটনায় যেন কোনো জাতি ধর্ম বর্ণ নিয়ে কোনো বিদ্বেষমূলক ব্যাপার না থাকে বা তাদেরকে আঘাত করে কোনো কথা বলা না থাকে, এই জিনিসটা মেনটেন করে চলবেন। অদ্ভুতরে আফটার অল একটা ভৌতিক ঘটনার শেয়ারের প্ল্যাটফর্ম যেখানে আমরা নিতান্তই ভূতের গল্প বা ভূতের ঘটনা আমরা এখানে শেয়ার করি এবং আনন্দ পাই। মানে যে ঘটনাগুলো আপনারা চিন্তা করে দেখেন যে আমরা ছোটবেলায় যেমন অনেকে দেখা যেত যে ইলেকট্রিসিটি চলে গেলে ছাদে বসে পাটি মাদুর বিছিয়ে সেখানে ঘটনা বলা হতো, ভূতের ঘটনা শোনা হতো, ভূতের গল্প শোনা হতো, এক একজন এক একটা এক্সপিরিয়েন্সের কথা বলতেন, সেগুলো আমরা শুনতাম। আমি যখন খুব ছোট আমি এরকম অনেক সময় কাটিয়েছি আমার মামাদের সাথে, দেখেছি যে তখন ঢাকা শহরে রাতের বেলা এরকম ইলেকট্রিসিটি যেত এবং আমাদের বাসার সামনে বড় বড় গাছ ছিল, সেই চাঁদের আলো এসে পড়ছে গাছের ছায়া এবং সেখানে বসে ভূতের ঘটনা বলা হচ্ছে এবং সেগুলো শুনছি, বেশ এনজয় করছি। তো সেই সময় আর কি যেরকম হতো, আমি চাচ্ছি যে সেই ট্রেন্ডসটাই যেন থাকে, ভূতের ঘটনা যেন ভূতের ঘটনার মতোই থাকে এবং আমরা যেন এগুলো এনজয় করতে পারি। এই কারণে আপনাদের কাছে আমি সবসময় বলি, আপনাদের নিজের সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনাদের পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনাদের এলাকার কোনো লেজেন্ড বা মিথ আমাদের কাছে শেয়ার করে ফেলুন। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা আপনারা জানেন, যেটা হচ্ছে অদ্ভুত @gmail.com, which is odvootore@gmail.com. এই ঠিকানা পাঠিয়ে দিন। আপনারা অনেকেই কিন্তু জিজ্ঞেস করেন যে ভাইয়া ঘটনা কিভাবে পাঠাবো, ঘটনা ইমেল করে পাঠিয়ে দেবেন। আপনি যদি লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন লিখবেন, বাংলায় লিখতে পারলে বাংলায় লিখবেন, যদি মনে করেন যে ইংরেজি অক্ষরে বাংলা লিখতে চান সেটাও লিখতে পারেন, অথবা ইংরেজিতে ঘটনা লিখতে চান সেটাও পাঠাতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি ভয়েস রেকর্ড পাঠাতে চান ভয়েস রেকর্ড পাঠিয়ে দিন, মানে যে কোনো ভাবে আপনি ঘটনা শেয়ার করলে সেটা আমরা শেয়ার করে ফেলবো, ঘটনা যদি মানসম্মত হয়ে থাকে। তো যাই হোক, আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে চলে যেতে হবে। অনেক গরম পড়েছে, আমি আশা করি আপনারা এই গরম থেকে কিছুটা নিস্তার পাবেন ইনশাল্লাহ। দোয়া করতে থাকেন, যদি বৃষ্টি আসে ঝড় আসে তাহলে মনে হয় ওয়েদার কিছুটা ঠান্ডা হয়ে যাবে, তো সবাই সেই বৃষ্টির জন্য দোয়া করতে থাকেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।